Assalamualaikum. অদ্ভুতের 326তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের সামনে 326তম এপিসোড নিয়ে এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। বসন্ত এসে গেছে, এই যে আবহাওয়ার কথা অনেকেই বলেন, বাবু ভাই শুধু আবহাওয়ার কথা বলেন, আবহাওয়ার কথা বলি যে জমে ওঠে আপনি যে কোনো এক্সট্রিম ওয়েদারে, মানে এক্সট্রিম ওয়েদার বলতে যখন যেই ঋতু থাকে সেই ঋতুর যখন খুব একটা এক্সট্রিম প্রকাশ হয়, যেমন বসন্তে প্রচন্ড বাতাস থাকে এবং আজকাল দেখছি বৈশাখী ঝড় টাইপেরও একটা আমেজ চলে আসছে। যাই হোক, এই এক্সট্রিম প্রকাশ যখন হয় তখন কিন্তু ভৌতিক ঘটনা বেশ জমে ওঠে, মানে যারা ঘটনা শেয়ার করেন এবং শোনেন তারা এটা বুঝতে পারবেন, মন দিয়ে যারা শোনেন। তো সেরকমই একটা আবহাওয়া এখন, মাঝে মাঝে কালবৈশাখী চলে আসছে এই বাতাসের সাথে এবং আমার কিন্তু বেশ লাগছে। আমি যখন এরকম আবহাওয়া দেখি মনে হয় যে হ্যাঁ এখন শোটা হলে বেশ হতো। যেমন সেদিন রাতেই হঠাৎ করে ঝড় চলে এলো, সন্ধ্যার সময় বসেছিলাম, অল অফ এ সাডেন সুন্দর বাতাস চাললো, বেশ ঠান্ডা বাতাস, চারিদিক ঠান্ডা হয়ে গেল, তারপরে শুরু হলো ঝড়, ঝোম বৃষ্টি নামলো সাথে বাতাসের হাহাকার, আর এই ব্যাপারটাকে একবারে পূর্ণতায় ভরে দিতেই যেন বিদ্যুৎ চলে গেল সেই সময়। তো যাই হোক, তখন মনে হচ্ছিল যে এরকম একটা সময় শো শুনলে কিন্তু বেশ লাগতো। তো ওই সময় তো আর শো চলার মতো অবস্থা নাই, যাই হোক বসেছিলাম, বেশ লাগছিল আমার কাছে। তো আমার মনে হয় যে যে কোনো সময় এরকম হয়েও যেতে পারে, বৃষ্টি চলে আসতে পারে, ঝড়ও চলে আসতে পারে, আর তখন ভৌতিক ঘটনাগুলো বেশ জমে উঠবে। কিন্তু বলেছিলাম যে আপনাদের অনেকে কমেন্ট পড়ব, তো পড়ে ফেলছি দুই একটা। আরিফিন অরণ্য লিখেছেন, তিনি ক্যানাডায় থাকেন এবং তিনি তার পড়াশোনার ফাঁকে ফাঁকে ডেলিভারি করেন উবার ইটস ডোর ড্যাশ। তো মাঝে মাঝে রাতের বেলা ডেলিভারি করা পড়ে এবং বেশ নির্জন জায়গায় যাওয়া হয়, তো তিনি তখন তার ইয়ারবাডে অদ্ভুতরে শুনতে থাকেন আর বেশ লাগে। তো তিনি লিখেছেন তার কাছে অসাধারণ লাগে। তো এই ছিল আরিফিন। আর ব্রোমেল লিখেছেন মিরপুর থেকে, মিরপুর বল্লবী থেকে, তিনি ছাদে বসে শোনেন এবং ছাদে বসে অদ্ভুত শুনতে তার অদ্ভুত লাগে। তার ছাদে একটা আম গাছ আছে, আম গাছের নিচে বসে শোনেন এবং তার কাছে মনে হয় তার সাথে অন্য কেউ বসে শুনছে। যাক, অন্যরকম একটা অনুভূতি, আপনার কমেন্টে বলে ফেললাম। আর নবীন লিখেছেন নবগঞ্জ থেকে, তিনি তার বন্ধু স্যামের সাথে বসে অদ্ভুত শোনেন এবং সেই শোনার প্রক্রিয়াটাও বেশ অন্যরকম। রাতের বেলা দুই বন্ধু চা খেতে যান আমাদের যখন লাইভ হয় তার আগে, এবং তখন সেই দোকান বন্ধ হওয়ার উপক্রম হয়, তো সেখানে বসে তিনি আর তার বন্ধু দুইজনে এই ইয়ারবাডসে বসে অদ্ভুত শোনেন। তো অনেক সময় দোকান বন্ধ হয়ে যায় তারপরও তারা বসে থাকেন সেখানে, এবং আমাদের এই অনুষ্ঠানের সময়সূচিতে মাঝে মাঝে তার সমস্যা হয়, এই কারণে তিনি একটু অভিমান করেছেন। যাই হোক নবীন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব, আপাতত তো শনিবারে হচ্ছে, শুনতে থাকুন। এরপরে আপনাদের ভোট নিয়েই আমরা ডিক্লেয়ার করে দেব যে কবে আমরা ফিক্স করে ফেলছি শোটা। তো শো এর স্কেজুয়ালের ব্যাপারে এটাই। আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, যেটা হচ্ছে এই লাস্ট থার্সডে নাইট ফিয়ারে আমরা একটা ঘটনা শেয়ার করেছি। তো সেই ঘটনা শেয়ার করা হয়েছিল তাসনিম হক রাকিমের নামে। অ্যাকচুয়ালি যে ঘটনাটা শেয়ার হয়েছিল সেটা ছিল তানভীর আহমেদ চৌধুরীর ঘটনা। আসলে আমরা যখন মেইল শর্ট করছিলাম তখন নামগুলো একটু এলোমেলো হয়ে যায়, একাধিক মেইল পড়াতে একটু গোলমাল হয়ে যাওয়াতে এই ঘটনাটা হয়েছে। তো লাস্ট ঘটনাটা ছিল তানভীর আহমেদ চৌধুরীর এবং তাসনিম হক রাকিমের যে ঘটনাটা আছে সেটা আমরা আজকে বা পরবর্তী এপিসোডে শেয়ার করে ফেলব। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দেন, শেয়ার করে দিন যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরীতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানভীর চৌধুরী চট্টগ্রাম থেকে। তানভীর তার নানু বাড়ির একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি তানভীরের পাঠানো ঘটনায়। ঘটনাটি ঘটেছিল তানভীরের এক কাজিনের সাথে, তার এক মামাতো ভাইয়ের সাথে। ধরে নিলাম তার নাম রিপন, কারণ সে ছদ্মনাম ব্যবহার করতে চাইছে। তো সেই ঘটনাটি আমরা শেয়ার করছি। তানভীরের নানাবাড়ি এলাকাটা আসলে বেশ শান্ত সৌম্য একটা গ্রাম। এখানে মানুষজনের চলাফেরা খুব কম এবং বেশ প্রকৃতি ঘেরা, মানে দেখা যাচ্ছে বিস্তৃত ফসলের মাঠ, তারপরে গেলে বেশ সোজা গেলে একটা উঁচু এরকম আইল্যান্ডের মতো সেখানে কয়েকটা ঘর বাড়ি বসত ভিটা, তারপরে আবার চলে গেছে সামনে এবং দূরে পাহাড়ের সারি। বেশ অন্যরকম, সন্ধ্যার পর একেবারেই ডিফারেন্ট একটা পরিবেশ থাকে। তো যাই হোক, তানভীর খুব এনজয় করে তার নানা বাড়ি গেলে। তো সেখানকারই ঘটনাটি এবং সেখানে একজন ব্যক্তি থাকতেন, সেই লোকটি বেশ বয়স্ক একজন ব্যক্তি এবং সবাই তাকে ভয় পেত বা মান্য করত, ভয় পেয়েই মান্য করত। এর কারণ হচ্ছে সবাই বিশ্বাস করত যে তিনি অনেক কিছু জানেন, তার কাছে দিন আছে, এটা সবাই জানত এবং তিনি অনেককে সমাধান দিতেন। গ্রামের অনেক মানুষ তার কাছে যেত বিভিন্ন রকমের তাদের প্রবলেম নিয়ে এবং তিনি সেগুলো সমাধান করে দিতেন। আবার তিনি দেখা যেত যে মানুষের কাউকে যদি জিনে ধরতো সেটা ছাড়াতে যেতেন, আবার মানুষকে কেউ বলতো যে বদ নজর দিচ্ছে তখন যেতেন সেখানে ঝাড়ফুঁক করতেন, মানে এগুলো করতেন আর কি বয়স্ক একজন মানুষ। তো তানভীরের মামা তখন ছোট, তিনি তখন কৈশোর পার করছেন এরকম অবস্থা, মানে জাস্ট যুবক হবেন এরকম অবস্থা, এরকম একটা সময় তার। তো তিনি এই ব্যাপারে খুব আগ্রহ ফিল করলেন। তিনি বেশ অনেকদিন সেই বয়স্ক মানুষটাকে, তারা চাচা ডাকতেন, তো তাকে ফলো করতেন। তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে চাচা আপনার কাছে নাকি জিন আসে, আপনার কাছে নাকি জিন আসে। তো তিনি তাকে বলতেন নাই, মানে ধমক দিতেন যে আইন থেকে এসব কি কস, এগুলা তিনি শুনতেন না। তো তানভীরের সেই কাজিন তাকে প্রায় এরকম যে খোঁচাতেন আর কি, যে চাচা জিন দেখেন না, জিন দেখেন না। তো তিনি বকা দিতেন, বকা দিয়ে বলতেন যা একেবারে যা খবরদার, আর তোরে শুনছি যে তুই এরকম দুপুরবেলা হাঁটস, ওই যে খেতের মধ্যে যে যা সন্ধ্যা যাবি না, উল্টা না করতো সে চাচা। তো যাই হোক, এইভাবেই তানভীরের এই মামাতো ভাই খুব কিউরিয়াস হয়ে যায় ওই ভদ্রলোকের প্রতি, বয়স্ক লোকটার প্রতি। তো তিনি থাকতেন হচ্ছে সেই তাদের যে এই গ্রামের যে শেষ প্রান্তটা ছিল, শেষ প্রান্তের ওইখানে যেই ভিটাটা সেটা বেশ অনেক গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা। ওই যে বললাম যে বিস্তৃত মাঠ, তারপর উঁচু হয়ে যায় একটা, ওগুলোকে ট্যাকের মতো বলো অনেক জায়গায়, সেই জায়গায় বেশ গাছপালা উঠছে। তো এই জায়গাতে ছিল সেই বয়স্ক লোকটার বাসা এবং সবাই জানতেন যে খুব মিস্টিরিয়াস ভাবে তিনি এখন একাই থাকেন, তার পরিবারের কেউ নাই। তার স্ত্রী সম্ভবত বিয়োগ হয়েছেন অনেকদিন আগে এবং তিনি একাই থাকেন সেখানে এবং তার ছেলেমেয়েরাও কেউ থাকেন না এখানে, এবং বেশ মিস্টিরিয়াস তার বাসা। সেখানে গেলে দেখা যায় যে মানে দিনের বেলাও গা ছমছম করে, কারণ ওই বাড়িতে যেহেতু তিনি একা থাকেন, কেউ থাকে না ওইখানে। গেলে দেখা যায় একেবারে নীরব নিথর যে ঢোকার রাস্তাটা, দুই পাশে গাছপালা হয়েছে, সেগুলো অযত্নে বেড়ে উঠছে এবং তার উঠানের মধ্যে গেলেও মনে হয় যে একেবারে জঙ্গলি একটা জায়গা। আর এক কোণা তার ঘর এবং সেখানে গিয়ে তার সাথে অনেকে দেখা টাকা করেন, পরিবেশটাই অন্যরকম। অনেকে বলেন যে ওখানে নাকি জিন ভূত চলাফেরা করে, এরকম বলতো। তো এই সমস্ত মিস্টেরিয়াস কারণে কিন্তু তানভীরের কাজিন রিপন খুব আগ্রহী ছিল এই চাচার ব্যাপারে, কারণ এইরকম ক্যারেক্টার মিস্টেরিয়াস হয় যে জিন, তিনি জিন ডাকেন এবং আরো অনেক কিছু করেন। তো তার বাড়িটাও মিস্টেরিয়াস, তো একা একা যেতে কিন্তু সাহস পেত না তানভীরের কাজিন। তবে তিনি চাইতেন যে চাচার কাছ থেকে দেখতে হবে, জানতে হবে, এই কারণে ডিস্টার্ব করতেন। বাট কখনোই ওই যে চাচা তার সাথে এমন অ্যাক্ট করতেন, বকা দিতেন তাকে, যে তিনি আর মানে আর কি সাহস পেতেন না। একদিন এরকম সন্ধ্যার সময় তারা বসছে বন্ধুরা, রিপন তার বন্ধুদেরকে নিয়ে বসছে। তাদের এখানে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে বেশ সুন্দর বাতাস চলতেছে ওই দিন। তো বসে গল্প গুজব করতেছে সবাই। গল্পের এক পর্যায়ে রিপনের এক ফ্রেন্ড বলল যে আরে বেটা আমি আসি পেড়ায়। বলে কি পাড়া? বলে কালকে যে দিব চাচার বাসায়। চিন্তা করছোস? বলে কোন চাচা? তোর চাচা? বলে না 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 বেটা, ওই যে চাচা, ওই যে জিন চাচা। তো এই জিন চাচা শোনার পরপরই রিপনের কান খাড়া হয়ে গেছে। রিপন বললো, জিন চাচা মানে ওই যে চাচা এনে ই করে যে আসন দেয় যে কাহা? কেনে যাবি কেন? কারে? আমার বড় ভাই কইছে কালকে এক কলস দুধ হেরে দিয়েছে, তা আবার কালা গরুর দুধ। এখন কালা গরুর দুধ দোয়াইতে গেলে অমুক জায়গা, মানে একটা জায়গার কথা বললো, ওই বাড়িতে আসে ওখান থেকে নিয়ে যেতিব। তা আমার ভাই কইছে যে ওখান থেকে নিয়ে ওই জিন চাচার বাসায় পৌঁছাই দিতে। তো তখন রিপন জিজ্ঞেস করছে কেন? আরে ভাইরে হে কইছে ভাইরে নাকি কে কি করছে, এবং এই সম্বন্ধে আরো জানাইব, হে আসন দিব, আসন দিয়ে বৈশা ভাইরে জানাইব, হে জিনের থেকে শুনব। তো শোনার পরে তো রিপনের মানে খুবই আগ্রহ হলো। রিপন বলল যে এই যে একটা সুযোগ, বলে তুই যাবি দুধ নিয়ে? কবে যাবি? কে যে কালকেই যাবো, কে আমার নিয়ে যাই সাথে? তুই যাবি আমার লগে? হ্যাঁ। তো তার বন্ধু তো খুব খুশি, কারণ সে মনে করছে যে একা যাবে, সে ভয় পেতেছিল ওখানে যেতে, অস্বস্তি লাগতেছিল তার কাছে। তো যেহেতু রিপন যাবে তো খুবই খুশি সে, বলে কখন যাবি? আমার কাছে বিকালের পরে যাইতে। তো তখন রিপন মশাই আমার লয়ে যাইস। তো যাই হোক, রিপনের আর ওই দিন আড্ডাতে মন বসল না, তার খুবই আগ্রহ যে ওখানে যাবে, যে কি দেখবে, সে নিজেও একা সাহস করে ওখানে যায় না। যাই হোক, ওই দিন তাদের আড্ডা শেষ হয়ে গেল। পরদিন রিপন খুব আগ্রহে আগ্রহে আছে, দুপুরের পর থেকে তাড়াতাড়ি সে মানে সবকিছু বোঝায় ফেলছে এবং সে যাবে। রিপনের আসল উদ্দেশ্য আলাদা, সে ওখানে থেকে দেখতে চায় গোপনে যে আসলে ওই চাচা কিভাবে তিনি হাজির করেন, এটা সে দেখতে চায় এবং এটা তার খুব আগ্রহ। তো এই আগ্রহে সে মানে মানে অস্থির হয়ে গেছে। সে চিন্তা করছে যে তার বন্ধু যদি ওইখানে মানে জিনিসটা দিয়ে চলে যেতে চায়, দরকার হলে সে বলবে যে চলে যায়, তো সে লুকায় থেকে যাবে, এটা এটা তার আগ্রহ। তো আর বন্ধু যদি থাকে তার সাথে তো কোনো সমস্যা নাই, দুই বন্ধু মিলে লুকায় থাকবে, এটা তার ইচ্ছা রিপনের। তো এক সময় এরকম সময় আসলো, বিকালবেলা তার বন্ধু আসলো, এসে বললো চল তাল যাইতে হইব। ঠিক আছে। তো গেল সে বন্ধুর সাথে, যে দেখলো যে এই বাসার থেকে দুধ নিতে বলছে, তারা দুধ রাখছে এরকম একটা মাটির কলসের মধ্যে। তো সেটা নিয়ে তা মানে উপর দিয়ে আবার এটা ঢাকনা দেওয়া, তো সেই কলসটা নিয়ে রওনা দিল রিপনের বন্ধু, আর রিপন তার সাথে হেঁটে যাচ্ছে। তো গ্রামের পথ বিকাল হয়ে গেছে, খুব সুন্দর বাতাস, একেবারে ওখানে ফসলের মাঠ ছিল, উপর দিয়ে বাতাস আসছে, মানে ফসলগুলো একদম নুয়ে নুয়ে যাচ্ছে এরকম সুন্দর ধান। তো হাঁটতে হাঁটতে তারা চলে আসলো এই গ্রামের শেষ প্রান্তে, কারণ এই যেই চাচা সেটা বাড়ি কিন্তু একদম গ্রামের শেষ প্রান্তে, এবং হেঁটে বাঁক নিল যে যেই জায়গা দিয়ে চাচার বাড়িতে নামতে হয়, যে ভিটায় যেতে হয় চাচার বাড়ি ভিটা, সেটা একটা আইল, মানে ফসলের মাঝখানে আইল, ওইটা একটু উঁচু আইল, উঁচু আইলে নেমে তারপর সোজা হেঁটে যেতে হয়। তো ডানে বামে কিন্তু শুধু ফসলি মাঠ, অন্য কিছু নাই। আর এই চাচার যে ভিটা তার ওই পাশ দিয়ে কিন্তু একেবারে গাছ গাছালি চলে গেছে একদম ঘন, এবং তারপরে দূরে দেখা যাচ্ছে টিলা, টিলার ওই পাশে এরকম মানে আরো টিলা আছে আর কি, মানে দুর্গম ওই জায়গাটা, ওইখানে কখনো রিপন যায় নাই, সবসময় শুনতো ওই জায়গাটা ভয়ের। তো যাই হোক, সে বন্ধুর সাথে যে নেমে গেল সেই আইলে, এবং হেঁটে হেঁটে দুই বন্ধু যাচ্ছে। তো যখন ওই চাচার ভিটার কাছে চলে আসছে তখন কিন্তু অলরেডি বেলা পড়ে গেছে, মানে দেখা গেছে যে আলো কমে গেছে আর কি, এই বিকালের যে রোদটা ছিল এটা একদম কমে গেছে, আর বড় বড় গাছ থাকাতে ওই জায়গাটা আর অন্ধকার লাগতেছে বেশ ভৌতিক। তো রিপনের ফ্রেন্ডই বলতেছে যে দোস্ত কি অবস্থা, চিন্তা কর কিরকম লাগে, এখানে কেমনে থাকে একটা বয়স্ক মানুষ, এ কেমনে থাকে এখানে? রিপন কাজে হ্যাঁ কইলাম না, যে হ্যার তো ই আছে, হ্যাঁ তো সাধনা করে বসে এর জন্য থাকে, সাহস আছে বলি তো আছে, তুই আমি তো থাকুম না, তুই আমার লগে থাকবি? বলে মানে কয়ে তুই যখন এই দুধটা দিয়ে যাবি আমরা লুকায় যাবো, এখানে লুকায় দেব, হে কেমনে সাধনা করে? তো রিপনের ফ্রেন্ড কয়ে না 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 মাথা খারাপ নাকি, আমি আমি এগুলোর মধ্যে নাই, তাই তুইও থাকিস না, এনে কি করছ তুই বেটা, এ কি সাধনা করে তুই জানো বেটা, পরে ভয় পাবি কি হবে, কোথায় লুকাবি তুই? আমি থাকুম হ্যার ঘরের আশেপাশেই থাকুম কোথাও। তো তার ফ্রেন্ড তারা বারবার না করে বলে না 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 থাকিস না থাকিস না, তোর তো আনাই ঠিক হয় নাই, এগুলো বলতে থাকে। রিপন বলে তুই চুপ থাক, তুই থাকলে থাকবি না চলে যা, এইভাবে বলে। তো দেখা যাচ্ছে তার বন্ধু মানে গাই গুই করতে করতে তারা ওই তাদের ভিটাতে ঢুকে পড়ে, দেখে গাছ গাছালি। রিপন বলে এখন চুপ থাক, কথা কম কর। তো দুইজনে হেঁটে হেঁটে যায়। তো গিয়ে রিপন করে কি একটা জায়গায় যেখান থেকে খোলা উঠানের মতো আছে, ওখানে ঢোকার আগে রিপন বলে তুই একা যা, আমি এখানে ওহের সামনে যাবো না, হে আমার দেহুক আমি চাই না। কারণ রিপন একটু ভয় পায়, কারণ ওই চাচার চোখ খুব তীক্ষ্ণ, তিনি অনেক কথা দেখলেই মনে হয় যে পড়ে ফেলতেছেন মানুষকে। রিপন এটার মধ্যে চায় না, রিপনকে যদি উদ্ভট প্রশ্ন করে, রিপনকে তিনি ওই যে বারবার বকা টকা দেন, কারণ তিনি জানেন যে রিপন বেশি কিউরিয়াস। রিপন বলে তুই যা বলে তিনি রিপন আস্তে করে সরে যায় পাশ থেকে। তো সরে সে পেছনে যে দেখে যে ওই চাচার ওইখানে বেশ খড়টড় রাখা ছিল এক জায়গায়, ওইটার পিছন দিয়ে সে হেঁটে চলে যায় একেবারে সাইডে, একেবারে ঘরের সাইডে, ওইখানে একদম জঙ্গলা ঝোপঝাড়, ওইটার পিছনে সে লুকায় আছে। সে দেখতেছে তার বন্ধু হেঁটে যাচ্ছে কলসি হাতে, এবং তার বন্ধু বারবার ওই দিকে তাকায় তার দিকে, সে যেদিকে গেছে সে আবার হাত দিয়ে এরকম দেখাইতেছে বন্ধুরে যা। তো মানে বন্ধুকে বলতো মানে সামনে যেতে। তো তার বন্ধু হেঁটে হেঁটে যায় যে দেখে ওই চাচার যে ঘর সেখানে দরজা নক করে টকটক করে। তো চাচা খুলছে দরজা, খোলার পর তো এইখান থেকে কথাবার্তা স্পষ্ট শোনা যায় না, হালকা বলতেছে এইটা ওইটা, হ্যাঁ যে এরকম দুধ। চাচা দুধ রেখে তাকে মনে বলছে চাচার বাসায় চলে যাও, বিদায় দিয়ে দেয়। তো তার ফ্রেন্ড আস্তে করে হেঁটে আসতেছে, হেঁটে আসতে আসতে তার ফ্রেন্ড বারবার যখন এই পাশে চলে আসে তাকাচ্ছে বারবার এদিক দিয়ে। তো রিপন আস্তে করে মাথাটা বের করে তাকে দেখাইছে চলে যেতে হাত দিয়ে। তার ফ্রেন্ড আবার ইশারা করতেছে, সে খুব রাগ করলো এখান থেকে তার বন্ধুর উপরে, খুবই রাগ করলো। তো তার বন্ধু এক পর্যায়ে আর কোনো কথা না বলে হেঁটে রওনা দিল পাশে। তো এদিকে কিন্তু বেলা অনেক পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যে জায়গাটা রিপন লুকায় আছে সেই জায়গার থেকে তার বেশ অন্ধকার লাগতেছে, এবং এখানে মশা কামড়াচ্ছে মানে বেশ কষ্টের। সে দেখতেছে তার বন্ধু হেঁটে চলে গেল, এবং তখনই রিপনের কাছে ভয়টা লাগলো, কারণ তার বন্ধু যেহেতু চলে গেছে তার কাছে পুরাই একা লাগতেছে জায়গা। এবং এই যে পরন্ত বেলায় মানে যখন সন্ধ্যা হয়ে আসতেছে, এই সময় মনে হচ্ছে পেছনে গাছগাছালিগুলো পুরো জেগে উঠছে, কেমন একটা শব্দ, এবং ক্যাটক্যাট 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 কোন একটা পোকা ডাকতেছে, একদম মাথা খারাপ করে দেওয়ার মতো অনেকগুলো পোকা একসাথে ডাকতেছে, মানে মাথা খারাপ করার মতো ক্যাটক্যাট 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 শব্দ হচ্ছে। তো রিপনের কাছে ভয় লাগতেছে যে মানে মানে সে কি দেখবে কি করবে, সে তো থেকে গেল মানে খুব ভুজুগে থেকে গেছে এখানে, কিন্তু এখন ওই জিনিস চাচা কি করে সেটা সে কিভাবে দেখবে, এটা নিয়েও তার মাথার মধ্যে টেনশন। তো দেখলো যে বেলা যখন একদম পড়ে গেছে, এইখানে কিন্তু এই জায়গাটাতে আজানের শব্দ খুব জোরে আসে না, মানে মসজিদটা অনেক দূরে, এবং দূরে আজান দিছে এবং সেটা শব্দ হালকা ভাবে ভেসে আসছে এখানে। তো সে মানে একটু ভয়ে কাঁপতেছিল, রিপন মনে মনে কাঁপতেছে ভয় যে এখানে কি হবে, অন্ধকার হয়ে গেছে, এই সন্ধ্যার মধ্যে অন্ধকার লাগতেছে, গাছপাছালির মধ্যে অন্ধকার নেমে আসছে। এর মধ্যে দেখলো যে ওই দরজা খুললো, চাচা ঘরের দরজা খুললো। তো চাচার ঘরের ভিতরে হালকা আলো দেখা যাচ্ছে, চাচা ফটফট করে দরজা খুলে বের হয়ে আসলো। এসে সে হেঁটে হেঁটে চাচার বাসার পেছন দিকে মানে বাথরুম ওদিকে গেল। রিপন সাথে সাথে মানে খুব সুইফট পায়ে একটা দৌড় দিল, মানে খুব সুইফট পায়ে, সে স্যান্ডেল খুলে নিছিল হাতে, সুইফট পায়ে দৌড় দিয়ে যে চাচার ঘরের মধ্যে মানে ঢুকে গেল। সে কোন কথা নাই, চাচার ঘরের মধ্যে ঢুকে সে ডানে বামে তাকাইতেছে, দেখতেছে যে ঘরটা মোটামুটি ভালোই বড়, এবং ঘরের কোন একটা খাট আছে, আর এই পাশে আলনা আছে, আলনার পাশে আবার কাপড় চোপড় স্তূপ করে রাখা, এবং আরো অনেক কিছু, এবং কেমন একটা মানে গন্ধ ভিতরে, গন্ধটা হচ্ছে মানে কিছু পোড়াইলে যেরকম গন্ধ হয় সেরকম। আর এক কোনায় সে দেখতেছে একটা হারিকেন রাখা জ্বলতেছে, আর কিছু সরঞ্জাম রাখা। এই সরঞ্জামের মধ্যে যে জিনিসটার দিকে তার চোখ পড়লো সেটা দেখে তার কাছে বেশ ভয় লেগে গেল, মানে মনের মধ্যে একটা খ্যাচ করে একটা লাগছে রিপনের। দেখতেছে সরঞ্জামের মধ্যে মানে বিভিন্ন জিনিস রাখা এক কোনায়, সেটার মধ্যে একটা মানুষের মাথার খুলি, এবং এই এই হারিকেনের আলোতে মনে হচ্ছে খুলিটা কেমন কালচে কালচে টাইপের দাগ এটার মধ্যে। তো সে কয়েক সেকেন্ড তাকায়, সে চিন্তা করতেছে সে লুকাবে কই, খাটের নিচে যাবে। তো চিন্তা করলো খাটের নিচে তো মানে চাদর বেশি টানা না, ওই চাচা যদি হঠাৎ করে মানে ওখানে বসে তাকায় ওদিক ওদিক, তাহলে কিন্তু দেখতে পারবে যে সে খাটের নিচে। তো সে লাফ দিয়ে দেখলো যে ওখানে চাচার মানে গলা খাকারি শুনতেছে, মানে সে হয়তো কুলি টুলি করে আসতেছে গলা খাকারি দিয়ে। তো সে তাড়াতাড়ি লাফ দিয়ে যে চাচার যে আলনা ছিল যেখানে কাপড় চোপড় রাখা, এবং ওইটার পিছনে সে একেবারে কাপড়ের যে স্তূপ ওইটার পিছনে সে চলে গেল। বুঝতে পারলো যে এই কাপড় চোপড় এগুলা মানে অনেকদিন পর পর মনে হয় এগুলো ধোয়ে বা কিছু, বা এগুলো হয়তো রাখার আলাদা জায়গা নেই, কারণ ঘরের মধ্যে তেমন একটা কোনো ফার্নিচারও নাই এই ঘরে। যাই হোক, সে ওই কাপড় চোপড় আলনার পিছনে সে লুকায় গেল, লুকায় সে একদম হাঁটু গেড়ে বসে আছে। এর মধ্যে কিন্তু অন্ধকার বেড়ে গেছে, এখান থেকে সে দেখতেছে ওই চাচা দরজার কাছে আসলো, এসে দেখতেছে অন্ধকার বেড়ে গেছে, সে ঢুকলো ভিতরে, ঢুকে তার মতো দরজা লাগায় দিল। তো রিপন চিন্তা করছে চাচা করে কি, অনেকক্ষণ দেখলো যে বসে আসছে চাচাই করলো, তারপরে সে রিপনের ধারণা ছিল হয়তো বাইরে গেছে বাথরুমে গেছে, এসে উনি এখানে হয়তো নামাজ কালাম পড়বেন, কিন্তু দেখলো সেটা করলো না তিনি। তিনি আস্তে করে ঘরের কোনার থেকে একটা এরকম বই বের করলেন, বইটাকে নিয়ে তিনি এরকম হাতে নিয়ে এরকম করে নাড়াচ্ছেন কি কি ভাবতেছেন, তারপর আস্তে করে বইটাকে খুললেন। তো এইখান থেকে রিপন ভালো দেখতে পারতেছে না, তবে হারিকেনের আলো বোঝা যাচ্ছে যে বইটা যে খুলছে বইয়ের পেজের মধ্যে হালকা ভাবে আলোটা পড়ছে তীর্যক ভাবে, সেটাতে বোঝা যাচ্ছে যে হোল দেটে পেজ মানে বইয়ের পেজ গুলো হোল দেটে মানে অনেক পুরান, আর ভেতরে মানে কলম বা কালি দিয়ে মানে কলম কালি দিয়ে মানে ছাপানা কিছু লেখা, এবং লেখাগুলো এখান থেকে বোঝা যাচ্ছে না কিছু ছবিও আঁকা আছে কলমে রাখা বা কলম বা এরকম কিছু দিয়ে, বা অনেক সময় আগের যেরকম কলম ছিল পালকের কলম এরকম কিছু দিয়ে কেউ আঁকছে কিছু, এবং নকশা টকশা কি কি আঁকা এবং লেখা টেখা। তো রিপন বোঝার চেষ্টা করতেছে যেগুলো কি, আর লেখা তো পড়া যাচ্ছে না এখান থেকে। তো দেখলেন যে ওই যে চাচা যে তিনি বেশ আয়েস করে বসলেন ফ্লোরে, ফ্লোরে বসে খাটের নিচে হাত দিয়ে টেনে বের করলেন একটা জল চৌকি। তো তখনই আসলে রিপনের ভয় লাগলো যে আসলে তিনি যদি খাটের তলে থাকতেন তাহলে কি হইত। তো তিনি দেখলেন যে ওই চাচা একটা জলচৌকি বের করলেন, জলচৌকিটাও কালো কাঠের তৈরি, সেটা এনে সামনে রাখলেন বেশ নকশা টকশা করা পায়াগুলা। তো তার সামনে রেখে সেটার উপরে একটা মোমবাতি বসালেন পাশ থেকে, মোমবাতিটা এরকম মোটা মোটা একটা লালচে মোমবাতি, এবং সেটা রেখে তিনি একটা ম্যাচের কাঠি দিয়ে জ্বালালেন মোমটা। মোমটা জ্বালার পর ওখানে আলোটা আরেকটা আর একটু উজ্জ্বল হয়ে গেল, এবং দেখলেন যে বেশ একটা গোল মানে মোমের আলোটা একটা গোল আলোর মতো তৈরি করছে বলের মতো চারপাশে, এবং সেটা রেখে তিনি বিড়বিড় করে কিছু একটা পড়তে লাগলেন। এবং হঠাৎ করে সেই চাচা ডানে বামে তাকানো শুরু করলেন, তার পড়ার সাথে বিড়বিড় করে কি পড়তেছেন এবং ডানে বামে তাকাচ্ছেন। তো তখন কিন্তু বেশ ভয় পেয়ে গেছে রিপন, রিপন চিন্তা করতেছে যে আরে মানে হঠাৎ করে কি তার উপস্থিতি টের পাইল বা কিছু, মনে হইতেছে যে চাচা মানে অস্বস্তি ফিল করতেছেন যে আশেপাশে কেউ আছে নাকি, ডানে বামে তাকাচ্ছেন এদিক ওদিক তাকাচ্ছেন, একবার তার আলনার দিকেও তাকাইছিলেন, কিন্তু রিপন তখন একদম মাথা নিচে করে ঢুকে গেছে কাপড়ের ভেতরে। তো দেখলেন যে না অনেকক্ষণ তাকায় তার চাচা আর কিছু বললেন না, তারপর তিনি আবার বিড়বিড় করে পড়তেছেন এবং মাঝে মাঝে একটু শব্দ হচ্ছে, এবং এই শব্দগুলোর সাথে রিপন পরিচিত না, মনে হচ্ছে না তিনি অনেক মানুষকে দেখছেন আরবি পড়তে বা বাংলায় অনেক কিছু মুখস্থ করতে, এরকম না শব্দটা একটু ডিফারেন্ট পড়তেছেন। তো তারপরে দেখলেন যে ওই চাচা হাত দিয়ে ওই যে সেই কলসিটাকে রাখছিলেন, কলসিটাকে এনে কাছে রাখলেন এই পাশে হাত দিয়ে টেনে, সব তার হাতের ডিস্টেন্সেই ছিল, কলসিটাকে টেনে রাখলেন, তারপর ওই বইটা বের করলেন। বইটা বের করে তিনি পৃষ্ঠা উল্টায় কোন একটা পৃষ্ঠার মধ্যে কিছু একটা পড়লেন, একটা শব্দ, সেটা আমি এখানে বলতে যাচ্ছি না, শব্দ পড়লেন। এই শব্দটা পড়ার সাথে সাথে মনে হইল ঘরের পাশ থেকে কতগুলো কুকুর ডেকে উঠল ভয়ঙ্কর ভাবে, এবং এই ভয়ঙ্কর ভাবে ডাকটা মানে কুকুরের ডাকটা এত ভয়ঙ্কর ছিল রিপন প্রায় ভয়ে সাউন্ড করে ফেলতেছিল, কিন্তু সে মানে একদম চুপ করে মানে বুঝে ফেলে যে এখানে সাউন্ড করলে সমস্যা আছে। তার মনে হয়েছে ঠিক তার পাশ থেকেই মানে তার ওই পাশে যে টিনের ই বেড়া তার পাশ থেকেই ডাকছে কেউ। রিপন ভয়ে চুপচাপ কাপড় আঁকড়ায় ধরে চুপচাপ পড়ে আছে, সে আসলে চিন্তা করতেছে যে এখন এটা মনে ভয় হয়েছে, এবং দেখলেন যে কুকুরের ডাক শোনার সাথে সাথে ওই যে চাচা ছিলেন তিনি হেসে উঠলেন হালকা করে, এবং হাসির শব্দটাও বেশ ভয়ঙ্কর, মানে রিপন এই চাচাকে কখনো দেখেন নাই, হি ইজ ডিফারেন্ট, মানে সে স্বাভাবিকভাবে যেভাবে আসে মানুষের সামনে সেরকম কিছুই না, মানে একটা অন্যরকম মনে হয় অশুভ কিছু একটা। তো তারপরে দেখলেন যে ওই যে ভাষাটা পড়ছিলেন তিনি তারপর ওইরকমই একটা ভাষায় কিছু তিনি পড়া শুরু করলেন ভারী গমগমে কণ্ঠে, পরিবেশটা একদম অন্যরকম হয়ে উঠছে, আর রিপন ভয়ে কুকড়ায় গেছে, সে একদম সেই কাপড় চোপড়ের যে মানে এখানে টাল করে রাখা ছিল সেটার পেছনে চুপচাপ মানে একেবারে গুটায় গেছে নিজে ভয়ের চোটে এই শব্দে। এবং একটু পরে দেখলেন মানে ওই যে চাচা কি পড়তেছে আর একটা টপ টপ শব্দ হইতেছে, টপ টপ শব্দ হইতেছে। তো টপ টপ শব্দটা তিনি বোঝার চেষ্টা করলেন কি, দেখতেও তো যায় মানে রিপনের কিউরিয়াসিটিও তা আছে। তো সে আবার ওই ফাঁক দিয়ে আস্তে করে উঁকি দিলেন, দেখলেন যে সেই চাচা হাতের মধ্যে একটা এরকম কাঠের মুগুরের মতো নিছে, সেটা দিয়ে মাটিতে মারতেছে, মাটিতে মারা দিয়ে ঢপ ঢপ করে শব্দ হচ্ছে। বেশ খানিকক্ষণ করার পরে হঠাৎ করে মনে হইল ওই ঘরের দরজার মধ্যে খড়খড় খড়খড় করে শব্দ হলো, মানে কাঠের দরজা তো দুই পাল্লার কাঠের দরজা পুরোনো আমলে, খড়খড় খড়খড় করে শব্দ হলো, মনে হলো যে মানে কেউ কাঁপাইতেছে দরজা। সাথে সাথে দেখলো যে চাচার এই যে মন্ত্র পড়া আরো জোরে হয়ে গেছে স্ট্রং, এবং তারপরে রিপন ফিল করলো সারা ঘরে যে আবহাওয়া ছিল মানে মোটামুটি তখনকার সময় ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা ভয়ঙ্কর ঠান্ডায় রূপ নিল, মানে একবার কাঁপন উঠে যাওয়ার মতো শীত, কিন্তু সেইখান থেকে দেখতেছে ওই যে চাচা বসে আছে তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। তারপরে সে ফিল করলো যে ঘরের মধ্যে একটা কোনো কিছুর উপস্থিতি, এবং যে মোমবাতিটা আছে মোমবাতিটা চরম ভাবে কাঁপা শুরু করলো, মনে বাতাসে কাঁপতেছে এইভাবে, শিখাটা এরকম এরকম হচ্ছে। এক পর্যায়ে দেখলো যে চাচা হাত দিয়ে একটা তালি মারলো মোমবাতির সামনে, মোমবাতিটা ঠাস করে নিভে গেল। এই মোমবাতি নেভার সাথে সাথেই সে খেয়াল করলো রুমের মধ্যে একটা অবয়ব, অবয়বটা বেশ ভয়ঙ্কর। সে বুঝতে পারতেছে হারিকেনটা কিন্তু ডিম করা ছিল, হারিকেনের আলোতে সে বুঝতে পারতেছে যে যেই অবয়বটা সে দেখতেছে একটা মানুষের অবয়ব হবে, বেশ উঁচু, 7 ফিটের মতো উচ্চতা হবে এরকম, এবং চুল বড় বড়, তার চেহারা দেখা যাচ্ছে না, চুলগুলো বড় বড় এইভাবে দাঁড়ায় আছে। হঠাৎ করে দুই হাত মেলে ওই কর্নার থেকে সরাসরি রিপনের আলনার দিকে ছুটে আসলো, যেখানে রিপন ছিল কাপড়ের এখানে, এবং একেবারে রিপন তার কানের সামনে শুনল যে এখানে লুকায় আছো স্ক্যান বাইরা। মানে এটা শুনে রিপনের মানে একেবারে হার্ট বিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে একটু তাকায় শুধু দেখলো একটা মুখ, সে মুখের চেহারা নাই, মানে অন্ধকার একটা মুখ, এবং চুলগুলো বড় বড় তার দিকে ঝুঁকে আছে, আর কেমন একটা গন্ধ, মানে সেই গন্ধটাও সে এক্সপ্লেইন করতে পারবে না যে এরকম কোন স্মেল আগে পাইছে বা কিছু। তো রিপন বেহুশ হয়ে গেল, তার আর সেন্স নেই। এরপরে রিপনের যখন সেন্স ফিরছে, সে নিজেকে আবিষ্কার করল তাদের বাড়ির উঠানে সে শুয়ে আছে, এবং তার বাবা মা একদম উদ্গ্রীব ভাবে তার দিকে তাকায় আছে, আর দূরে সে কণ্ঠ শুনল, সেই কণ্ঠটা হচ্ছে সেই যে চাচার। সে বলল যে ছেলেরে দেখে রাখো না কেন, আমার ঘরে আইছে, তখন আমি একটা চালান দিতেছিলাম, এই সময় আমার ঘরে আইছে, এই তো অবস্থা খারাপ, ওর অবস্থা তো আরো খারাপ হইব, ওরে ভালো কোনো হুজুর দেখাও, ভালো কোনো হুজুর দেখাও, ওর কিন্তু খারাপ অবস্থা হইব, এটার কিন্তু আমি দায় নেব না। তাই বলে শুনলেন যে ওই চাচা চলে গেল ওখান থেকে, মানে কথা বলতে বলতে বিড়বিড় করতে বকা দিতে দিতে চলে গেল ওখান থেকে। তো রিপনের বাবা তখন জিজ্ঞেস করতেছে, ঠিক আছোস বাবা, ঠিক আছোস, তুই ঠিক আছোস? তো রিপন কোনো কথা বলতে বলতে তার মাকে বলল পানি, তো তার মা তাকে পানি দিল খেতে, তো সে পানি খেয়ে সে উঠে বসলো। তার বাবা বলতেছে, কই গেছিলি, তুই কেন গেছিলি? মানে ওই যে চাচা তার নাম ধরে বলছে, ওর বাড়িতে কেন গেছিলি? তো সে আর কোন উত্তর দিতে পারছে না। তার মা বললো, আচ্ছা ছেলের আর বকা দিয়ে না, ঘরে নিয়ে আসলো, এনে তাকে শোয়াই দিছে। রিপনের কেন জানি ভয় লাগতেছে, এবং গভীর রাত, তখন সে বুঝতে পারছে যে রাত বেশ গভীর। তো সে শুয়ে আছে, সে তার মাকে যেতে দিচ্ছে না, বলতেছে যে তুমি আমার সাথে থাকো, তুমি যাও না। তো তার মাও তার সাথে থাকলো, তো দরজা বন্ধ করে একসময় তাদের ঘুমানোর টাইম হয়েছে, মানে ঘুমায় যাবে সবাই, টায়ার্ড হয়ে গেছে, রিপনকে হয়তো রাতের বেলায় নিয়ে আসছে ওই চাচা এখানে, তো দরজা লাগানো ঘুমায় যাবে। তো তার মা আস্তে করে হারিকেনটা মানে কমায় দিয়ে শুয়ে থাকলো ছেলের পাশে। তো রিপন শুয়ে আছে, হঠাৎ সে বুঝতে পারলো যে তার শরীরের টেম্পারেচার বাড়তেছে। সে বলতেছে, মা আমার গা পুড়িয়ে যেতেছে। তার মা ধরে দেখলো যে হ, আসলেই তো তোর গায়ে জ্বর, তোর গা পুড়িয়ে যেতেছে, তারা আমি পানি নিয়ে আসি। তো তার মা গেল তার জন্য ওই জলপট্টি আনতে আর কি, ওই যে ভিজা কাপড় দিয়ে এরকম। তো যখন জলপট্টি আনতে গেছে, রিপন হঠাৎ বুঝতে পারলো তার মাথার কাছে পাশে কেউ দাঁড়ানো, একদম কানের কাছে তারে শুনতেছে, সে তাকে বলতেছে, তোরে লইয়া যামু, তুই আইসিলি এখানে দেখতে, তোরে লইয়া যামু, দেখবি না আমারে, দেহামু দেহামু এরকম বলতেছে। আর রিপন না না করে চিৎকার করে মা মা বলে চিৎকার শুরু করলো। তো তার মা হুড়মুড় করে আসলো ঘরের মধ্যে, সে মালসা হাতে যাবে, দেখলো যে ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু রিপনের মুখ দিয়ে তার মা দেখছে যে তার মুখ দিয়ে ফেনা ভাঙতেছে। তো তার মা তো চিৎকার চেঁচামে শুরু করলো, তার বাবা উঠে আসলো, এবং তাকে দেখা গেল তার জ্বর আর কমতেছে না, রাতের মধ্যে সে প্রলাপ বকতেছে। তো তার গা মুছে দিল, গা মুছে দিয়ে তো পরদিন ওই দিন রাতটা ওইভাবে গেছে, রিপনের অনেক জ্বর, রাতের বেলা সে মানে বেঘরে ছিল, মাঝে মাঝে সে প্রলাপ বকতেছিল। তো পরদিন সকালবেলা রিপনের বাবা গেলেন ওখানকার মসজিদের ইমাম সাহেবের কাছে, এবং বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো ইমাম সাহেব বললেন যে দেখেন, এখানে তো ওই যে ওই চাচার কথা বললো, যে ওই লোক তো আসলে কি বলবো, সে এইসব দিন চালান করে, এগুলা করে, এখন সে আপনার ছেলে যদি ওখানে যেয়ে এরকম কিছু হয়ে থাকে, তো এটা তো খারাপ, জিনের আসর হয়েছে তার, এখন এগুলা ওরেই বলেন আপনি করতে, আর আমি এসে ঝেড়ে দিতে পারি, আমি এসে ঝেড়ে দিই, কিন্তু ওর যেহেতু ওখান থেকে হয়েছে, ও এটাই করতে পারে, আর আমিও তার সাথে কথা বলবো। তো ওই রিপনের বাবা হুজুরকে নিয়ে তাদের বাসায় আসলেন, আর খবর পাঠালেন আরেকজনকে দিয়ে ওই চাচাকে। তো ওই চাচা নাকি বলে পাঠিয়েছেন সে আসবে না, তার ছেলে কেন আসছে এখানে, ইত্যাদি ইত্যাদি। তো তখন হুজুর বললেন, আচ্ছা আমি ঝেড়ে দিই আগে। তো হুজুর রিপনদের বাসা বন্ধ করলেন, বন্ধ করে ঝেড়ে দিলেন। ঝেড়ে দিয়ে রিপনকে বললেন যে আমি যতটুকু করার করছি, এর বেশি আমি আসলে খুব কিছু করতে পারবো না। আমার উস্তাদ এইসব ব্যাপারে তিনি ভালো জানেন, তিনি রুকাইয়া করতে পারেন, আমি ওরকম ভালো রুকাইয়া পারি না, তবে আমি ওকে ঝেড়ে দিয়েছি, আপনার ঘরটা বন্ধ করে দিয়েছি, এখানে আসবে না, ছেলেকে একটু দেখে রেখেন, আর ঘর থেকে আপাতত বেরিতে দিয়েন না, আমি আমার উস্তাদের সাথে কথা বলে দেখব যে সময় করে নিয়ে যেতে পারলে ভালো ওখানে। তো রিপনের বাবা ওইটাতেই সন্তুষ্ট হলেন এবং তাকে ঘরের মধ্যে রাখলেন। তো রিপনের দেখা গেছে জ্বর আসতেছে, শরীর ভালো না, সে কাতরাচ্ছে এবং দেখা গেছে সন্ধ্যার পর থেকে সে জানলার দিক তাকায়, ভয়ে চিৎকার করে উঠে আর বললো ওই যে আসতেছে আসতেছে এরকম। তাদের ওখানে জানলার উপস্থিত একটা গাছ আছে, গাছের দিকে তাকায় বলে আসতেছে আসতেছে এরকম ভয় পায়। তো মানে একটা ভয়ঙ্কর অবস্থা। তো তার বাবা মা খুব এটা নিয়ে টেনশনে আছে। তো রাতের বেলা তার আম্মা তাকে রেখে গেছে ওই খাবার দাবারের ব্যবস্থা করতে, তাদের বাড়িতে খুব বেশি মানুষ ছিল না, তো খাবারের ব্যবস্থা করতে গেছে, এসে দেখে রিপন নাই, তার বিছানার মধ্যে রিপন নাই। তো তার মা তো ভয়ে মানে চিৎকার করে উঠছে, তার বাবাও তাড়াতাড়ি আসছে কি ব্যাপার। তো খুঁজতে গেছে তাকে, হারিকেন নিয়ে তার বাবা দৌড়াচ্ছে উঠানের মধ্যে দিয়ে, উঠায় দেখতেছে কোথায় গেছে, পাশ দিয়ে এদিক মানে একবার দিশেহারা অবস্থা। তো তাকায় দেখে দূরে মনে হইতেছে গান গাওয়ার শব্দ আসতেছে এবং গানের কণ্ঠটা রিপনের সাথে মিলতেছে, বাট বেশ ভয়ঙ্কর। তো কি ব্যাপার? তো তার আব্বা আস্তে করে হারিকেন দিল এবং রিপনের এক চাচা ছিল তাকে ডাকলো, দুজন মিলে ওখানে লাঠি নিয়ে গেল। কি ওখানে ওখানে কি আর গানের শব্দটা অন্যরকম এবং ওই গানের যে কথা বা কিছু তারা গ্রামে খুব একটা শুনে না, এরকম কেমন একটা কথা দিয়ে সে গান গাইতেছে। তো যে দেখে তাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল এবং তেঁতুল গাছটা মাঝে মাঝে বেশ সবুজ হয়ে যায়, মাঝে মাঝে পাতাটা পড়ে একেবারে বিবর্ণ হয়ে যায়, ফল থাকে না। সেই তেঁতুল গাছের গোড়ায় বসে রিপন গান গাইতেছে এবং মানে অদ্ভুত গান, এই গানের কথাও তারা শুনে নাই, তার কণ্ঠও বেশ অন্যরকম হয়ে গেছে, মানে তার যে ইউজুয়াল কণ্ঠ সেটাও না। তো তার বাবা মানে তার চাচা ভয় আর সামনেই যাবে না, রিপনকে দেখে ভয় পাইছে, তার বাবা তার চাচাকে দাঁড়া করায় সামনে গেছে হারিকেন নিয়ে, নিয়ে বলতেছে বাবা তুই এখানে কেন আসছস বলে ডাকতে গেছে। তো ফট করে রিপন তার বাবার দিকে তাকায়, দেখে যে রিপনের চোখ উল্টায় গেছে, মানে চোখের মানে তার মনি উপর দিকে উঠে গেছে আর সে হা হা করে হাসতেছে তার বাপকে দেখে, তারপর বাবার নাম ধরে এটা সেটা বলা শুরু করছে। তো বাপ তো সে আর ওইটা নিয়ে কেয়ার করে নাই, সে সামনে গেছে, যে রিপনকে যখন ধরছে রিপন ঝাড়া মেরে তার বাবার থেকে ছুটা গেছে, অনেক শক্তি তার শরীরে, যাই হোক তার বাবা কসরত করে রিপনকে ধরে রাখতে পারে না, কঠিন অবস্থা। শেষ পর্যন্ত তার চাচাও আসে, দুইজনে মিলে তাকে টেনে বাসায় নিয়ে আসে, তাকে রাখাই যাইতেছিল না। পরে বাসার তাদের যে মোটা গাছের খুঁটি ছিল সেটার সাথে বেঁধে ফেলে রিপনকে, কারণ অন্য কোনো উপায় নেই, সে চিৎকার করতেছে, ঘরঘর করতেছে, তার মুখ দিয়ে লালা ঝরতেছে, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এবং বলছে সবাই রে শেষ করে দেব। এবং যখন রিপনকে এরকম তারা বেঁধে ফেলছে, রিপন ঘরঘর করতেছে, আর ওই যে তাদের বাসার পাশে একটা তাল গাছ ছিল ওটার দিকে তাকায় হা হা এরকম করতেছে, শব্দ করতেছে, এই সময় তাদের যে টিনের চাল সেটার উপর মনে হচ্ছে অসংখ্য ঢিল উড়ে আসছে কোনো জায়গার থেকে, যে ডেলা মাটির ডেলা ধড়াম ধড়াম করে পড়তেছে, ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, তার বাবা যতটুকু যা জানত দোয়া কালাম, তার চাচা যতটুকু জানত দোয়া কালাম, এগুলো পড়াশোনা করছে। তো একটা সময় যে সে মানে টায়ার্ড হয়ে গেছে রিপন, সে ওরকম ভাবে আসে। তো এই অবস্থায় রিপন সারা ছিল এবং সে ঘর ঘর করছে, আর ওই যে কুটির সাথে বাঁধা অবস্থায় সে গান টান গাইছে এরকম, এবং সেই গানগুলো অদ্ভুত। বাসার মধ্যে যারা ছিল এবং মেয়ে মানুষ যারা ছিল তারা ভয়ে একদম শেষ ওই শব্দ শুনে, এবং একটু পরপর এর নাম ধরে ডাকে, তার নাম ধরে ডাকে, এবং এক একজনকে বলে যে তো তুই এটা না এটা করছিলি, তোর না এই ঘটনা, মানে এক একজনকে তাদের লাইক সিক্রেট বলা শুরু করছে, এবং সবাই তো চুপ সায় গেছে এটাতে। এবং এরকম করতে করতে যখন নাকি আজান দিল, ফজরের আজানের সময় দেখা গেল যে সে চুপ আর কোনো শব্দ নাই। তো তখন তারা বাবা কাকা তারা খুব একটু রিল্যাক্স হইল যে ছেলেটা এখন মনে হয় একটু ঠিক আছে, যাক তাকে দোয়া দরুদ করে দিল। তার মা ওই যে হুজুর যে পড়া পানি ছিল সেটা ছিটাই দিল, ছিটাই দিয়ে তাকে ওইভাবে রাখলো, চিন্তা করতেছে তাকে খুলে দেবে কিনা, যাই হোক পরে খুলেই দিল, খুলে দিয়ে রুমে আনলো এবং বলল, তার বাবা বলল যে আসলে আর কোনো উপায় নাই, এই বড় হুজুরের কাছে নিতেই হবে। তো ওই তারা গেলেন ওই মৌলবী সাহেবের কাছে এবং তিনি বললেন যে হ্যাঁ আমি আমার ওস্তাদের সাথে কথা বলছি, উনি বলছে নিয়ে দিতে পারে, তবে সাবধানে নিতে বলছে, ওরা কিন্তু নিতে দিতে চাইবে না ওদিকে। তো যাই হোক, তার বাবা চাচা শক্ত করে রিপনকে ধরে তারা নিয়ে গেল এবং রিপন তখন নর্মাল, সে কিছু করতেছে না। তো তারা তারপরে শক্ত করে ধরে তাকে ভ্যানে বসায়, তিন চাকার ভ্যানে বসায় নিয়ে গেল, সাথে এক গাছে দড়িও রাখলো, যদি সেরকম হয় বেঁধে ফেলবে তারা। তো যাচ্ছে 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 ওই ইসের দিকে, মৌলভী সাহেব আছে ভ্যানের মধ্যে। তো ঠিক যখন নাকি ভ্যানটা একটা কালভার্টের উপর উঠছে, পাশে নিচে এরকম নদীর ই গেছে, হঠাৎ করে রিপন উঠে লাফ দিয়ে নদীতে পড়তে গেছে। তাকে শক্ত করে ধরে ফেললো, মানে তার বাবা চাচা দুজনে। সে তখন ছটফট শুরু করছে, মানে তার মানে রাগা যাচ্ছে না ওইখানে। তো ওইখানে তারা বেঁধে ফেললো, বেঁধে তারপর তারে নিয়ে গেল তাদের হুজুরের ওস্তাদের বাড়িতে। তো ওস্তাদের বাড়িতে আসার পর সে ওখানে মানে থাকবেই না, মানে সে ঢুকবে না, যেরকম অবস্থা চিৎকার চাচামিনি করতেছে, এটা সেটা বলতেছে, তার বাবা চাচা তাকে ধরে রাখতে পারতেছে না, সে পা দিয়ে আটকায় ফেলতেছে, ঢুকবে না, এরকম অবস্থা। তো হুজুর গিয়ে তাকে কিছুক্ষণ দোয়া পড়ে ফু দিল, তো হুজুরকেও সে উল্টা পাল্টা বলতেছে। তো তখন হুজুর তাড়াতাড়ি বাসার ভিতরে গিয়ে তার ওস্তাদকে ডাকলেন, বললেন যে ওস্তাদ এরকম এরকম আনছি, ও তো এরকম করতেছে। একটু পরে ওই ওস্তাদ দরজা খুললেন, তিনি অনেক বড় সুফি টাইপের মানুষ। তিনি দরজা যখন খুললেন, তাকে দেখেই নেতায় গেল রিপন সাথে সাথে, উনার সামনে আসার পরে নেতায় গেল। তো তিনি হাত দিয়ে ইশারা করলেন ভিতরে নিয়ে আসার। তো ভিতরে নিয়ে আসলো, এসে তিনি বসলেন ওকে নিয়ে, রিপনকে নিয়ে। তো রিপন একদম ঢুলে পড়েছে, তার সেন্স নাই। তো ওস্তাদ যখন ঝাড়তেছে বারবার, তো সে এরকম কেঁপে উঠতেছে, অনেকের শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মেরে উঠতেছে, ঝাঁকুনি মেরে উঠতেছে। এক পর্যায়ে ওস্তাদ বললেন যে তাকে মানে দোয়া পড়ে বললেন যা যা বলছে, তখন রিপন পড়ে গেল, মানে কাছে পড়ে গেছে। তো বেশ খানিকক্ষণ পর রিপনের সেন্স আসে, সে এরকম মানে তাকাচ্ছে, কিছু বুঝতে পারতেছে না। তো তার বাবা বললো বাবা কি হয়েছে, রিপনও বলতেছে যে আমি কোথায় আসছি, কিভাবে আসছি, কোথায় আসছি, এরকম বলতেছে। তো তখন হুজুর বললো চুপ, ও এখন অনেক কিছু মনে করতে পারবে না, ওর অনেক কিছু মনে নেই, থাক এগুলো বাদ দেন এখন না, আমি তাকে দোয়া পড়ে দিয়েছি আর বিভিন্ন রকমের ই করে দিয়েছি, পানি একটা তাবিজ লিখে দিতে বলছে, এটা পানিতে ভিজায় সেই পানিটা খেতে, এবং সাথে সাথে তিনি একবার খাওয়াই দিয়েছেন তাকে দিয়ে, এবং একটা বোতল দিলেন, মানে জমজমের পানি আছে, সবসময় ওকে খাওয়াবেন, মাথার মধ্যে হালকা দুই ফোঁটা দিয়ে দিবেন, পানি জানে আজেবাজে জায়গায় না পড়ে। আর একটা তিনি একটা এনভেলপ লিখলেন, একটা মানে একটা চিঠি দিলেন এনভেলপে ভরে, ভরে বললেন যে এইখান থেকে মানে ওনার বাড়ি থেকে বের হয়ে সোজা যে শেষ মাথায় বসে, এটা শুধু রিপনের আব্বাকে বলছে আপনি যাবেন, ছেলে উল্টা পাল্টা করবেন আপনার সাথে, ওকে নিয়ে আপনি যাবেন আমার বাড়ি থেকে বের হয়ে ওই যে দক্ষিণ দিকের রাস্তা, এটা দিয়ে সোজা যাবেন, গিয়ে শেষ মাথায় দেখবেন বায়ে চলে গেছে, ওখানে গাছগাছালি বেশ, কিন্তু মানে নীরব, ভয় লাগবে আপনাদের কাছে যেতে, হ্যাঁ ওইখানে কিন্তু যাবেন, আপনার ছেলেকে নিয়ে ভয় পাবেন না, আপনি যদি ভয় পাওয়ার মতো কিছু দেখেন বা শুনেন তাও ভয় পাবেন না, যাবেন ওটা শেষ মাথায় গেলে দেখবেন একটা জায়গা, একটা বটতলা আছে, এই বটতলাতে একজন বয়স্ক মানুষ বসে আছে, দাড়ি দুড়িয়ালা দরবেশের মতো, ওনার হাতে আপনার ছেলেকে দিয়ে চিঠিটা পাঠাবেন, উনি শুধু চিঠিটা হাতে নিবে, চিঠিটা হাতে নেওয়ার পর আপনি চলে আসবেন, আর আসার সময় পিছনে যদি কিছু দেখেন শুনেন ডাক দেয় পিছনে আর তাকাবেন না, শুধু চলে আসবেন আপনার ছেলেকে নিয়ে, বুঝতে পারছেন? তো এটা বললো রিপনের বাবাকে, সে ওস্তাদ বললো আচ্ছা ঠিক আছে। তো চিঠিটা দিল, বললো যে অবশ্যই চিঠি আপনার ছেলে জানিয়ে দেয়, আপনি কিন্তু দিয়ে দিবেন না, খবরদার, আর চিঠি দিয়ে যখন ঘুরে আসবেন যত শব্দ শুনবেন, আপনাকে যদি ডাক দেয় আপনার নাম ধরে ডাকে, আপনি পিছন ফিরে তাকাবেন না, আপনার ছেলেও না, চলে আসবেন। আচ্ছা যাই হোক, চিঠিটা নিয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে, তো ওনাকে ওই ওস্তাদকে হাতিয়ে দিতে চাইলেন, ওনারা ওস্তাদ বললেন না হাতিয়া লাগবে না, যান ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যান বলে বিদায় দিয়ে দিলেন। তো তারা বের হয়ে বাসা থেকে ঠিক তার চাচা এবং ওই হুজুর দাঁড়ায় থাকলেন, এবং রিপনের বাবা রিপনকে নিয়ে হেঁটে গেলেন, ঠিক ওই যে দক্ষিণ দিকে হেঁটে ওইভাবে করে রাস্তার মাথায় যে যেখানে ঢুকলেন সেখানে রিপনের বাবা দেখতেছেন যে দুই পাশে গাছ গাছালি, অন্যরকম মানে পরিবেশটা, মানে মনে হচ্ছে একটা মানুষ কেন কিচ্ছু নাই, এবং দিনের বেলা অন্ধকার হয়ে আছে এখান দিয়ে রাস্তাটা, মানে আসলে ভয় লাগতেছে। তো রিপনের বাবা চিন্তা করলেন যে ছেলের জন্য কি মানে কি কষ্টটাই করতে হইতেছে এখন, যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছেন এখান দিয়ে, এবং তাদের কাছে মনে হইতেছে, রিপনের বাবার কাছে মনে হইতেছে তার আশেপাশে এই দিনের বেলা এই অন্ধকার হয়ে আছে, ছায়া ওটার মধ্যে সর সর করে কি একজন আসতেছে, এবং ফিসফিস করে কথা শুনতে পাইতেছেন তিনি, যে কেউ ফিসফিস হইতেছে আশপাশে। যাই হোক রিপনের বাবা খুব ভয় পেলেন, এবং রিপন একটু পরপর কেমন যেন ঘাড় এরকম কাট করতেছে, বারবার কাট করতেছে, এবং সে নিজের ঘাড়ে চড় মারে, নিজের হাতে চড় মারে, এরকম একটা অবস্থা। এবং দেখা গেল যে দূরে যখন কেউ বট গাছ দেখা গেছে, বট গাছের তলায় এখান থেকে দেখতে পাচ্ছেন রিপনের বাবা যে একজন বয়স্ক দরবেশের মতো মানুষ বসা, এরকম বড় দাড়ি ঝুলে আছে। তার কাছে আসার আগে রিপন জানি কেমন গোঙানো শুরু করলো, কেমন করে গোঙানো শুরু করলো, এই করলো, তারপর মানে মানে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারতেছে না। তো রিপনের বাবা আরো সামনে নিয়ে গেলেন, কিন্তু রিপন প্রোটেস্ট করতেছে না, মানে যাবে না এরকম না, কেমন জানি করতেছে রিপন, এরকম করতেছে দেখে রিপনের বাবা একটু ভয় পাইছে, চিন্তা করছে এনভেলপটা নিজে হাতে দিবেন কিনা ওখানে যে, পরে চিন্তা করলেন যে না এটা দিলে তো আসলে মানা করে দিছে বারবার, সমস্যা হতে পারে। তো তিনি রিপনের হাতে এনভেলপটা ধরায় দিলেন। তো রিপন যখন এনভেলপটা নিছে, রিপনের বাবা দেখলেন রিপনের চোখ কিন্তু উল্টে গেছে, মানে চোখের ওই যে মণি উপর দিকে চলে গেছে এবং সে গোঙাইতেছে, কেমন জানি মানে ব্যথা পেলে ভয় পেলে যেরকম করে সেরকম। তো কিন্তু এনভেলপটা নিছে সে, নিয়ে তখন রিপনের বাবা বললো যাও দিয়ে আসো, এবং দেখলেন রিপন কেমন করে জানি মানে মানে অদ্ভুত ভাবে হাত পা বাঁকাইতে বাঁকাইতে ওই দরবেশের কাছে গেলেন। তো মানে এখান থেকে দেখতেছেন রিপনের বাবা, তো তিনি ওই রিপনকে দেখে ভয় পেতেছেন, রিপন যেভাবে অদ্ভুত ভাবে হাত পা বাঁকায় গেল হুজুর ওই দরবেশের কাছে, এবং গিয়ে গলা টলা একদম বাঁকায় কেমন করে যেন একটা সালাম দিল। এটা রিপনের এইভাবে করে সাধারণ মানুষ সালাম দেয় না। তো দরবেশ তার হাত থেকে চিঠি নিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলে সে তিনি ইটা নিলেন, ওই চিঠিটা নিলেন, নিয়ে বললেন যাও আর আসবানা বলে এরকম করে তিনি বিদায় দিলেন। দেখলেন যে রিপন ঘুরল, ঘুরে মাথাটা নিচু করে হেঁটে হেঁটে আসতেছে সামনে, এবং ঠিক তার কাছে এসে রিপন পড়ে গেল, একদম ধাপ করে পড়ে গেল। তিনি তাড়াতাড়ি ছেলেকে ধরলেন, ধরে তিনি তুললেন, তোলার পর দেখলেন যে হ্যাঁ রিপনের ই আছে, মানে শরীর একদম ই হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এবং ওই ভাবটা চলে গেছে একটু আগে যেন ঘুমাইতেছিলেন। তো তিনি রিপনকে নিয়ে হাঁটা ধরলেন। এই সময় পিছনে প্রচন্ড একটা ভয়ঙ্কর চিৎকার শুনলেন তাদের কানের কাছে, ঠিক তাদের পেছনে কানের কাছে ভয়ঙ্কর একটা চিৎকার, এবং মনে হলো যে তাদেরকে থামতে বলতেছে, তার আর থামলেন না, যেহেতু নিষেধ করছে ওই যে ই মানা করে দিয়েছিলেন বড় হুজুর যে এখানে থামা যাবে না। তিনি তাড়াতাড়ি রিপনকে নিয়ে, রিপন মনে একদম মানে ঝুলে যেতেছে এরকম অবস্থা, এবং মানে মানে এরকম মানে পড়ে যাবে এরকম একটা অবস্থা। তো তার বাবা তাকে অনেক কষ্ট করে ধরে তার শরীরটা পুরো ভার নিয়ে নিলেন কাঁধে, তারপর হেঁটে হেঁটে আসতেছেন, আর পেছনে তিনি শুনতেছেন তাদের ঠিক পেছনে পেছনে কেউ হাউমাউ করতেছে, কেমন জানি মানে গলা টলা বাঁকায় হাউমাউ করতেছে। পিছনে তাকাইলেনই না তিনি, মানে বুঝলেন যে এত ভয় পেয়েছেন রিপনের বাবা, জীবনে এরকম ভয় পান নাই। এরকম করতে করতে ঠিক ওই গলির মাথায় আসলেন, তখন দেখলেন যে শব্দটা থেমে গেছে। তারপর ডান দিকে মন নিয়ে দূরে দেখেন যে ওই যে তার ভাই হুজুর ওনারা দাঁড়ায় আছেন। তো ওখানে কাছাকাছি আসলেন, এসে দেখলো যে রিপনকে তাড়াতাড়ি তার চাচাও ধরলো, ধরে তারা সামনে নিয়ে গেল, তারা যে ভ্যান করে নিয়ে আসছিল সে ভ্যানে উঠেল এবং আস্তে ধীরে বাসায় নিয়ে আসলো তারা একসময়। তখন অলরেডি তাদের বিকাল পড়ে গেছে। এরপর থেকে রিপন আর কোন অন্যরকম ক্ষতিগ্রস্ত হয়নি, আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। এবং সেই যে বড় হুজুর তিনি বলছিলেন যে ওই যে চাচা যেই লোকটা, সে আসলে জিনের সাধনা করে, তার সাথে আপনাদের কোনো অ্যাসোসিয়েশন দরকার নাই, ছেলেকে মানা করবেন, কখনো যেন সেই লোকটার ভিটা বাটির আশেপাশে না যায় কোথাও, তার আশেপাশে যেন না যায়, কারণ ওই লোকের ওখান থেকে ভয়ঙ্কর একটা জিন সে আপনার ছেলের উপরে ভর করছিল, ও বলে দিয়েছিল বড় হুজুর। তো এই জন্য এরপর থেকে আর তিনি চেষ্টা করতেন যে কখনোই নিজের ছেলেকে চোখের আড়াল না করতে। আর রিপন আর ওদিকে যায়নি, রিপন প্রচন্ড ভয় পেয়েছিল, আস্তে ধীরে সে সুস্থ হয় এবং সে ওইভাবে তার জীবনযাপন করে। তো এই ছিল তানভীর আহমেদের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে ঘটনাটা, আমি আমার মতো করে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন, আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে পাঠিয়ে দেবেন। আমাদের কাছে ঘটনার পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন। পাঠিয়ে দিতে পারেন লেজেন্ড, পাঠিয়ে দিতে পারেন মিথ, পাঠিয়ে দিতে পারেন অন্যের কাছ থেকে শোনা কোনো ঘটনা। তো এখন আমরা চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে দেবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমন চৌধুরী ফরিদপুর জেলা থেকে। ইমন তার বড় চাচার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন ঘটনাটা যেন আমি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব ইমনের শেয়ার করা ঘটনায়। বেশ অনেক আগের কথা, 70-এর দশক। ইমনের বড় চাচা মানে তার বাবার বড় ভাই, তিনি তখন বেশ ইয়াং, কেবল বিয়ে করেছেন, সদ্য বিয়ে করেছেন তিনি, এবং বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন। বিয়ের পর শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছেন তার স্ত্রীকে নিয়ে, এবং তার শ্বশুরবাড়ি ছিল হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলার কোন একটি অংশে, তিনি স্পেসিফিক লোকেশনটা শেয়ার করবেন না। তো ওই জায়গাটা মানে যেখানে তার চাচার শ্বশুরবাড়ি ছিল, সেই জায়গায় অনেক খাল বিল, মানে অসংখ্য খাল বিল দিয়ে ঘেরা, এবং সেখানে মানুষজন মেইনলি যাতায়াতই করে নৌকায় করে। ছোট নৌকা আছে, আবার বড় বড় নৌকা আছে, সেখানে পণ্য পরিবহন হতো। এখনকার মতো বাসে ট্রাকে এতটা হতো না, তখন নৌকায় অনেক পণ্য পরিবহন হতো। এবং অনেক বাদামের ক্ষেত ছিল, সে দেখেছে কোন বাদামের ক্ষেত ছিল অনেক। তো যাই হোক, এরকম খালবিল ঘেরা একটা জায়গায় তার চাচা শ্বশুর বাড়ি। তো সেখানে তার কাকা গেলেন বেড়াতে এবং ভালোই সময় কাটালেন নতুন শ্বশুর বাড়ি। সেখানে ঘোরাফেরা করে তাকে খুব আদর যত্ন করা হলো এবং সেখানে তিনি দুই তিন দিন বেড়ানোর পরে তার দাওয়াত পড়ল তার স্ত্রীর মামার বাড়িতে, এবং সেখানে যেতে হবে, যাওয়ার জন্য হচ্ছে নৌকায় তাদের ব্যবস্থা। তো তিনি ইমনের চাচা বাড়িটাতে খুব একটা অভ্যস্ত ছিলেন না, নৌকায় যাতায়াত করে বেশ লম্বা সময়, তার কাছে এটা একটু অন্যরকম লাগছিল, অ্যাডভেঞ্চারাস। তো তারা বলল যে হ্যাঁ, তারা রওনা দেবে দুপুরের পরে, রওনা দেবে দুপুরে খাওয়া দাওয়ার পরে রওনা দিবে এবং বেশিক্ষণ লাগবে না, বলল দুই তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তার মামা বাড়িতে, মানে স্ত্রীর মামা বাড়িতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারা উঠলেন নৌকায়। তো দেখলেন যে খুব সুন্দর একটা নৌকা রাখা হয়েছে, নৌকাটা সুন্দর উপরে ছাউনি দেয়া, বসার ব্যবস্থা আছে ভেতরে, মানে বেশ খুব সুন্দর, বেশ বড় একটা নৌকা। তো নৌকাতে চড়ে তারা রওনা দিলেন। বেশ লাগছে, পেছনে দুইজন মানুষ দাঁড় বাইছেন, মেশিনের নৌকা না, তখন দাঁড় বাওয়া নৌকা ছিল এবং পাল ছিল, প্রয়োজনে পাল খাটাতে পারতেন তারা। তো যাই হোক, খালের মধ্যে তারা পাল খাটান না, যাই হোক দাঁড় বেয়ে চলছেন দুইজন, আর ইমনের বড় চাচা বসে আছেন, এনজয় করছেন তার স্ত্রী ছইয়ের ভেতরে বসা। তার বেশ ভালো লাগছে এবং দেখছেন এখানকার গ্রামের প্রকৃতি, মানে তিনি যেখান থেকে আসছেন সেখানকার গ্রামগুলো আরেকটু অন্যরকম, আর এখানে এই খাল বিলের পাশে গড়ে ওঠা গ্রামগুলো আরেক রকম। এবং বিভিন্ন বড় বড় ফসলের মাঠের পাশ দিয়ে যাচ্ছেন, এবং বিশাল ফসলের মাঠ, এবং অনেক জায়গায় যেটা বললো যে বাদামের চাষ হয়, সেখানে বাদামের চাষ হয়েছে, মানে বেশ অন্যরকম। তো তিনি বেশ পছন্দ করলেন জায়গাগুলো এবং চলতে চলতে এক সময় চলে আসলেন, একেবারে বিকেল যখন গড়িয়ে যাচ্ছে তখন এসে পৌঁছালো তার মামা বাড়িতে, মানে স্ত্রীর মামা বাড়িতে। তো ঘাটটা দেখেই তার কাছে একেবারে অন্যরকম লাগলো। এইখানে জায়গাটা আবার একটু অন্যরকম, যেখানে তার স্ত্রী মামা বাড়ি, সেখানে হচ্ছে ডান দিকে পুরো গাছগাছালি দিয়ে ভরা, মানে মনে হচ্ছে একটা জঙ্গল, বন জঙ্গল, ওখানে কেউ থাকে না, কোনো বসত ভিটা কিচ্ছু নাই ডান দিকে খালের একপাশে। তিনি জিজ্ঞেস করলেন তার সাথে যিনি ছিলেন, যিনি তাদেরকে নিয়ে আসছেন, তার শ্বশুর বাড়ির একজন মানুষ, তাকে বললেন যে এই জায়গায় কি ঘরবাড়ি কিছু নাই, দেখে তো মনে হচ্ছে গহীন জঙ্গল। বলে হ্যাঁ, এই জায়গায় অনেক গাছগাছালি জঙ্গল, এই জায়গায় আসলে বাড়িঘর নাই, এই বাম পাশেই হচ্ছে তার মামা বাড়ি, এবং তাদের যত জমি জমা এইদিকে বিশাল, সেই আবাদি জমি বিশাল, এবং তারপরে তাদের লোকজন আছে যারা কাজ টাজ করে বাসায়, এবং তারা বেশ অবস্থা সম্পন্ন পরিবার, মানে তার স্ত্রীর মামা। যাই হোক, নৌকা ঘাটে ভিড়ল। তো তিনি দেখছেন বারবার ঘুরে ঘুরে মনে চাচা পেছনের ওই জঙ্গলটা দেখছেন, তার কাছে কেমন জানি একটা অন্যরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে একটা বনের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে। এবং খালটা এই পাশে দিয়ে ঘেসে চলে গেছে, কিন্তু পরে এই জঙ্গলের ভেতর দিয়ে ওদিকে। তো যাই হোক, তিনি নামলেন, তখন বিকেল পড়ে গেছে এবং এই বিশাল গাছপালার জন্য এখানে আলো খানিকটা কমে গেছে, পাখির ডাক শুনছেন, অসংখ্য পাখি উঠছে, এবং তিনি দেখছেন নাম না জানা পাখিও আছে, মানে তিনি সেগুলো চিনেন না, এবং রং বেরঙের পাখি ডাকছে এবং সেগুলো মনে হয় বাড়ি ফিরে যাবে এরকম একটা সময়। তো নামলেন নৌকা থেকে, নামার জন্য তাদের, মানে নৌকাটা বেশ বড়, কিন্তু নামার জন্য কাঠের ই দেওয়া, তক্তা দেওয়া, সেটা দিয়ে নামলেন তিনি, তার স্ত্রীকেও ধরে নামালেন, এবং দেখলেন যে মানুষজন এসে পড়ছে, তার মামা বাড়ির মানুষজন এসে তাদেরকে রিসিভ করলো। ইমনের চাচা বেশ লজ্জা পাচ্ছেন, কারণ তিনি নতুন জামাই, এখানে ওই সব মানুষ তো তার পরিচিত না, অনেকে আসছেন এবং দেখা যাচ্ছে যে মহিলারা অনেকে নিজেদের মধ্যে কথা বলছেন তাদের দেখে। তো তিনি নেমেছেন নৌকা থেকে, এসে দাঁড়াইছেন এবং তার চোখ পড়ল হাতের ডান দিকে, ঠিক যেখানে তাদের ঘাটটা, তার ডান দিকেই সোজা চলে গেছে খালের কোল ঘেসে একটা জায়গা, এবং সোজা চলে গিয়ে ডান দিকে বিশাল একটা লম্বা ঘর, এবং এই ঘরটা এই পড়ন্ত বিকেলে কিন্তু কোনো আলো টালো জ্বলছে না, অন্ধকার হয়ে আছে, বাট বিশাল একটা ঘর। এবং এই ঘরের পাশ দিয়েই কিছু গাছগাছালি চলে গেছে, মনে হচ্ছে খালের এই পাশটাও মানে একটা জঙ্গলের মতো তৈরিছে, বনের মতো তৈরিছে, বেশ অন্যরকম, কেমন জানি গা ছমছম করে ঘরটা, লম্বা একটা ঘর একসারি। সেটা দেখলেন, তারপর তাকিয়ে দেখলেন সামনের দিকে অনেক ফাঁকা জায়গা এবং বিশাল উঠোন, এবং উঠোনের পরে দূরে দেখা যাচ্ছে, মানে বেশ খানিকটা এখান থেকে হেঁটে যেতে হবে, একটা দোতলা বাড়ি, বেশ বড় দোতলা বাড়ি, কাঠ দিয়ে বানানো, খুব সুন্দর। তো তিনি হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন এবং তাকাচ্ছেন এদিক ওদিক, বাঁদিকে তাকিয়ে দেখলেন যে এই খালের এই পাশ থেকে আরেকটা এরকম সরু রাস্তার মতো চলে গেছে, এবং এখান থেকে তিনি দেখতে পাচ্ছেন, তিনি ভালোই চিনতেন, বেল গাছ, অনেকগুলো বেলগাছ এখানে। তো তিনি চিন্তা করছেন এত বেলগাছ কেন, মানে একের বেলগাছ অনেকগুলো, এখানে মনে হচ্ছে বেলগাছের একটা বাগানের মতো, এবং ওই গাছের ছায় পড়ন্ত বিকেল ওই জায়গাটা পুরোই অন্ধকার। তো তিনি কিছুক্ষণ তাকায় জানি কেমন লাগলো তার কাছে ওই দিকটা, এবং যতদূর গেছে আরো কিছু গাছপালা আছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে না। তো তিনি আস্তে আস্তে হেঁটে সামনে গেলেন তাদের সাথে, মানুষজন আসলেন তাকে বাসার পুরুষরা নিয়ে গেল জামাই বলে, ভেতরে যাচ্ছেন তার স্ত্রীকে এবং তাকে নিয়ে সেই যে বড় দোতলা বাড়িটা ওখানে নিয়ে গেলেন, বাড়িতে উঠালেন। তার কাছে বেশ ভালোই লাগলো, মানে ইমনার চাচা এত সুন্দর এরকম দোতলা বাড়ি এরকম জায়গায় দেখেননি, বাড়ির টোটাল পরিবেশটাই একটা কেমন শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। তো সেই বাড়িতে উঠে তাদেরকে দোতলায় নিয়ে গেল, একটা রুম দেওয়া হলো সেখানে, খুব সুন্দর একটা ঘর এবং ঘরটা পরিপাটি করে সাজানো। সেখানে তারা উঠলেন, তার স্ত্রী তার জিনিসপত্র গোছায় রাখলেন এবং তাকে নিচে নিয়ে এসে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা হলো। যাই হোক, তাদের বেশ আতিথেয়তা করা হলো। এরম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, বাসার মধ্যে দেখা গেল যে ওখানে তো বিদ্যুৎ নাই, এবং সে সময় একদমই বিদ্যুৎ নাই। সেখানে লণ্ঠন জ্বলতেছে, হারিকেন চলতেছে, বিভিন্ন মানুষজন আসতেছে, পিঠা পায়েস রান্না হচ্ছে, শব্দ পাচ্ছেন, মানুষের কোলাহল, মানে বাড়ির মধ্যে একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট। তো ইমনের চাচা একটু লজ্জা পেলেও তার কাছে বেশ ভালোই লাগতেছে, এবং তিনি এখানে মানুষ পেলেন তার মানে স্ত্রীর কাজিন যারা, তাদের সাথে কয়েকজনকে পেলেন, তাদের সাথে গল্প গুজব করলেন, তারা বিভিন্ন তাকে প্রশ্ন করছে। যাই হোক, এরকম করে তাদের সময় হয়ে গেল রাতের খাবারের। আর গ্রামে তো একটু মানুষ আর্লি খায়, তো দেখা গেল যে বিশাল আয়োজন খাবার দাবারের, তার জন্য বিশাল মাছের মাথা রাখা হয়েছে, মাছের বড় বড় পেটি, এবং এগুলো মানে তাকে খেতে হবে এরকম মানে তাকে দেওয়া হয়েছে। তিনি তো আর ওরকম খেতে পাচ্ছেন না, তো তিনি শুনলেন যে এই মাছ তার জন্যই ধরা হয়েছে এবং এই খালবিল থেকে ধরা হয়েছে, এবং আজ নাকি রাতের বেলা মাছ ধরার আয়োজন চলবে, বেশ তিনি চাইলে দেখতে পারেন। তো তিনি বেশ ইন্টারেস্ট ফিল করলেন, খাওয়া দাওয়া করলেন, করে উঠলেন, উঠে তার ঘরে গেলেন, স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্প গুজব করলেন এবং স্ত্রীকে বললেন যে আমার কাছে খুব ভালো লাগতো সেখানকার পরিবেশ। তো তার স্ত্রী বলল যে হ্যাঁ, আমার মামা বাড়ি অনেক সুন্দর। তো তিনি বললেন যে আমি কিন্তু মাছ ধরা দেখতে যাবো রাতের বেলা। স্ত্রী বললেন যে আপনি না গেলে হয় না? বলে যে কেন, গেলে কি সমস্যা কি? বলে না, এই জায়গা তো ভালো না খুব একটা। তার স্ত্রী বলছে মানে? বলে এইখানে ভূত প্রেত পিশাচ আছে অনেক এরকম। তো তিনি বললেন যে আরে এগুলা কি বলো তুমি, এটা কোনো ব্যাপার? এগুলা নিয়ে আমি চিন্তা করি নাকি, ভূত প্রেত পিশাচ কি বলো এইসব। আর ইমনের চাচা ছিলেন পেশায় একজন উকিল, তো তিনি এগুলো নিয়ে এত এগুলা মানে খুব একটা গায়ে মারতেন না, খুব মানে তখনকার সময় খুব বুদ্ধিদীপ্ত মানুষ। যাই হোক, তার স্ত্রীর সাথে বেশ খানিক্ষণ কথাবার্তা বলে তিনি বললেন যে তুমি তোমার কাজিনকে বলো আমাকে নিয়ে যেতে। তো তার স্ত্রী গেলেন নিচে, নিয়ে কথাবার্তা বললেন, একটু পরে তার এক কাজিন এসে ডাকলেন। তো তিনি নেমে আসলেন, নেমে এসে তার সাথে রওনা দিলেন। তো বাসায় এই যে টোটাল এই যে প্রাঙ্গনটা, ওই জায়গাটা মোটামুটি আলোকিত হয়ে আছে, কারণ তাদের তিনি বাসায় মেহমান আসতে দেখে তাদের ওই যে নিচতলায় তারা একটা হ্যাজাক বাতি ঝুলায় রাখছে, বেশ আলো হচ্ছে এখান থেকে। হেঁটে যখন সামনে আসলেন, উঠান পার হচ্ছেন, তখনই অন্ধকার পাচ্ছেন এবং বেশ স্ট্রং ঝিঁঝি পোকা এগুলোর শব্দ বেশ স্ট্রং ভাবে আসতেছে। তো তিনি তার সেই কাজিনকে বললেন, বা শ্যালক যাই হোক, তাকে বললেন যে তোমাদের এখানে নাকি ভূত প্রেতের উৎপাত খুব বেশি। তাই বলে তিনি একটু হাসি হাসি ভাবে বললেন কথাটা। তো তার শ্যালক দেখা গেল যে ব্যাপারটা হাসি মুখে নিলেন না, সে খুব গম্ভীর হয়ে গেলেন, বললেন যে আপনারা কি বলছে? তো তিনি বললেন যে আরে তোমার বউ বলল, আমার কাছ থেকে খুব হাস্যকর মনে হয়। তো তার শ্যালক বলতেছে যে দুলা ভাই, এটা হাস্যকর মনে হইল হাস্যকর না, মানে আমাদের জায়গাটা দেখছেন আপনি, খালবিল দিয়ে ঘেরা, এই পাশে পুরো জঙ্গল, এখানে কিন্তু অনেকে অনেক কিছু দেখে, অনেক রকম জিনিসের সম্মুখীন হয়। হ্যাঁ, এই যে দেখছেন আপনার এই যে ডান দিকে দেখেন, তো তিনি তাকালেন ডান দিকে, দেখলো যে ওই জায়গায় কয়েকটা ঘর আছে, বলে এই ঘরগুলোতে কিন্তু থাকে না মানুষ। হ্যাঁ, এইটা আমাদের কাচারি ঘর একটা, আসলে থাকে আর কি, মেহমান টেমান আসলে থাকে। এই কাচারি ঘরের ওই পাশের যে অংশটা, ওইটা কিন্তু পুরো জঙ্গল টাইপের, হ্যাঁ, গাছপালা দিয়ে ভরা, এবং ওই জায়গায় অনেক কিছু আছে উল্টাপাল্টা জিনিস। তো ওই জায়গা কিন্তু আমরা ওই যে বন্ধ করা রাখছে, হ্যাঁ, আমার চাচা উনি বন্ধ করায় দিচ্ছে জায়গাটা, আর এই সোজা যান একদম দেখেন ওই যে গাছপালা সোজা, ওখানে বন্ধ করা, আপনি গেলে কাছে গেলে দেখবেন যে গাছের মধ্যে সুতলি বান্ধা মোটা করে। তো তখন ইমনের চাচা মানে মনে মনে একটু হাসলেন, ভাবলেন যে এই মানুষগুলা মানে খুব বেশি কুসংস্কারাচ্ছন্ন, তারা খুব বেশি রকম এরকম জিনিসে বিশ্বাস করে, হয়তো এই খালবিল জঙ্গলের কারণেই। তিনি আর কিছু বললেন না, তিনি বললেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর তার শ্যালক বলতেছে যে আসলে দুলা ভাই, এখানে অনেক মানুষ আছে মৎস্যজীবী, তারা এই মাছ ধরেই জীবনযাপন করে, এই নৌকা নিয়ে চলে যায় খালের এই পাশ থেকে ওই পাশে, অনেক দূর দূর দূরান্ত পর্যন্ত চলে যায়, খাল কিন্তু লম্বা অনেক, নদীতে যে মিশছে। তো মানুষজন মাছ ধরে, এই দেখছেন জঙ্গলে ওদিকে দেখেছে খাল, ওইখানেও মানুষ মাছ ধরে, এবং অনেকেই দেখা গেছে মাছ এদিকে না পেলে জঙ্গলের দিকে চলে যায়। তো ওরাও অনেক কিছু দেখে এখানে, মাছ ধরা মানে বুঝতেছেন তো রাতের বেলা কি অবস্থা। ইমনের চাচা বলতেছে হ্যাঁ হ্যাঁ এরকম তো অনেক ঘটনাই শুনছি মাছ ধরা নিয়ে ভূতের ঘটনা, বলে যে হ্যাঁ হ্যাঁ এরকম আছে, আমাদের এখানেও কিন্তু আছে, এই এই ভিটা আপনি যেখানে আছেন ভিটার আশেপাশেই আছে। তো চলেন আমরা আগে মাছ ধরা দেখি, দেখলে দেখবেন কি অবস্থা, এখানে ব্যাপার আছে আপনাকে বলবো না। এই কথা বলতে বলতে তার শ্যালো কাটতে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে খালের পাড়ে। খালের পাড়ে যে দেখতেছেন যে হ্যাঁ এখানেই তো নামছিল আগে নৌকা সিনকে, তাদেরকে এখানে নামায় দিছিল। তো দাঁড়ায় দেখতেছেন যে ওইখানে তো এখন আর নৌকা নাই, তবে ওই সাইডে আরো দুইটা নৌকা বাঁধা, সেগুলো বেশ বড় না ছোট নৌকা। তো তার শ্যালক বলতেছে যে দুলা ভাই এই নৌকা নিয়ে আমরা যাবো, ওনাকে নৌকায় যেতে হবে, বলে হ্যাঁ। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে। তো তার শ্যালক খেটে গিয়ে নৌকায় উঠলেন এবং নৌকাটাকে একটু সরায় আনলেন, তিনিও নামলেন নৌকার উপরে, তারপর দুজনে বসলেন। তো আকাশে চাঁদ আছে, চাঁদের আলো পড়ছে খালের মধ্যে, এবং ওই পাশের জঙ্গলগুলা বেশ অন্যরকম লাগতেছে চাঁদের আলোতে, মানে চাঁদের আলো পড়ে জঙ্গলের ভেতরে ওই জায়গাটা অন্ধকার আর নিচের পানিতে আলো পড়ছে, পানিগুলা কাঁপতেছে চাঁদের আলোতে, আর সেই জঙ্গলের একটা ছায়া সেখানে। এর মাঝে তিনি দেখতেছেন অনেক জোনাকি পোকা জঙ্গলের মধ্যে খেলা করতেছে। তো তিনি বলছে আমরা কোথায় যাব মাছ ধরা দেখতে, বলে আমরা ওই খালের ওদিকেই যাব, জঙ্গলের ওদিকেই যাব। তো তিনি বলেন যে আরে ওখানে ভূত আছে, ওই জিজ্ঞেস করতেছেন আর কি ইমনার চাচা। তো বলে কি আরে ভূত প্রেত আছে কিন্তু আমি সাথে থাকতে চিন্তা নেই, চলেন বুবু আমাকে দিয়েছেন আপনার সাথে, বলে সে একটা হারিকেন জ্বালাইলো, হারিকেনে হালকা আলো হয়েছে। তো তখন ইমনার চাচা বলছে হারিকেন কে লাগতো, হারিকেন ছাড়াও তো আমরা যেতে পারি, চাঁদের আলো আছে, বলে না না তারপর হারিকেন জ্বালতে হবে, চলেন। এই বলে নৌকাটাকে ঘুরায় ফেললো তার শ্যালক এবং বাইতে থাকলো, লগি দিয়ে ঠেলে নিয়ে সামনে, তারপর বাইতে থাকলো। তো নৌকা এগায় চলতেছে, হালকা ওই ই ফেলার দাঁড় ফেলার শব্দ হচ্ছে ছপ ছপ করে এবং চলতেছে, আর ইমনার চাচা দেখতেছেন চারপাশ। তার কাছে কেমন জানি অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছে, মানে নৌকার মধ্যে যে হারিকেনটা জ্বলতেছে সেটার একটা আলো নৌকার মাঝখানটাকে আলোকিত করে রাখছে, আর দেখতেছেন তার শ্যালক নৌকা বাইতেছে, আর সামনে তারা এগোয়ে চলতেছে ওই যে খালটা যেখানে নাকি বন গাছপালা সেটার মধ্যের দিকে, ওই সেই চ্যানেলের মতো আর কি সেখানে ঢুকবে গিয়ে, এবং গাছগাছালির ফাঁকে জোনাকি পোকা উঠতেছে, একটা অন্যরকম ফ্লেভার চারিদিকে, মানে একটা অন্যরকম একটা সুবাস আসতেছে কেমন জানি, তো তার কাছে বেশ লাগতেছে। তো এরকম ভাবে নৌকা বাইতে বাইতে তার শ্যালক চলে আসলেন সেই সেই খালের ওই জায়গাটায় যেখান দিয়ে যাবে আর কি মাঝখানে, এবং এইখানে কিন্তু দুই পাশেই বন একেবারে অন্যরকম, তার কাছে মনে হচ্ছে তিনি কোনো বড় বনে প্রবেশ করছেন, লাইক সুন্দরবন টাইপের এরকম, এবং জঙ্গলের ভেতর থেকে রাতের অনেক পোকা মাকড় এগুলোর শব্দ আসতেছে অন্যরকম। তো তিনি বলতেছেন যে কই মাছ ধরা মানুষজন কই, আরে সামনে চলেন ওখানে বসছে ওরা নৌকা নিয়ে। তো চলতে চলতে এক সময় দেখলেন আসলেই দূরে অনেক দূরে দেখা যাচ্ছে যে এরকম মনে হচ্ছে কয়েকটা নৌকা একসাথে এরকম পাশাপাশি এরকম রেখে, সেটার মধ্যে আবার ওইখানে বাতি জ্বলতেছে বিভিন্ন, সেখানে তারা বসে এবং শব্দ পাচ্ছেন, হই হুল্লোড় পাচ্ছেন মানুষের। তো গিয়ে দেখলেন যে ওইখানে তারা জাল পাচ্ছে, জাল টেনে টেনে তুলতেছে। তো উঠলেন তিনিও যে তাদের ওখানে এই নৌকা তার শ্যালক ভাড়াইল, ওখানে ভেড়ানোর পর তাদের নৌকা উঠলেন আর একটু বড় নৌকা, সেগুলোতে উঠে দেখতেছেন যে তারা তুলতেছে জাল, কোনো মাছ উঠতেছে। তো তাকায় দেখলেন যে একজন বলতেছেন যে এই যে মাছ কি নিয়ে জানে আলাপ করতেছে, এই যে একটা বড় মাছ নিয়ে। তো তিনি বললেন যে কি ব্যাপার এখানে মাছ ধরছে, তার শ্যালককে বললেন বড় মাছ ধরছে নাকি, বলে যে হ্যাঁ দেখি। তো বলে চলেন গেছে সামনে গিয়ে দেখতেছেন যে হেঁটে গিয়ে দেখতেছেন যে বড় একটা রুই মাছ, বেশ বড়। তো ওইটাকে তারা সাইড করে রেখে দেখলো যে ছালা দিয়ে, একটা ছালার বস্তা দিয়ে ঢেকে দিল। তো তিনি বলে এটা ছালা দিয়ে ঢেকে দিচ্ছেন, এটা কি ব্যাপার, এটা আলাদা করে রাখছে, বলে এটার কাহিনী আছে। তার শ্যালক বলে কাহিনী আছে আপনার, এখানে কথা বলার দরকার নেই, পরে বলবো না আপনারে। তিনি বলছে কি কাহিনী, বলে আরে পরে বলবো, আরে আমরা দেখি আরো মাছ ধরা দেখি। তারপর দেখলো যে আরো অনেক তারা জাল টাল মারলো, তো টুকিটাকি মাছ টাছ উঠছে অনেক, এবং মাছ টাছ ওঠার পর একটা সময় দেখলেন তিনি হঠাৎ করে এই কয়েকজন কেমন জানি একটু অন্যরকম আচরণ হয়ে গেল তাদের। হ্যাঁ মানে মনে হলো যে তারা হঠাৎ করে কোনো কিছু একটা, মানে কোনো কিছু একটা আঁচ করতেছেন, ঝড় বৃষ্টি আসলে যেরকম সেরকম, বলছে গোটা 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 সব সরাফেল সরাফেল, এরকম করে কি কি কথা বলতেছে তারা। তো তিনি বলতেছেন হঠাৎ তার শ্যালক, তার সাথে তো আবার সবার ওরকম কথাবার্তা হয় না, তাকে সবাই এখানে চিনে জামাই হিসাবে, তারা আবার ওনার সাথে একটু ডিস্টেন্স রেখে চলে। তিনি তার শ্যালককে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার এরা সব গোটায় ফেলতেছে, বলে চলে যাবে এখন মাছ ধরার সময় শেষ, এখানে আর থাকা যাবে না। বলে মানে থাকলে কি হবে, থাকা যাবে না একটা সময় পর ওরা থাকে না। বলে কি মানে, এই গাছপালা জঙ্গলের একটা ভাব বাতাস আছে, এখানে এত থাকা যায় না। চলেন আমরা চলেন আমাদের নৌকা যাই। বলছে আর ওই মাস্টার কি কাহিনী বললা না তুমি? বলে কি আরে বলবো না, চলেন না আপনি নৌকা যাই, আমাদের নৌকা যাই। তো গেল তো তার শ্যালক ওনাকে নিয়ে নৌকা উঠলো আর এখান থেকে হাঁক দিয়ে বললো আমার মাছ পাঠাই দিয়ে ঘরে, হ্যাঁ বেছে বেছে পাঠাই সব, বলে তিনি নৌকা বাওয়া শুরু করলো। তো বলছে যে মাছ পাইছে বাসায় গেলে আজকে তো না কালকে আপনাকে খাওয়ানো হবে এই মাছ, বলে বাইতেছে। তো অন্য কথায় চলে যাচ্ছে, বিভিন্ন গল্প করতেছে ইমনের চাচার সাথে, প্রশ্ন করতেছে। ইমনের চাচাও একটু অন্য মনস্ক ভাবে জবাব দিচ্ছেন, তার মাথার মধ্যে মানে একটা জিনিস প্রশ্ন যে ওই মাছটাকে ছালা দিয়ে ঢাকলো কেন আর এখানে হঠাৎ করে তারা সরে যাচ্ছে কেন? এবং তিনি দেখলেন খুব শীঘ্রই মানে খুব অল্প সময় তারা নৌকা বেয়ে একটু সামনে আসার পরই এই যে তারা কয়েকটা নৌকা একসাথে করে যে একটা ইসের মতো বানিয়েছিল হাবের মতো সেগুলো সব মানে খুলে তারা চলে গেল, এক্সট্রা বাতি যেগুলো জ্বালাইছিল সেগুলো বন্ধ করে দিছে এবং নৌকাগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে এদিক ওদিক এবং সব এদিকেই যাচ্ছে। তো তারা আসতেছে, তিনি একদম যখন ঘাটের কাছাকাছি আসছে তখন তিনি জিজ্ঞেস করতেছেন তার শ্যালককে যে তুমি তোমার বললা না ওই মাছটার কি ঘটনা, ছালা দিয়ে ঢাকছে কেন? আরে দুলা ভাই আপনি শুনলে ভয় পাবেন, এগুলা এর বুবুরে বলবেন, বুবু আমার সাথে ক্যাট ক্যাট করবে। বলে কেন কি হয়েছে বলো? আরে আমি তোমার বুবুরে বলবো কেন, তুমি বলো আমারে, আমারে বললে কি সমস্যা? বলে এইটা হলো ভোগের মাছ। তো ভোগের মাছ মানে এখানে এই মাছ ধরতে গেলে খালে এখানে ভোগ দেওয়া লাগে আমাদের এই এই জায়গাটা, নাহলে মাছ ঠিক মতো পাওয়া যায় না, আর যারা জাল ফেলছে সমস্যা হবে তাদের। বলে কি সমস্যা হবে? বলে আরে এখানে ব্যাপার আছে, এখানে জিনিস আছে, ওই জিনিসটা দিতে হয় উপরে জিনিস। তো মানে এখানে এক উপরে জিনিস আছে, সেখানে মাছ ধরলে প্রথম যে বড় মাছ ওঠে সেটা তাকে দিতে হয়। তো সাথে সাথে তো ইমনের চাচা খুব ইন্টারেস্টেড হয়ে গেলেন, তিনি বললেন আরে এটা তো আমার জানা কথা, কেমনে দেয়, কিভাবে দেয়, কখন দেয়, আমি এটা দেখতে চাই। বলে ওইটা এখনই দিবে। বলে যে আমি যাইতে চাই। বলে আরে মাথা খারাপ নাকি আপনি যাইতে চান, এটা কি দিই নাকি? ও যাবে, ওরা তিন চারজন মিলে যাবে, যে দিয়ে আসবে চুপচাপ, আপনার এখানে যাওয়ার কোনো মানে হয় না। তো ইমনের চাচা বলতেছে না আমি যাবই, এটা কোনো ব্যাপার না, এই তুমি ঘাটে থাকলে আমারে ই করা থামা, ওদেরকে থামা, ওরা যখন যাবে। বলে এটা আপনি বিশাল বিপদে ফেললেন, বউ তো আমার সাথে বিশাল সমস্যা করবে, আর আপনি গেলে হবে নাকি, আমি যাবো না, ওরাও নিবেন আপনারে। বলে না গেলে আমি নিজে যাবো, কোথায় যায় ওরা? তো বলে আপনি তো বিশাল সমস্যা শুরু করলেন দুলাভাই। বলে মানে সে একটু অস্বস্তিতে পড়ে গেছে তার সেই শালক। তো সে আস্তে আস্তে ঘাটের কাছে এসে বাওয়া বন্ধ করে দিল এবং নৌকাটা আস্তে করে ঘুরে ঘ্যাচ করে সেই যে তাদের ঘাটে ভিড়ল আর কি। তো সেইখানে কুটি ছিল, কুটি সে তাড়াতাড়ি নৌকা বেঁধে ফেলল, বেঁধে সে বলতেছে দুলাভাই আসেন উঠে আসেন। তো তিনি উঠতে উঠতে দেখতেছেন যে ওই যে ঘাটের সোজা এদিক দিয়ে বেরোলে ওই যে সোজা লম্বা ঘরের সারি অন্ধকার ওটা দেখা যাচ্ছে তাদের আলো পড়ে একদম, কিন্তু কেউ নাই, বোঝা যাচ্ছে ঘরে কেউ থাকে না। তো তিনি বলতেছেন এই ঘরগুলো কিসের? তো তখন তার শ্যালক বলতেছে এই ঘরগুলো আগের কাছারি ঘর, এখন আর কেউ থাকে না। তিনি চাচা বললেন কেন? বলে আরে সে অনেক ইতিহাস, ওখানে কেউ থাকে না, মানে থাকতে পারে না, থাকলে সমস্যা হয়, চলেন চলেন আপনি, আপনি বেশি প্রশ্ন করেন, আরে আপনি তো ভালো ভাইটি, আপনি চলেন চলেন, এইগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই, আসেন। তো তখন ইমনের চাচা একটু অস্বস্তিতে পড়লেন, তিনি বলতেছেন যে তুমি আমার সাথে সবকিছু লুকাইতেছো, ঘটনা কি? বলে আরে শুনেন দুলাভাই, আপনি হলো আমার দুলাভাই, আদরের মানুষ, আপনারা যদি আমি এখন সব খুলে বলি, এগুলো বলি, এখানকার এইসব বলি, বুবু আমার খেয়ে ফেলবে কালকে, বলবে আপনারা ভয় দেখাইছি। বলে না 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 ভয়ের কিছু নাই, তুমি আমার বলো। ইমনের চাচা বলতে বলো, আরে আমি খুব মানে আমার কাছে খুব ভালো লাগে এগুলা, খুব ইন্টারেস্টিং ব্যাপার, বলো ওই ভূত প্রেতের গল্প শুনতে খুব মজা লাগে। বলে এগুলো গল্প না, এগুলো সত্যি কথা আমাদের এখানে, আসেন আপনি চলেন। বলে না না আমি তো যাবো না, আমি দেখবো যে কি মাছ ভোগ দেয় নাকি দেয়। আরে আপনি পাগল নাকি, আপনি পাগল, আপনি না ভালো ভাইটি, চলেন চলেন চলেন। বলে না না তুমি আমাকে দেখাবা কি হয়। তিনি ওখানে গোয়ারের মতো দাঁড়ায় আছেন নৌকার পক্ষে, আচ্ছা আচ্ছা আপনি নামেন নৌকার থেকে নামেন। তো শ্যালক বলছে নৌকার থেকে নামেন। তো তিনি নামলেন, নামার পরে তার শ্যালক বলছে আসেন, হাত ধরে ধরে নিয়ে তাকে দাঁড়া করালো। দুলাভাই শুনেন আপনার এই ঘরের ঘটনা আমি বলতেছি, এরপর আমরা চলে যাবো এখানে, আপনার ওই ভোগ দেওয়ার দেখার দরকার নাই, ওইটা আপনি প্লিজ আমার এইকে বলেন না, আমার এই বুবু তো ধরবে ধরবেই, আপনার শ্বশুর আমাকে শেষ করে দিবে কালকে, এগুলো বলার দরকার নেই। তো বলছে যে আরে আমার শ্বশুরের কি বলবে, এটা মামার শ্বশুরের, সমস্যা করবে না, বলো কোনো সমস্যা নেই। বলে কেন না না আপনার এই ঘরের কথা বলতেছি, শুনেন এটাও বুবুরে বলেন না, এখানে কাছারি ঘর ছিল আগে, এখানে যারা মেহমান আসতো খালে খাল দিয়ে আসতো, তো এই জায়গায় আসলে ব্যবসা বাণিজ্যের কাজে ফসল কেনার কাজে অনেকে আসতো এবং রাত হয়ে যেত থাকতো এখানে, তো এই জায়গাতে এই উপদ্রব শুরু হয় আর কি, ওই যে বললাম না অপদেবতা, তার উপদ্রব শুরু হয় এবং অনেক রকম সমস্যা হয়তো মানুষের, মানুষের এখানে ফেলেও দিছে পানিতে কাদার মধ্যে গেড়ে ফেলছে, এরকম সমস্যা হইত এবং এইসব কারণে মানুষ আর ভয় ওখানে থাকতে চাইত না, থাকতে যেত না, কারণ আসতো ধরেন মানুষটা এক দল বেঁধে আসতো না, ধরেন একজন আসছে ব্যবসায়ী মানুষ, কথা তাকে থাকতে দিছে, রুম ঘর বাড়ি সব গোছানো, ভিতরে ঘরটা সব সুন্দর করে গোছানো, কিন্তু এমন ভয় পাইছে বা তারা এমন কিছু করছে এই মানে তখন আর ভয়ই করতো না। এখানে একজন ছিল, তারে এক থাবড় দিয়ে তার ঘাড় ভেঙে দিছিল এইখানে, তো এর জন্য মানুষ আর ভয় এখানে থাকে না, ওইটা পরে এখন পড়ে গেছে আর কি, আর কি ঠিক করা হয়নি। তো তখন শুনলেন ইমনের চাচা, শুনলেন, শুনে বললেন যে আসলে এরকম হয়, বলে আরে হয় অনেক কিছু হয়, এখন চলেন আপনি। তো তিনি হাঁটা ধরলেন তার শ্যালকের সাথে, হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন, যেতে যেতে ওই দেখলেন হাতের বাঁ দিকে সেই যে গাছগাছালি ঘেরা বেল গাছ আছে অনেকগুলো দিন দেখছিলেন সেই জায়গাটা। তো তিনি অনেকক্ষণ থেকে তাকায় থাকলেন, তিনি বুঝলেন যে তার শ্যালকের চাহনিতে যে ওদিক দিয়েই হচ্ছে সেই ভোগ দেওয়ার জায়গা আর কি। তো তার শ্যালক সোজা তাকে নিয়ে হেঁটে যাচ্ছে, তো অনেক দূর চলে আসছেন, মাঝামাঝি চলে আসছে রাস্তা, তিনি তখন তার শ্যালককে বলেন আচ্ছা এখন তাহলে তুমি চলে যাও, আমি ঘরে যাই, তোমার আর আসার দরকার নেই কষ্ট করে। শ্যালক বলছে আরে না কি বলেন, বহু বলছে আপনারে নিয়ে যেতে, আবার নিয়ে আসতে একদম সুন্দর করে ফিরাই দিয়ে যেতে, বলে আরে আমি তো যাইতেছি ঘরে, তুমি যাও তো, আর কি আমি কি বাচ্চা বলাবেন নাকি, যাও, বলে বিদায় দেয়। তো বলে বিদায় দেওয়ার পর তার শ্যালক অনিচ্ছা সত্ত্বেও মনে হলো যে এরকম তার কাছ থেকে বিদায় নিয়ে বলে আচ্ছা কালকে দেখা হচ্ছে আপনার সাথে সকালবেলা, বাসায় যা সুন্দর করে ঘুম দেন, হ্যাঁ এই সেই বলে টলে বিদায় নিয়ে তার শালা হেঁটে গেল সামনে। তো তিনিও হাঁটা ধরলেন ঘরের দিকে, তিনি কিন্তু আসলে তার শ্যালককে দেখাচ্ছেন ইমনের চাচা, তার খুব দেখার ইচ্ছা আসলে কি ভোগ দেয়, ঘটনাটা কি ঘটে এখানে। তো তিনি সামনে গিয়েই বেশ খানিকটা হেঁটে আসতে করে তিনি এক সাইডে সরে গেলেন, যে এই পাশে যে ঘরগুলা বলছিল যে ওখানে ঘর বন্ধ করে দেওয়া বলছিল যে তার শ্যালক আগে, যে ওখানে ও কাছারি ঘর ওখানে বন্ধ করে দিচ্ছে, ওইটার ছায়ার মধ্যে তিনি আস্তে করে হেঁটে সরে গেলেন। তো দেখতেছেন যে তার শ্যালক অনেক দূর হেঁটে যাচ্ছে, তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন ছাদের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তাকে, একটা সময় দেখা গেল ছোট হয়ে গেছে, তো তিনিও সরে গেছেন, তার শ্যালকও আর পেছন ফিরে তাকায় নাই, তার শ্যালক সম্ভবত এইদিকে পেছন ফিরে তাকাতে ভয় পায় বা সামথিং। তো তিনি অনেকক্ষণ চুপচাপ ওই কাচারি ঘরের ছায় দাঁড়ায় থাকলেন, মানে চুপচাপ, তার খুব ইচ্ছা করছিল, চেষ্টা পাইতেছিল একটা সিগারেট খাওয়ার, ধূমপান করার, কিন্তু তিনি তার কাছে যেহেতু নাই তিনি সেটা পারতেছেন না, অস্বস্তি লাগতেছে এবং এই জায়গাতে মানে মশা কামড়াচ্ছে মাঝে মাঝে এসে। তো তিনি অনেকক্ষণ ওয়েট করতেছেন তার শ্যালক যখন ওখানে মানে দেখা না যায় আর কি, অনেকক্ষণ পর তিনি দেখলেন যে তার শ্যালককার দেখা যাচ্ছে না, মানে পুরো উঠানটা খা খা করতেছে, তিনি চিন্তা করলেন আবার তিনি হেঁটে যাবেন সেই নদীর পরে, ওখানে কি হয় তারা কি করে এটা তিনি দেখবেন। তো চিন্তা করলেন যে আমি যদি সোজাসুজি হেঁটে চলে যাই উঠান ধরে, খোলা উঠান তো বিশাল বড়, তাহলে আমার একদম দূর থেকে তারা দেখবে এবং দেখে সম্ভবত তারা যা করতে চাচ্ছে হয়তো আমাকে দেখে নাও করতে পারে। তো তিনি কি করলেন, বাঁ দিক ধরে হাঁটা ধরলেন, তো বাঁ দিকে যেটা ছিল তাদের এখানে একটা গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরের পাশ দিয়ে তিনি হাঁটা ধরলেন, ওই জায়গাটা এই চাঁদের আলো পড়ে গোয়াল ঘরের একটা ছায়া পড়ছে, ওই ছায়া ধরে তিনি হাঁটলেন, হাঁটতে হাঁটতে সামনে দেখলেন যে এখানে গোয়াল ঘর শেষ, এই জায়গায় গাছপালা আছে বেশ এবং বেশ ঘন, ওইটার পাশ দিয়ে তিনি বাঁ ধরে হাঁটছেন এবং চাঁদের আলো কিন্তু এই গাছগাছালিতে অনেকটা ব্লক হয়ে যাচ্ছে, আর তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, তার মোটামুটি ভালো সাহস, ইমনের চাচার অনেক সাহস ছিল, তিনি এগুলো ভয় পেতেন না, রাতের বেলা কি হইতেছে ভূত প্রেত এগুলো ভয় পেতেন না, আর ওই যে বললাম যে তিনি তো প্র্যাকটিস করতেন শহরে, তো সুতরাং তার এগুলো নিয়ে এইসব টেনশন নাই। হাঁটতে হাঁটতে তিনি কাছে আসছেন এক সময় ওই যে খালের সেই ঘাটের কাছে, তো এই জায়গায় এসে এক জায়গায় সেই গাছপালা ফিকে হয়ে গেছে, তিনি যেই পাশ ধরে হাঁটতেছেন তার সোজা গিয়েই কিন্তু ওই যে ঘরগুলো শুরু, যে পুরানো কাঁচা কাছারি ঘরগুলো শুরু। তো তিনি ওই ঘরের কাছাকাছি আসতে তিনি থেমে দাঁড়ালেন, এখান থেকে ঘাটটা দেখা যাচ্ছে, তিনি কণ্ঠ শুনতেছেন মানুষের কয়েকজনের কণ্ঠ, এর মাঝে তিনি দেখতে পেলেন যে তার শ্যালকও দাঁড়ায় আছে এখানে কথা বলছে তাদের সাথে, দেখলেন যে তিনজন মানুষ নেমে আসলো এবং দুইজনের হাতে ওই যে মাছটা ধরা এরকম, তো তিনজন কথা বলতেছে মাছটা এখানে নিয়ে এবং মাছটাকে তারা ধরে আনছে একটা ট্রের মতো একটা কিছুতে করে, মাছটা কিন্তু ওজন ছিল, সে দেখেই বুঝছে যে মাছটা মোটামুটি দেখে 8-10 কেজি ওজনের একটা মাছ, এরকম বড় এবং বেশ বড় মাছ। তো এটাও তিনি একটু অবাক হয়েছিলেন যে এরকম খালের মধ্যে 8-10 কেজি ওজনের এরকম বড় রুই মাছ কোত্থেকে পাইছে, এটাও তিনি কিন্তু অবাক হয়েছিলেন দেখে। যাই হোক, তো দুইজন এরকম বয়ে নিয়ে যাচ্ছে, একজন পাশে দাঁড়ানো, তার শ্যালক তাদের সাথে কথাবার্তা বলল, বলে তার শ্যালককে বলতেছে যাওয়ার জন্য, তার শ্যালক বলছে না না আমি যাব না, যান আপনারা যান যান আমি যাইগা, বলে বলে আমি যাইগা। তো তারা বলতেছে থাকতে, তিনি তার শ্যালক বলছে না না আমি থাকবো না, বলে তার শ্যালক বলল যে এই যে এইখানে ই রেখে গেলাম, এই হারিকেনটা রেখে গেলাম এই জায়গায়, আপনারা আয়সা আবার নিয়ে যান, বলে একটা হারিকেন সে ওই পাশে মাটিতে রেখে দেখলো তার শ্যালক হাঁটা দিছে ওদিকে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সে দেখতেছে তার শ্যালক, তাদের ঘর মনে সোজা গিয়ে ওই যে নতুন কাচারি ঘরের সাইড দিয়ে যেতে হয় কোথাও, ওদিকে হেঁটে চলে যাচ্ছে, আবার একটু শীষও দিল তার শ্যালক শীষ দিতে যাচ্ছে। তিনি কিন্তু চুপচাপ ছায়ার মধ্যে দাঁড়ায় দেখতেছেন যে শ্যালক চলে যাওয়া, কারণ শ্যালক দেখে ফেললে তো সমস্যা থাকে। যখন শ্যালক চলে গেল তিনি আস্তে করে হেঁটে চলে গেলেন সেই হ্যারিকেনটার কাছে, হ্যারিকেনটা নিলেন, কারণ অন্ধকারে এই সামনে যে বেলের গাছপালা সেখানে কিন্তু মানে অন্ধকার, বেশ অন্ধকার, কারণ চাঁদের আলো পড়েও এখানে আলো আধারি সৃষ্টি হয়েছে। আর এরা দুইজন যে মাছ নিয়ে হেঁটে গেছে তাদের কাছে কিন্তু আরেকটা হ্যারিকেন আছে তিনি দেখছেন, তো সুতরাং তিনি বুঝতে পারছেন এখানে হ্যারিকেন ছাড়া হাঁটতে পারবেন না। তো ওরা যে উনি যে শ্যালক যে হ্যারিকেনটা রেখে গেছে ওইটাকে তিনি তুলে নিলেন, সেটা মোটামুটি ডিম করা ছিল, ওই অবস্থায় তিনি নিয়ে ওদের পিছে পিছে হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, ওরা কিন্তু ততক্ষণ অনেক দূরে এগিয়ে গেছে, তিনি কিন্তু তাদের চলাফেরার শব্দ আর নিজেদের মধ্যে একটু কথাবার্তা শব্দ পাচ্ছেন কিন্তু তিনি তাদের দেখতেছেন না। তো তিনি চিন্তা করলেন আবার তাকে হ্যারিকেন নিয়ে আসতে দেখলে কিছু বলে কিনা, যদি দেখে ফেলে তো তিনি চিন্তা করলেন যে তাকে দেখে রেখে যদি প্রশ্নই করে তিনি বলবেন যে আমি বাড়ির জামাই দেখতে আসছি, বলে দিবেন আর কি, এরকম চিন্তা করে তিনি তারপরও চেষ্টা করলেন যে আমি একটু লুকাই থাকি। হ্যারিকেনটা তিনি কমায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, অনেকক্ষণ পর তিনি পেছনের মানুষটাকে দেখতে পাইছেন, যেহেতু তারা তিনজন, সামনে একজন হ্যারিকেন নিয়ে আসছে আর পেছনে দুইজন ওই মাছটাকে বয়ে নিয়ে আসতেছে, তো তিনি পেছনের জনকে দেখতে পাইছেন। দেখতে পাওয়ার পর তিনি দেখলেন যে সামনের আলো হালকা ভাবে পড়ছে তাদের পর্যন্ত, তো তিনি সাথে সাথে তার হ্যারিকেনটা আস্তে করে বন্ধ করে দিলেন, কারণ চিন্তা করলেন যে তাকে আলো সহ দেখলে সমস্যা, দরকার নেই দেখার। তো তিনি তার হ্যারিকেনটা বন্ধ করে দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে তাদের পিছনে তাদের আলোতেই মানে তারা যেই পথ দিয়ে গেছে সেই পথ ধরে তিনি হাঁটতেছেন, পিছনের লোকটাকে তিনি দেখতে পাচ্ছেন হ্যারিকেনের আলোয়, তাদের হ্যারিকেনের আলোয়। তো হাঁটতে হাঁটতে একদম চলে আসছেন একটা জায়গায়, তিনি দেখতেছেন যে চারিপাশে বেলগাছ, শুধু অনেক বেলগাছ, তিনি বুঝলেন না এত বেলগাছ কারা লাগাইছে এখানে, মানে অবশ্যই এখানে হয়তো প্ল্যান ওয়েতেই বেল এখানে গাছ লাগানো হয়েছে, অনেক বেলগাছ, এগুলোর মধ্যে কেমন যেন একটু কিম্ভূত কিমগাল লাগে বেলগাছগুলোর, এবং চাঁদের আলো উপরে যে পড়ছে সেখান থেকে মানে অনেকগুলো বেল ধরে আছে, কেমন যেন লাগতেছে, মানে ভয় ভয় লাগতেছে আর কি, মানে গা শিশির করা একটা অনুভূতি। যদিও তিনি ওই যে বললাম যে খুব একটা এইসব জিনিসে মানে ই দেন না, অ্যাটেনশন দেন না, বাট তার কাছেও ভয় ভয় লাগতেছে। আর এই রাতের বেলা পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, রাতের এই গাছগাছালির মধ্যে দিয়ে শব্দ। হাঁটতে হাঁটতে দেখলো যে তারা সামনে গিয়ে একটা বেশ অন্ধকার ঝাঁকড়া জায়গাটা তিনি দেখতেছেন, তো এখান থেকে বুঝলেন যে বড় কোনো গাছ, এবং এই গাছের পাতা এমন ভাবে ছেয়ে গেছে যে মানে আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে না, এখানে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে একটা গাছের পাতা দিয়ে ছাদ তৈরি হয়েছে, এবং এর ফাঁক ফোকর গুলো হালকা চাঁদের আলো নিচে পড়তেছে, অন্যরকম একটা পরিবেশ। সামনে যে লোকটা হ্যারিকেন নিয়ে গেছে তার আলোতেও জায়গাটা কেমন ভৌতিক মনে হইতেছে। তো দেখলো যে ওই লোকটা হেঁটে চলে গেল গাছের কাছে সামনে যে একদম, আর পিছনের দুইজন খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তিনি এখান থেকেই তাদের মুভমেন্ট দেখে বুঝতে পারতেছেন যে তারা তিনজনই বেশ ভয়ে আছে, তিনি বুঝতে পারছেন। তো তিনি আস্তে করে একটা সাইড হয়ে গেলেন, একটা বেলগাছের আড়ালে দাঁড়ায় পড়লেন অন্ধকারের মধ্যে, এবং দেখতেছেন যে তারা কি করে। দেখলেন যে হেঁটে হেঁটে তারা একদম সোজা চলে গেলেন, তো সামনের জন দাঁড়ায় নিজেদের সাথে কি কথা বলে দুইজন এগিয়ে গেলেন, যাদের হাতে মাছটা ওইখানে রেখে তিনজনে দ্রুত মানে একদম ব্যাক করে মনে হলো যে একজনের পর একজন পড়ি মড়ি করে ফেরত যাচ্ছে, খুব দ্রুত হেঁটে এখন চলে যাচ্ছে, এবং ওনার পাশ দিয়ে পাস করে গেছে তিনজনই, তিনি বুঝলেন চলে গেল। তো তখন ইমনের চাচা মনে করলেন যে আমিও চলে যাই, মানে আর কি দেখার আছে এখানে, এখন তো অন্ধকার, তারা চলে গেছে মানে আলো নাই, তার হ্যারিকেন কিন্তু নিভানো, যদিও তার কাছে একটা ম্যাচেস আছে, সিগারেট না থাকলেও যেহেতু তিনি ধূমপায়ী, তো তিনি চিন্তা করলেন যে সমস্যায় পড়লে এটা জ্বালান যাবে, কিন্তু আমি এখানে দাঁড়ায় থেকে কি করব। পরবর্তীতে চিন্তা করলেন তিনি যে আমি তাহলে এখানে আসলাম কেন, কি দেখতে আসলাম, মানে তারা যেহেতু ভোগ দিতে আসছে বাকি জিনিসটা আমার দেখা দরকার, আসলে ঘটে কি এখানে। এই চিন্তা করে তার মাথার মধ্যে কিউরিয়াসিটি বেশ ভালোভাবে পেয়ে বসলো তাকে, তিনি আস্তে আস্তে হেঁটে আরো সামনে যাওয়া শুরু করলেন। এই বেলগাছের পাশ থেকে বেরো অন্ধকার, কিন্তু তখন কিন্তু হ্যারিকেন ওনার হাতে আছে কিন্তু আলো নাই, আর চাঁদের আলো এই পাশে বেলগাছের ফাঁক ফোকর দিয়ে নামতেছে বেশ, বাট ওই যে সামনে যে ঝাঁকড়া বট গাছের পাতার ফাঁক দিয়ে তেমন একটা আলো নাই। তিনি আস্তে আস্তে কাছে চলে আসলেন, কিন্তু তিনি আসতেছেন কিন্তু এই যে গাছগাছালির মধ্যে দিয়ে, পাশ দিয়ে একদম মেন রাস্তা দিয়ে আসতেছেন না, মানে হেঁটে যেখান দিয়ে ওই লোকগুলো হেঁটে গেছে সেখান দিয়ে যাচ্ছেন না, কারণ তিনি মানে চান না যে সামনে চলে আসে, তিনি দেখতে চান যে কি ঘটে এখানে। ওনার দৃঢ় বিশ্বাস ইমনের চাচার যে এই যে মাছটা রেখে গেছে এগুলো শিয়াল কুকুর এসে খেয়ে যাবে, এটাই ঘটবে, এর থেকে বেশি কিছু না। তবে তিনি ওই শিয়াল কুকুরের সামনেও পড়তে চাচ্ছেন না, কারণ এরকম গভীর রাতে এরকম খোলা জায়গার মধ্যে বন্য শিয়াল বা বন্য কুকুরের সামনে পড়াও বেশ ভয়ের একটা ব্যাপার। এবং যেগুলো এরকম মাংসাশী বা মাছ খেতে আসবে, মানে এগুলো নিশ্চয়ই ভয়ের, এবং তাকে একলা দেখলে আক্রমণ করা খুবই স্বাভাবিক। তো এটাই তিনি ভয় পাচ্ছেন, তিনি চিন্তা করতেছেন যে মানে তিনি যাতে এগুলোর সামনে না পড়েন। আবার তিনি তার মানে সেই কিউরিয়াসিটিও দমাইতে পারতেছেন না যে আসলে এই যে ভূত প্রেতের কথা বলছে এরকম কিছু আছে কিনা। তার জীবনে সবসময় একটা কোয়েস্ট ছিল, যেগুলো নাকি যে জিনিসগুলো মানুষের কাছে খুব অন্যরকম আনএক্সপ্লেইনড, সেসব জিনিস যদি তিনি দেখতে পারতেন, এই ভূত প্রেত সম্বন্ধে তার বিশ্বাসটা কম, এই কারণে তিনি দেখেন নাই তখনও। যাই হোক, তিনি এই হাঁটতে হাঁটতে গাছগাছালির ফাঁক দিয়ে একদম পাশে চলে আসছেন। তিনি কিন্তু বট গাছের একদম কাছে যান নাই, মানে ওই যে ফাঁকা যে জায়গাটা ওইখানে যান নাই, সামনে বট গাছের নিচেও যান নাই। এখান থেকে দেখা যাচ্ছে বট গাছটা পার হয়ে বেশ খানিকটা পরে মানে এই দেখা যাচ্ছে ওই যে খাল, খালের অংশ দেখা যাচ্ছে এবং ফাঁকা, ওখানে চাঁদের আলো আছে। তো তিনি কিছুক্ষণ ওখানে থাকলেন, থেকে চিন্তা করলেন যে না, বেশিক্ষণ থাকা আবার ঠিক হবে না, আবার তার স্ত্রীও ভয় পাবে তিনি এতক্ষণ আসতেছে না দেখে। তিনি চিন্তা করতে করতে চিন্তা করলেন যে আমি কি ব্যাক করে চলে যাবো, এরকম ভাবতেছেন। তার সময়ও বয়ে যাচ্ছে অনেকক্ষণ, এবং এই যে অন্ধকারের মধ্যে বসে আছেন, মশাও কামড়াচ্ছে তাকে। অনেকক্ষণ পর তিনি শব্দ পেলেন পানির মধ্যে, মানে বেশ আলোড়ন একটা ওই পাশে, মানে বট গাছের ওই পাশে পানিতে একটা আলোড়ন বুঝতে পারলেন, যে পানির মধ্যে আলোড়ন হচ্ছে। এবং তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যেহেতু ওই জায়গায় আলো আছে পানির উপরে চাঁদের আলো, দেখতে পাচ্ছেন যে পানি বেশ বড় বড় রিপল উঠতেছে, ঢেউ এরকম এরকম যাচ্ছে, এবং ফস ফস ফস, মানে কোন মানুষ যদি এরকম মানে সাঁতরায় এসে যেরকম শব্দ সেরকম একটা শব্দ হচ্ছে। তো তিনি ভাবতেছেন পানি দিয়ে সাঁতরায় কেউ আসতেছে, কে আসতেছে। খুব আগ্রহ নিয়ে তিনি আসেন গাছের ফাঁকে, গাছের ফাঁকের মধ্যে চুপচাপ বসে দেখতেছেন, মানে একটা গাছের এরকম ঝাঁকড়া গাছ ছিল ওটার পাশে বসে দেখতেছেন আস্তে আস্তে উঁকি দিয়ে। একটু পর তিনি খেয়াল করলেন যে কেউ একজন উঠে আসছে পারে, এবং তার উঠে আসার শব্দ পাচ্ছেন তিনি ওই ইসের মধ্যে, মাটির মধ্যে যে এরকম মানে পা ফেলে ফেলে যেরকম থপ থপ করে আসছে সেরকম। তো তিনি খুব আগ্রহ নিয়ে তাকায় আসেন এদিকে, হঠাৎ তিনি দেখলেন একটা অবয়ব। অবয়বটা কেমন, একটা মানুষের মতো অবয়ব, মানুষ যদি হামাগুড়ি দিয়ে আসে যেরকম হবে সেরকম, কিন্তু মানুষ বেশ বড় মানুষ, মানে বেশ বড় শরীরের মানুষ। এই মানুষটা কত ফিট লম্বা হবে তিনি জানেন না, বাট হামাগুড়ি দিয়ে যদি আসে সেরকম হাতগুলো লম্বা লম্বা একটা অবয়ব। তো যখন নাকি এই বট গাছের পাতার ছায়া ঢুকে যাচ্ছে, এই ফাঁকে তিনি আলোতে এক নজর দেখলেন, মনে হল টাক মাথা মানুষ, মাথায় চুল নাই, বাকি চুলগুলো সাদা হবে একদম গ্রে কালারের, মাঝখানটা একদম ফাঁকা, এবং চুল যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে ফিন ফিনা, মানে খুব একটা না, মানে মানে পড়ে যাওয়ার মতো এরকম অবস্থা, বেশ বৃদ্ধ মানুষ যদি হয় সেরকম ফিন ফিনা এরকম, মানে বাতাস লাগলে উঠতেছে এরকম আর কি, বাতাস হালকা বাতাসে উঠতেছে এরকম আর কি ফিন ফিনা। এবং যেই অংশে চুল নাই ওই জায়গাটা চকচক করতেছে চাঁদের আলো পড়ে। এটা কয়েক সেকেন্ডের জন্য তিনি দেখলেন, এবং তারপর দেখলেন মনে হলো খুব জোরে হামাগুড়ি দিল ওইটা, ঘটঘট করে এসে তিনি একদম বুঝলেন যে ওই জায়গায় মাছ রাখা আছে। তিনি বুঝছেন যে ওই জায়গায় মাছটা রাখছে, ওই মাছের উপরে এসে হস করে বসলো, মানে পড়লো এরকম দুই হাত দিয়ে, মনে হয় মাছটাকে ধরে, মানে একটা ছটফটের শব্দ তৈরি হলো, মানে পাতা পাতা পড়ে আসে তো পাতার উপরে, মনে হয় ফটফট করে মানে টানা টানি করলো, মানে যদি এরকম টানা হেঁচড়া করে যেরকম শব্দ, খুব দ্রুত সেরকম। তারপর তিনি এখান থেকে শব্দ পাচ্ছেন কড়াস 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 এরকম একটা শব্দ পাচ্ছেন, মানে তিনি বুঝতে পারতেছেন না কি ঘটতেছে, বাট তার ধারণা হইল যে কিছু একটা। তারপর তিনি বুঝলেন যে মাছটাকে টেনে সরায় নিছে ওই জিনিসটা, একটু পরে দেখলেন মাছটাকে টেনে ওই যে বট গাছের ওইদিকে ফাঁকা জায়গাটায় নিয়ে আসছে, যেখানে হালকা চাঁদের আলো আছে। তো এই হালকা আলোতে তিনি দেখতেছেন ওই জিনিসটা, মাছটাকে এরকম 8-10 কেজি উঁচা বড় মাছটাকে টেনে তুলে কামড়ায় ছিঁড়ে নিতেছে একদম, এবং তার মুখের এই পাশে ওই পাশে কষাবে এই রক্ত নেমে যাচ্ছে এরকম অবস্থা, এবং চাঁদের আলো পড়ছে, বিভৎস একটা দৃশ্য। ওইটা এরকম কয়েকবার ছিঁড়ে, মানে ওইটা মানে প্রচন্ড ক্ষুধার্ত সেই জিনিসটা, এরকম কয়েকবার করার পর হঠাৎ করে তার চোখ পড়লো মনে হলো এই ঝোপের দিকে যেখানে তিনি আসেন, মানে গাছটার ফাঁকে, মনে হলো ওইখান থেকে পুরো দেখে ফেলতেছে। এবং তিনি পুরো বুঝলেন একটা রাতের সাপত তাকাইলে যেরকম চোখ লাল হয় গভীর রাতে, এরকম মানে যেরকম বিড়ালের চোখ বা এগুলো জলে সেরকম চোখটা জ্বলতেছে, এবং একটা ভয়ঙ্কর শব্দ করলো ওইখান থেকে, মানে তিনি যে আসেন এখানে বুঝে ফেলছে, এরকম শব্দ করে সেটা ওখান থেকে ঠিক ওইভাবে হামাগুড়ি দিয়ে খুব ফাস্ট আসা শুরু করলো, যেমন কোন কুমির বা কিছু যেভাবে দৌড় দিয়ে আসে সেইভাবে। এক সেকেন্ডের মধ্যে মনে হয় চাচা আসলে আর তিনি চিন্তাই করতে পারলেন না কিছু, তিনি ঘুরে ওখান থেকে দৌড় লাগালেন যে রাস্তা যাচ্ছেন অন্ধকার, এবং তিনি শব্দ পাচ্ছেন তার পিছনে দৌড়ে আসছে সেরকম কিছু একটা। তিনি এক পর্যায়ে প্রচন্ড জোরে হারিকেনটাকে মাটিতে মারলেন তার পেছনে ঘুরায়, ফট করে ঘুরে যে হারিকেনটাকে পিছনে ট্রাম করে মারলেন তিনি মাটির মধ্যে। মারার পরে তিনি বুঝলেন চিমনি টিমনি ভেঙে গেছে এবং কেরোসিনের গন্ধ পেলেন চটায় গেছে। তিনি আরো দুই পা দৌড়ায় যে তিনি আস্তে করে তার পকেট থেকে ম্যাচটা খুব দ্রুত বের করে ফস করে চালায় ফেলেন, ফেলায় ছুড়ে মারলেন ওইদিকে, তিনি আগুন ধরায় দিবেন ওখানে। এবং ঘটলো তাই, তার ম্যাচটা পড়ার সাথে সাথে ওখানে কেরোসিন পড়েছিল, দাউ দাউ করে শুকনো পাতা টাতা পড়েছিল, দাউ দাউ করে আগুন লেগে গেল, আগুনের একটা রেখা ছুটে গেল সামনে এই পর্যন্ত। এবং এর মধ্যে তিনি দেখলেন সেই যেখানে আগুনটা লাগছে তার থেকে বেশ খানিকটা দূরে প্রচন্ড একটা চিৎকার তীক্ষ্ণ, এবং সেই আগুনের আলোতে যে আগুনটা যে পাতার মধ্যে লেগে গেছে কেরোসিনের উপর দিয়ে, ওই জায়গায় ভয়ঙ্কর তিনি দেখলেন যে একটা এরকম মানুষের মতো হাত দুইটা লম্বা লম্বা এরকম চুল ফিনফিনা এবং সারা শরীর মনে হচ্ছে কোচকায় গেছে চামড়া, মুখের জায়গাটা বিভৎস, মুখের অংশটা কোচকানো চামড়ার মতো, মুখের জায়গাটা বিভৎস, চোখগুলো আল্লাল, প্রচন্ড একটা চিৎকার করলো, মানে ভয়ঙ্কর চিৎকার কণ্ঠ। তিনি এটার জন্য আর মানে 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 আর দাঁড়াইলেনই না, তিনি ছেড়ে দৌড় দিলেন ওখান থেকে, দৌড়াইতে দৌড়াইতে তিনি বেরো আসছেন ফাঁকা জায়গায়, এবং তারপর তিনি দৌড় দিলেন তাদের ওই শ্বশুরবাড়ির মানে তার মামা শ্বশুর বাড়ি যেদিকে ওদিকে ফাঁকা উঠান দিয়ে ভয়ঙ্কর স্পিডে তিনি দৌড়াচ্ছেন। আর তিনি যে দোয়া দরুদ যা শিখছিলেন পড়তেছেন, তিনি চিন্তা করতেছেন এইরকম জিনিসটা আমি কখনো দেখি নাই। দৌড়াইতে 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 তিনি যখন নাকি যে নতুন কাচারি ঘরটা পার হচ্ছেন, তখন দেখলেন যে ওখান থেকে বল্লম হাতে একজন বেরোয় আসছে, মানে বর্ষা হাতে বেরোয় আসছে। তিনি বুঝতে পারলেন তার শ্যালক, শ্যালক বলে এই কেরে, তারা দেখে বলছে এই কেরে সে। তিনি তখন তার শ্যালকের নাম ধরে বলছেন এই থামো আমি তোমার দুলাভাই, তোমাদের দুলাভাই। তো শ্যালক থতমত খেয়ে গেছে বল্লম হাতে, বলছে কি এখানে কি হয়েছে, আপনি কই গেছিলেন দুলাভাই, আপনি বাসা যান নাই? বলে যে না আমি বাসায় যাইনি, তুমি যাও, তুমি ঘরে যাও, আমি বাসায় যেতেছি। তো তার শ্যালক তাড়াতাড়ি তার সাথে চলে আসলো, সে বললাম হাতে এসে তাকে একদম বাসা পর্যন্ত নিয়ে গেল। বলে দুলাভাই আপনি কই গেছিলেন সত্যিকারে বলেন তো? বলে শুনো আমি ওই যে মাস নিয়ে গেছে যে ওদের সাথে গেছিলাম, এখন তোমার আমি আর কিছু বলতে চাচ্ছি না, তুমি আর বাসায় ফিরে যাও না, তুমি এখানে থেকে যাও, ওই বাসা থাকো আজকে। বলে সে শ্যালককে টেনে ওই বাসার মধ্যে নিল, নিয়ে তাদের ওখানে দোতলায় ওঠার জন্য কাঠের সিঁড়ি ছিল, সে সিঁড়িতে উঠে গেল। উঠে যে সে দরজা ধরে না করে তার স্ত্রী দরজা খুলে দিয়েছে, তাকে দেখে অবাক, তার স্ত্রী হাতে হ্যারিকেন নিয়ে এরকম তাকাইছে। শ্যালক বলল যে দুলাভাই তো ঘটনা ঘটায় ফেলছে বুবু। বলে কি হয়েছে? বলে যে তো দুলাভাই কি বলছে আমরা পুরো বলে নাই, উনি ওদিকে কাজে গেছে গেছিল ওই গাছের কাছে গেছিল। তো তার স্ত্রী তাড়াতাড়ি আর কোনো কথা না বলে দরজা খুলে দিল। তো তিনি ঢুকছেন, তার শ্যালকও ঢুকছে, ঢোকার পরে ঘর দরজা লাগায় দুজন বসল। তো ইমনের চাচা কাঁপতেছিল ভয়ে। তো তার স্ত্রী জিজ্ঞেস করলো যে কি হিসেবে আপনার, বলেন বলেন কি হিসেবে, আপনি ভয় পাইছেন কি হিসেবে? তো ইমনের চাচা বললেন যে তুমি শান্ত হও। বলে তার শ্যালক আর স্ত্রীকে বললেন যে আমি ওই যে ওর সাথে বলছিলাম, ওর কাছে শুনছি যে মাছ নাকি ভোগ দেয়, তা আমি তো আসলে এটা জিনিসটা মানে খুব ইন্টারেস্ট ফিল করছি কিন্তু আমি তো এরকম দেখি নাই। আর স্ত্রীকে বলতেছে যে তুমি জানো আমি এগুলা খুব একটা বিশ্বাস করতাম না, বা আমাকে কেউ দেখাইতে পারেনি, বা আমি কখনো দেখি নাই, তা আমি খুব আগ্রহ বসে এখানে গেছিলাম পিছনে। তারপর তিনি যা ঘটছে সেটা বললেন দুজনকে। তো দুজন শুনে তার স্ত্রী তো প্রচন্ড রকমের ভয় পেয়েছে। শ্যালক বলল করছেন কি আপনি, এ তো আমাদের জ্বালায় শেষ করে দিবে, পুরাই শেষ করে দিবে, আমাদের আর নিস্তার নাই, খবর আছে এখানে সবার। তো তার স্ত্রী চুপ করে গেছে, কিছু বল নাই। তো শ্যালক বলল যে আসলে আমি আর ওদিকে আজকে ফেরত যাচ্ছি না, আমি নিস্তালায় যে শুয়ে পড়তেছি, আপনারা শুয়ে পড়েন, দোয়া দরুদ পড়ে থাকেন, রাতটা কিন্তু সমস্যা করবে আপনাদেরকে। তাই বলে শ্যালক নেমে গেল নিচে। তো ইমনের চাচা বেশ ভয় পাইছেন, তিনি বেশ ভয় পাইছেন, কারণ তিনি যা দেখছেন এটা তো তিনি কল্পনাও করেন নাই। তো তার স্ত্রী বলল যে আপনি এটা কেন করলেন, আপনি কেন গেলেন, ঠিক করেন নাই, আপনাকে বলছি যে আমার মামার বাড়িটা মানে ভূত প্রেত আছে অনেকেই। সেই যাই হোক, দরজা বন্ধ করে দিল তারা। তারপরে তার স্ত্রী দোয়া দরুদ পড়া শুরু করল, এবং তিনিও মোটামুটি চেষ্টা করলেন নিজের কাপড় চোপড় ছেড়ে একটু হইতে, ফ্রেশ হইতে আর কি নিজের মতো, কারণ এখন তার পক্ষে সম্ভব না, তার স্ত্রীও তাকে যেতে দিবে না, বলছে যে নিচে ওই তাদের যে বাথরুম যেখানে হাত মুখ ধুই করে ওই জায়গায় যেতে দিবে না, এখন খোলা তো জায়গাটা, ওই জায়গায় হেঁটে যেতে হয়, হেঁটে গিয়ে ওখানে মানে কর্নারে ওখানে যেতে দিবে না, বলছে যে আপনি একান্ত প্রয়োজন না হলে রাত্রেবেলা বেরোয়েন না আজকে। তো যাই হোক, উনিও ধোয়া দুরুদ পড়ে দুইজন এক পর্যায়ে শুয়ে পড়লেন বিছানায়, শুয়ে পড়ছেন, মানে ঘরের মধ্যে যে ই ছিল হারিকেন ছিল সে নিভাই দিছেন, এবং বেশ খানিক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পরে, প্রচন্ড রকমের শিয়ালের ডাক শুনল তাদের আশেপাশে। তাদের যে ঘরটা তার আশপাশ থেকে মনে হইতেছে শিয়ালগুলো একের পর এক ডাকতেছে। তো তার স্ত্রী বলতেছে, এরকম ভাবে ডাকে না, এই যে আপনি ঘটনা ঘটায় আসছেন এর জন্য হচ্ছে। মানে ভয়ঙ্কর রকম শিয়ালের ডাক, মানে একটা মানে মনে হচ্ছে লাইন ধরে ডাকতেছে, এবং এগুলা সাধারণত নাকি দূরে ডাকতে, একদম তাদের ঘরের কাছে এইভাবে ডাকে না। তো প্রায় শেষ রাত হয়ে আসছে তখন, এরকম সময় হঠাৎ করে তাদের দরজায় নক হলো। দরজা নক হলো, তো তার স্ত্রীর নাম ছিল শিউলি, ইমনের মানে চাচির নাম ছিল শিউলি। তো শুনতেছে ভারী কণ্ঠে বলতে, শিউলি দরজা খোল। মানে একেবারে ইমনের চাচির মামার কণ্ঠ, একদম ভারী ভাবে বলতেছে। তো ইমনের চাচা কিন্তু উঠে যেতে গেছে, হ্যাঁ বলতে গেছে, হ্যাঁ মামা এরকম কিছু বলতে যে খুলবে, তার স্ত্রী তাকে হাত চেপে ধরলো। তিনি বুঝে ফেলছে, ইমনের চাচি বুঝে ফেলছে এটা তার মামা না, তাকে ফিসফিস করে বলছে, মামা না, চুপ চুপ বলে তিনি হাত এরকম ধরে রাখছে। তো আবার ডাকলো যে শিউলি দরজা খোল, দরজা খোল। তো দুই তিনবার ডাকার পর যখন দরজা খুলতেছে না, তখন বলছে খুলবি না, তখন একদম প্রশ্ন খুলবি না, তো চুপ, তারা তার উত্তর দিতেছে না। তখন নাকি একটা হাসির শব্দ হলো, মানে মনে হলো যে ভারী কণ্ঠে হাসতেছে, এবং হাসির কণ্ঠটা আস্তে আস্তে ভারীর থেকে নাকি দিকে চলে গেল, এবং নাকি কণ্ঠে বলল যে তুই আমারে পোড়াইছিস, তোরে তো ছাড়ব না। তারপর আর কোনো কথা নাই, পুরো চুপচাপ, পুরো নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। খুবই ভয় পেয়েছে ইমনের চাচি, চাচি এবং চাচা দুজনই ভয় পেয়ে গেছে। ইমনের চাচা তো ভয় পেয়েছে, কারণ সে তো যা দেখছে এটা তার মনে পড়তেছে বারবার, এবং এই যে দরজায় নক হওয়াটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং তারপর নাকি শুরু হলো যে তাদের যে নিচের দেয়ালগুলো, মানে নিচতলার নিচের দেয়ালের মধ্যে হুড়মুড় ভাবে কেউ ধাক্কা মারতেছে, কিল মারতেছে, এরকম শব্দ, মানে পুরো কাঠের বাড়ির মধ্যে ধূপ ধাপ শব্দ হচ্ছে। এগুলো চলল এবং সেই ফজরের আজান পর্যন্ত এই ধরনের সমস্যা বাড়ির মধ্যে হলো। ফজরের আজান যখন পড়লো তখন সব থেমে গেছে, ঠান্ডা হয়ে গেল। তো এতক্ষণ তো ঘুমাইতে পারে নাই ইমনের চাচা এবং চাচি দুজনই। তো ফজরের পর তাদের একটু ঘুম আসছে, চোখ লেগে আসছে। তো অনেকক্ষণ পর শুনল যে তাদের দরজায় নক হয়েছে, দরজা নক হয়েছে। এবার বুঝলো যে আসলে বাসার মানুষ নক করছে। তো দরজা খুললো, খোলার পর দেখলো যে ইমনের চাচার মামা শ্বশুর যিনি, তিনি আসলে আসছেন। এবার এসে বলল যে আমি শুনলাম, মানে তার শ্যালকের কথা বলছে, ওর কাছ থেকে শুনলাম যে কালকে নাকি তুমি এরকম গেছিলা। বাবা এটা তো ঠিক করো নাই, সব জায়গার তো একটা নিয়ম আছে, সব জায়গায় তোমাকে যখন ও বলছে যে আমাদের জায়গার কিছু নিয়ম আছে, তোমার এটা মানা উচিত ছিল। এইভাবে কি মানে জিনিসটা হয়, বুঝলাম তুমি শহর থেকে আসছো, তোমার ওইখানে অন্যরকম নিয়ম, বাট প্রত্যেকটা জায়গার নিয়ম আছে, তোমাকে যখন যেখানকার মানুষরা যেভাবে বলবে সেই জিনিসটা মেনে চলতে হয়, ঠিক করো নাই। ইমনের চাচা তখন ওনার মামা শ্বশুরকে বললেন যে আসলে আমি দুঃখিত, অনেক দুঃখিত মামা। বলে এখন আর কি করবা, তো আমি দেখি খবর দিই আজকে মৌলানা সাহেবকে। তো তিনি নাকি তাদের ওখানকার যে মৌলানা সাহেব তাকে খবর পাঠালেন, ঠিক বদরের নামাজ তো হয়ে গেছে। তারপরে তো অনেকক্ষণ পর মৌলানা সাহেব আসলেন, কারণ উনিও বেশ প্রভাবশালী মানুষ, উনি বললে আসবেনই, মানে যেহেতু ওনার সাথে ভালো সম্পর্ক। মৌলানা সাহেব আসলেন এবং তিনি বলছিলেন যে সাথে আরো ওনার সাথে যাতে ছাত্র নিয়ে আসেন। আসার পর দুজন মিলে বসলেন এবং নিচে তাদের যে বৈঠকখানা সেখানে বসে কথা বললেন তার সাথে, সেই হুজুরের সাথে বললেন এই ঘটনা ঘটছে। তো ওই মৌলানা সাহেবও বলল যে উনি তো ঠিক করে নাই, ওনার যাওয়াটা ঠিক হয় নাই, যেহেতু এখানে খারাপ জিনিসটা থাকে এবং জানে গ্রামের মানুষের সাথে তার মানে একটা সহাবস্থান হয়ে গেছে, এখন উনি আবার ওই যে আগুন দিয়ে আরো খারাপ করে ফেলছে জিনিসটা। যাই হোক, ওনারও শত্রুতা হয়েছে এবং ওনাকে তো এখান থেকে যেতে হবে, এই খাল দিয়ে যেতে হবে। যাই হোক, ওনাকে আমি ঝাড়ফুঁক করি, দেখি ওনার উপর কোনো আসর হয়েছে নাকি। তো ইমনের চাচাকে এনে উনি ঝাড়েন, ঝাড়ফুঁক করেন, ঝাড়ফুঁক করে বলেন যে না, ওনার উপর আসর হয় নাই, ওই দিক দিয়ে উনি বেঁচে গেছেন। আর ওই যে রাত্রে দরজা খুললে একটা সমস্যা হয়ে যেত। তো তারপর নাকি মৌলানা সাহেব ওনার ছাত্রদের নিয়ে ওই জায়গায় গেছিলেন, ওই যেখানে গেছে ওখানে যে নাকি উনি নিজের মতো অনেকক্ষণ বসে ওনার যে মুরাকাবা করা বা যা করা করে নাকি উনি ওখানে একটা কমিউনিকেট করতে পারছিলেন এবং তাকে মানে বোঝানো হয়েছে কোনোভাবে তিনি আরো কিছু দিবেন ওইখানে, তাদের ওখান থেকে তাকে মাছ টাস কিছু দেওয়া হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল। তো এগুলো নিয়ে ওখানে একটা মীমাংসা হয়। তো এখানে ইমন বলছে যে তার চাচার প্রশ্ন ছিল, তার চাচার প্রশ্ন ছিল যে এই মাছগুলো তো পানিতেই থাকে, ওই মাছের পানির যদি জিনিস হয়ে থাকে, খারাপ জিনিস হয়ে থাকে বা জিন হয়ে থাকে, সে ওই মাছগুলোকে নিজেই তো ধরতে পারে, মানুষের ধরা মাছ তার লাগে কেন। তখন নাকি ওখানকার মানুষজন তাকে বলছিল যে ওদের একটা লিমিটেশনস আছে, ওরা এরকম ফ্রি ঘোরাফেরা মাছকে ধরতে পারে না, মানুষ যখন এটাকে ধরে উঠায় তখন নাকি এইটার প্রতি তাদের মানে আকর্ষণটা হয় এবং তাদের একটা দাবি মানুষের উপর তারা করে নিয়ে যাওয়ার জন্য। নিজের থেকে নাকি তাদের এখানে একটা লিমিটেশন আছে যে তারা পানিতে থাকলেও ওখানে থাকলেও ওই পানিতে ঘোরাফেরা করা মাছটাকে তারা নিজেরা নিতে পারে না, এটা তাদের একটা লিমিটেশন এবং এই কারণেই যেন এটা হয়। যাই হোক, এই হচ্ছে ইমনের চাচা শুনছিল। আর তারপর ইমনের চাচা একসব ফিরে আসে এবং আসার সময় প্রচন্ড ভয় পায়, কারণ ওইখানকার গ্রামের মানুষজন বলছিল যে এই জামাই, এবং তার একটা বিরক্ত গাথার মতো তৈরি হয়ে গেছিল এখানে যে সে ওইখানকার ওই খারাপ জিনিসকে আগুন দিয়ে সে পোড়ায় দিছে, এরকম ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, এর জন্য তার ভয়ও ছিল আসার সময়, এবং খাল দিয়ে বলছিল খুব সাবধানে চলাফেরা করতে। এবং তিনি যখন ফেরত আসেন খুব সকাল সকাল তাকে নৌকায় উঠানো হয়েছিল, সাথে আরো নৌকা দিয়ে মানুষ দিয়ে তারপরে গিয়ে পৌঁছায় দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি, এবং শ্বশুরবাড়ির থেকে তিনি সোজা একেবারে শহরে চলে আসেন। তো এরপরে অনেকদিন তিনি ওই খাল বিলের ওখানে যাননি এবং তার স্ত্রীকেও যেতে দিতেন না তিনি। এবং তাদের যখন নাকি পরবর্তীতে মানে ই হয়, সন্তান হয়, তখন নাকি তারা খুব কেয়ারফুলি ছিলেন এবং তারা ট্রিটমেন্ট নিয়েছিলেন, মানে একজন মৌলানা সাহেবের কাছ থেকে দোয়া দুরুদ নিয়েছিলেন যাতে এগুলোতে কোনো এফেক্ট না পড়ে, কারণ তারা বলছিল যে এইসব খারাপ জিনিসটা রিভেঞ্জ নেয় এবং এই রিভেঞ্জ থেকে বাঁচার জন্য তারা ওই সময় সাবধানে ছিলেন। যাই হোক, এগুলোর আর কোনো প্রভাব পড়ে নাই মনে চাচার জীবনে। তো এটা ছিল তার জীবনে দেখা মাছ পিশাচের একটা ঘটনা, এবং বেশ ভয়ঙ্কর ঘটনা, আমার কাছে কিন্তু বেশ ভয়ের মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে ঘটনাটা জানাতে ভুলবেন না। আর আমাদের কাছে মেসেজ করার নিয়ম আপনারা জানেন, মেসেজ মানে আপনি কমেন্ট করতে পারেন অথবা আপনি ইমেল করতে পারেন। ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhudul@gmail.com, উচিত odbhudul@gmail.com। আপনি আমাদের কাছে আপনার সাথে ঘটা কোনো ঘটনা পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা সেই মাসটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন, অথবা পাঠিয়ে দিতে পারেন আপনার শোনা কোনো ঘটনা যেটা আপনার কাছে মনে হয়েছে আনকমন আপনি শোনেননি আগে। আর ঘটনাগুলো কিন্তু আমরা আপনার কাছ থেকে পাওয়ার পরে আমরা ঘটনাটা আপনাদেরকে একটা ডিসক্লেইমার পাঠাই, সেটা আপনারা রেসপন্স করলে তারপর কিন্তু ঘটনাগুলো আমরা শেয়ার করি যদি মানসম্মত হয়। আর আপনার ঘটনা কিন্তু আমরা পড়ার পর আমরা যে কল্পনা করি, মানে আমি যে কল্পনা করি কল্পদৃশ্য থেকে শেয়ার করা হয়, তো সুতরাং ঘটনাটা এক্স্যাক্টলি আপনার লেখার মতো হবে সেরকম না। আর ভয়ের অংশগুলোকে ভয়ের মতো করে প্রকাশ করার চেষ্টা করি আমি। তো এটা আমরা জানিয়ে দিই সব সময়, আমাদের ডিসক্লেইমারও লেখা থাকে এটা। তো যাই হোক, এখন চলে যাব আমি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধু আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তাসনিম হক রাকিম ময়মনসিং থেকে। রাকিম তার মামার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি রাকিমের পাঠানো ঘটনায়। রাকিমের নানা বাড়ি বেশ সুন্দর একটা জায়গা, একটা গ্রাম, এবং তার মামা সেখানে বসবাস করতেন, তার মামা গ্রামে বসবাস করতেন। শহরে যাওয়া আসা করা পড়তো তার, মাঝে মাঝেই তিনি আসতেন শহরে এবং এসেই আবার বিকেলে ব্যাক করে চলে যেতেন। তো তাদের গ্রামে পৌঁছানোর জন্য তাদের যে থানা আছে সেখান থেকে বেশ খানিকটা পথ পাড়ি দিতে হতো, একদম হাঁটা পথ। তো সেখান থেকে নর্মালি দেখা যেত দুপুরের পরে রওনা দিলে সন্ধ্যার আগে তার মামা বাড়ি পৌঁছাতে পারতেন এবং তার সমস্যা হতো না। তো একবার তিনি গিয়েছেন চাকরি সংক্রান্ত কিছু কাজে শহরে। তো বেশ লম্বা সময় পার হয়ে গেছে, ওই দিন থেকে গেলেন তার বন্ধুর বাসায়। পরদিনও সকালবেলা বন্ধুর সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করে তার কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ করতে গেলেন। তো এই দুপুরের পরে সেই অফিসে যাওয়াতে দেখা গেল যে তার সময় অনেকটাই মানে নষ্ট হয়ে গেল, কারণ ওখানে লাইন ধরে থাকতে হয়েছিল এবং যখন বেরোলেন সেখান থেকে তখন দেখা গেল যে একেবারে বিকেল হয়ে গেছে। তো রাকিমের মামা ভাবছিলেন তিনি থেকে যাবেন কিনা শহরে, পরে চিন্তা করলেন যে না, একদিন তো হয়ে গেছে, বাড়ি চলে যাই, আর বন্ধুও থাকে ম্যাসে, তো ওখানে দুই দিন থাকাটা কেমন যেন লাগলো তার কাছে। তো তিনি রওনা দিয়ে দিলেন ওখান থেকে, এই পরন্ত বিকেলে রওনা দিলেন এবং রওনা দিয়ে যখন তাদের থানায় আসলেন তখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে, সন্ধ্যা করা রাত। তো এই সময়টা একটু অস্বস্তিকর রাকিমের মামার জন্য ওখান থেকে ফেরা, কারণ তিনি জানেন যে তাদের যে পথটা এই পথটা বেশ বন্ধুর বলতে অনেক দূর হেঁটে আসতে হয় এবং এই পথটার একটা পাশে একটা বড় দিঘি আছে এবং দিঘির পাশে একটা পুরনো কবরস্থান আছে, এই জায়গাটাকে পার হতে হয়। তো এই জায়গাটা সাধারণত রাতের বেলা মানুষ এড়িয়ে চলে, মানে ওই জায়গায় দেখা যাচ্ছে যে এরকম সন্ধ্যার পর ওখানে মানুষই থাকে না, ওই রাস্তাতে চলাচলই করে না। কারো যদি রাতের বেলা কোনো বিশেষ প্রয়োজনে থানায় আসতে হয় তখন তারা ঘুরে পাশের একটা গ্রাম আছে ওখান দিয়ে আসে, তারপরে এখানে যায় না। তো রাকিবের মামাকে এই পথে ধরতে হবে, কারণ পাশের গ্রামে যেতে গেলে তাকে নামতে হইতো সামনের একটা জায়গায় এবং সেখান থেকে যেতে হতো বেশ ঘুর পথ। গ্রাম থেকে যদি থানায় আসতে যায় খুব সহজ, বাট এই থানার থেকে যদি এখন যেতে হয় তাহলে তাকে ওই হাঁটা পথে এখান দিয়ে যেতে হবে। তো যাই হোক, কোন উপায়ন্তর নাই, রাত হয়ে গেছে আর তিনি এখন তো আর রিগ্রেট করে লাভ নেই, রওনা দিয়ে দিচ্ছেন। তো যখন রওনা দিলেন ওই থানা বাস স্ট্যান্ড থেকে, তখন কিন্তু মানে মোটামুটি বেশ কঠিন অবস্থা, মানে সন্ধ্যা গড়ায় গেছে, ছোটখাটো দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়েছে, কারণ গ্রামের দিকে দোকানপাটগুলো খুব দ্রুতই বন্ধ হয়ে যেত, তখন এত খোলা থাকতো না, একেবারে বাজার বা একদম বাস স্ট্যান্ড ছাড়া একেবারে আর্লি বন্ধ করে দিত। যাই হোক, তিনি জাস্ট হেঁটে রওনা দিয়েছেন, একটু পরই টপ 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 বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টিতে তিনি দাঁড়ায় থাকলেন একটা দোকানে, ওই দোকানটা বন্ধ হয়নি তখনও, দোকানে দাঁড়ায় থাকলেন দোকানদারের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে, মানে আরো ভালো একটা সময় চলে গেল বৃষ্টি থামতে থামতে, বৃষ্টি মানে একেবারে ঝুম করে আসছিল, আবার চলে যায়, আবার আসে, এরকম করতে করতে একসময় বৃষ্টি যখন থামলো ওই দোকানদারও সব গোছায় ফেলছে, চলে যাবে দোকানদার। তো রাকিমের মামাও বললো আচ্ছা যায় চলেন ভাই, তো কোন পথে যাবেন? তিনি বলল যে তিনি একটা পথ পর্যন্ত যাবেন। তো রাকিমের মামা ওনার সাথে সাথে হাঁটা দিলেন। তো হাঁটতে 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 একটা জায়গায় এসে এখান থেকে চলে যাওয়ার পালা, দোকানদারের বাসা আরেকদিকে, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আর এই রাস্তাটাই মোটামুটি বেশ নির্জন রাস্তা, এই জায়গাটাকেই আসলে মানুষ ভয় পায়, কারণ এটার এক পাশ দিয়ে হচ্ছে এরকম গাছগাছালি, বেশ উঁচা হয়ে গেছে, মানে রাস্তার পাড়টা বেশ উঁচু, ওই জায়গাতে ঘাস জন্মায় গেছে, এদিক দিয়ে নিচু হয়ে নেমে ফসলের মাঠের মধ্যে নামছে, আর বাঁ দিকে সামনে এগোয়ে গেলে আরো সেখানে একটা বড় দিঘি, এবং দিঘির ওই পারে হচ্ছে পুরনো একটা কবরস্থান, মানে বেশ পুরনো, এবং এই জায়গাটা আসলে মানুষ ভয় পায়, অনেকেই ভয় পায়, এবং এই কবরস্থানেই রাকিমদের পূর্বপুরুষদেরও কবর আছে এই জায়গায়। এবং রিসেন্টলি রিসেন্টলি মানে এই তো মানে কয়েক মাস হয়েছে, এই রাকিমের মামার এক দাদুর কবর দেওয়া হয়েছে এখানে, তাদের পরিবারেরই, তার দাদু হয় তিনি, তার কবর দেওয়া হয়েছে, এবং সেখানে মানে রাকিমের মামা বেশ চেয়ে মানে সেই দাদুর যখন ই হয়েছিল মানে চার দিন চল্লিশ দিন বেশ ভালো রোল প্লে করছে, আলোচনা করছে, তাকে বেশ পছন্দ করতো ওই দাদু, মানে ওখানে তিনি গেছেন। তো তার কবরও কিন্তু ওই কবরস্থানেই, এই কবরস্থানের এই শেষ অংশটায়। যাই হোক, তো ওইখানে মানুষ ভয় পায় আর কি। তো যাই হোক, তিনি যখন হেঁটে পৌঁছাইলেন ওই জায়গায়, কেউ নাই, শুনশান অবস্থা, এবং বৃষ্টি হয়ে যাওয়াতে চারিদিক ভিজা ভিজা, মাটিটাও ভিজা ভিজা, স্যান্ডেলের সাথেও মনে হচ্ছে যে চপচপ করে করে কাদা উঠতেছে এরকম একটা অবস্থা, আর বাতাস আসতেছে দমকা দমকা বাতাস, বৃষ্টি থেমে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো তিনি দেখলেন ডানে বামে কেউ নাই, রাস্তা ফাঁকা, যেদিকে যতদূর চোখ যায় ফাঁকা, বাঁদিকে গেলেও ফাঁকা, বাঁদিকে গেলে সামনে যে দেখা গেছে দুই পাশে ক্ষেত একদম দেখা যাচ্ছে, আর মেঘ সরে সরে যাচ্ছে আকাশ থেকে, আর ডান দিকে তাকাইলে সেই যে রাস্তা চলে গেছে সামনে, এবং এখান থেকে দেখা যাচ্ছে দূরে দিঘিটা, আকাশের ছায়া পড়ছে দিঘিতে এবং পানি থই থই করতেছে বোঝা যাচ্ছে, এবং তার থেকে দূরে দেখা যাচ্ছে কবরস্থানের পাশের গাছগুলো একদম, এবং বোঝা যাচ্ছে যে ওখানে কবরের সারি আছে। যাই হোক, রাকিমের মামা আর কিছু চিন্তা না করে হাঁটা দিলেন ডান দিকে, বাসায় তো যেতেই হবে, এবং দু এক জায়গায় পানি জমে গেছে গাছের মধ্যে, বুঝতে পারতেছেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেসব জায়গায় পানি জমছে ওগুলো একটু সাবধানে পা ফেলতেছেন, একটু এদিক ওদিক করে পা ফেলতে ফেলতে একসময় দিঘির পাড়ে চলে আসলেন। তো এই দিঘি সম্বন্ধেও আবার কথা প্রচলিত আছে তাদের এখানে, ওই জায়গায় নাকি দিঘির পাড়ে একটা সাইডে একজন এরকম ইসের মতো বসতো, একজন মানে সন্ন্যাসীর মতো একসময় বসতো, এবং এই সন্ন্যাসী নাকি অনেক রকম সাধনা করত, এই সাধনার জন্য মানুষ ভয় পেত, অনেক সময় মানুষ দেখত নাকি ওই সন্ন্যাসী একটা বাঘ নিয়ে বসে আছে ওইখানে, এবং মানে এটা দেখি মানুষ ভয় পেত আর কি, বিশেষ করে বিকালের দিকে আসলে সন্ধ্যার দিকে আসলে তো সন্ন্যাসী একটা বাঘ নিয়ে বসে আছে, এর জন্য অনেকে ভয় পেত। যাই হোক, তো ওই দিঘির কাছে আস্তে আস্তে এই রাকিমের মামার মনে হয়েছে সন্ন্যাসীর কথা, তো সে ওদিক ওদিক তাকাচ্ছে, গাটা একটু মানে শীত শীত করতেছে এবং মানে ভয় লাগতেছে মোট কথা। আর ডান দিকে কিন্তু ক্ষেত নেমে গেছে যে একটু উঁচা হয়ে, তারপর মানে রাস্তাটা এরকম মানে একটা পাশে অনেকটা উঁচা একটা জায়গা, তারপরে নেমে ওখানে ক্ষেত, ডান দিকটা দেখা যাচ্ছে না, আর বাঁ দিকে দিঘিটা দেখা যাচ্ছে, আর সামনে যে ওই যে দূরে কবরস্থানের ইগুলা। তো তিনি হেঁটে মোটামুটি দিঘিটা পার হয়ে গেছেন, এরকম সময় তার মনে হলো যে পিছনে কেউ হাঁটতেছে, তার পেছনে হাঁটার শব্দ পাচ্ছেন তিনি। তো রাকিবের মামা একটু অস্বস্তিতে পড়লেন যে তার পেছনে কে হেঁটে আসবে, তিনি আবার ঘাড় ঘুরায় দেখার সাহসও করতেছেন না, কারণ রাতের অন্ধকার এবং চাঁদ কিন্তু আছে মেঘের আড়ালে, এই জন্য আকাশটা মোটামুটি একটা ঘোলাটে কালার ধারণ করছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, গাছের পাতাগুলো তখনও নড়তেছে এরকম, এবং ওই এই পাশের গাছের পাতা থেকে জোরে বাতাসে পানির হেঁচলা আসছে গায়ে। তো এরকম একটা পরিবেশে হঠাৎ করে পিছিয়ে তাকাইতেও ভয় লাগে, মনে হচ্ছে এখানে বিছানাকে হাঁটতেছে। তো অনেক দূর তিনি যখন চলে আসছেন, মানে এই পাশে এখন গাছপালা শুরু হয়ে গেছে, মানে এই কবরস্থানের সামনেই, এই সময় তার কাছে মনে হলো যে একদম তিনি শব্দ পেলেন ছপ ছপ করে পা ফেলার। তো নিজের অজান্তে বা অটো রিফ্লেক্সেই তিনি ফট করে পিছন ফিরে তাকালেন। তাকালেন তো গ্রামে ওখানে নিয়ম ছিল যে মানে এরকম তাকালে ডান দিক দিয়ে তাকাইতে হয়, বাঁ দিকে দিয়ে তাকাইতে নিয়ম নাই আর কি। কিন্তু তিনি ওই নিয়ম অমান্য করে ফেললেন, তিনি মানে তাদের ওখানকার নিয়ম অনুযায়ী তিনি মানলেন না, ফট করে তাকালেন বাম দিক দিয়ে। তাকায় দেখতেছেন কেউ নাই, কিন্তু তিনি ওই যে পানি যে জমে আছে ওখানে কেউ পাড়া দিছে, পুরো ওই যে পাড়া দেওয়ার পরে যে একটা রিপেলের মতো উঠে পানিতে, মানে একটা ঢেউয়ের মতো, সেটা তিনি বুঝতে, মানে কেউ যদি পা উঠাই নিছে ওখান থেকে এরকম। তো তার কাছে একটু অস্বস্তি লাগলো, ভয়ও লাগলো যে মনে কেউ পাড়া দিছে কিন্তু কেউ নাই, কই গেল, তার কাছে মানে বেশ ভয় লাগছে। তো তিনি তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করছেন, তিনি যখন হাঁটা শুরু করছেন আবার তিনি শব্দ পেয়েছেন। এইবার শব্দ পাওয়ার পরও তিনি ফট করে পিছন ফিরে তাকালেন। এইবার যখন তিনি তাকাইছেন তার কাছে মনে হলো কেউ একজন মাটির থেকে পা তুলে ফেলছে, মানে মাটিতে একটা পা মনে হলো, সে মানে কেউ যদি পা হঠাৎ করে তোলে হাঁটার সময় যেরকম হয় তার মনে হলো যেন একটা পা দেখছেন, কিন্তু তিনি কাউকে দেখলেন না। এবং তিনি অদ্ভুত ভাবে দেখলেন যে মাটির মধ্যে একটা পায়ের ছাপ পড়েছে, বেশ বড় একটা পায়ের ছাপ, তার পেছনেই একটা পায়ের ছাপ। তো তার সারা শরীর বেয়ে একদম ঠান্ডা একটা স্রোত নেমে গেছে, তিনি চিন্তা করলেন কে, কি হইল, আমি কি দেখতেছি, এটা কি ভূত প্রেত কিছু। তিনি তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করলেন, কয়েক পা হাঁটার সাথে সাথে তিনি কিন্তু অলরেডি ঢুকে গেছেন কবরস্থান এলাকায়। পেছন থেকে তিনি ডাক শুনলেন, মনসুর, এটা তার ছদ্মনাম আর কি, তো মানে ওনার নাম ধরে ডাক দিছে। তো রাকিমের মামা একদম ভয়ে মানে মানে একদম পুরা ই হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন, কারণ যেভাবে ডাকছে মনসুর তার কণ্ঠস্বরটা খুব পরিচিত লাগছে। এই কণ্ঠস্বরটা তার সেই দাদুর, যিনি কয়েকদিন আগেই গত হয়েছেন, মানে কয়েক মাস আগে গত হয়েছেন। তো এই কণ্ঠস্বর শুনে তিনি একদম জমে গেছেন ঠান্ডায়, তিনি আর কোনো কথা না বলে আবার হাঁটতেছেন, আবার ডাক শুনলেন মনসুর। তো তিনি ফট করে আস্তে করে পেছন ফিরে তাকাইছেন, কিন্তু ওই যে আবারও সেই ওই যে বাঁদিক দিয়ে তাকাইছেন, তাকায় তিনি দেখতেছেন তার থেকে কয়েক ফিট দূরে, মানে 7-8 ফিট দূরে হবে, ওখানে একটা গাছের ফাঁক দিয়ে এরকম মাথা বের করে কি জানি দেখতেছে, চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা মানুষ যে দেখতেছে সেটা। তো তিনি অবাক হলেন যে গাছের ফাঁক দিয়ে মাথা বের করে আমায় কে দেখে, তো তার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। ওইখান থেকে আবার শুনলেন ভারী কণ্ঠে মনসুর। তো তিনি ভয় পেয়ে গেছেন, বেশ ভয় পেয়েছেন। তো বলতেছেন যে ওখান থেকে বলতেছে তাকে যে আমার আতরটা দিয়ে যা। তো তখন তার বুকের মধ্যে আরো ছ্যাত করে উঠছে, কারণ ওই যে দাদু যিনি মারা গেছেন তার জিনিসপত্র যা যা ছিল অনেক কিছু অনেককে গিফট দিছে বাসার মানুষজন। তো একটা আতরের শিশি ছিল, সেই আতরের শিশিটা তাকে দেওয়া হয়েছিল, ওই রাকিমের মামা মনসুর তিনি ওই আতরের শিশিটা গিফট পাইছিলেন ওই দাদুর জিনিসপত্রের মধ্যে থেকে একটা। তো তার বুকের মধ্যে ছ্যাত করে উঠে তাকে বলছে যে আমার আতরের শিশিটা দিয়ে যা। আর তিনি কিন্তু ওই দিনই আনফর্চুনেটলি ওই আতরটা মাখছেন গায়ে। তো তার পুরা মানে মানে শরীর বুকের মধ্যে ছ্যাত করে উঠছে এবং সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। এবং তিনি দেখলেন ওই যে মাথা বের করে গাছের ফাঁক দিয়ে কথা বলতেছেন, আস্তে করে পুরো একটা অবয়ব বের হয়ে আসলো, এবং অবয়বটা দেখে তার কাছে মনে হইল যে তার সেই দাদু, হুবহু সেই দাদু। এবং তারপর দেখলেন খুব দ্রুত তার কাছে চলে আসতেছে। এইবার যেটা মনে হলো যে ওই অবয়বটা আসলে মাটিতে হেঁটে আসতেছে না, বাতাসে ভেসে আসতেছে তার দিকে। তো তিনি লাগালেন ভোঁ দৌড় এখান থেকে, রাকিমের মামা ওখান থেকে ঝেড়ে দৌড় দিচ্ছেন ওই কাঁচা রাস্তা ধরেই, এবং অন্ধকার এই জায়গার মধ্যে, কিন্তু গাছগাছালি ছেয়ে গেছে কিছু না। তিনি যাচ্ছেন এবং তিনি আবার শুনছেন যে মনসুর, এবং মনে হলো যে বাতাসের মতো তার পিছনে ভেসে আসতেছে কিছু। তো তিনি ভয়ে প্রাণপণ দৌড়াচ্ছেন, তার মানে একবারে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দৌড়াইতেছেন তিনি, কিন্তু তার কাছে মনে হচ্ছে দৌড়ানটা মানে ইনাফ হচ্ছে না, একদম কাছাকাছি বাতাসের মতো চলে আসছে। শেষ পর্যন্ত তিনি শুনলেন তার ঘাড়ের উপরে একেবারে কণ্ঠ, মনে হলো যে একটা ওয়ার্ম কণ্ঠ এবং একটা গরম, মানে মানুষ যদি মানুষের একদম ঘাড়ের কাছে কানের কাছে মুখ এনে কথা বলে, জাস্ট লাইক দ্যাট, মনসুর আমার আতরটা দিয়ে যা। এই যে বলে আতরটা দিয়ে দেয়, এবং তিনি একদম স্পষ্ট শুনছেন তার কানের কাছে বলছে, এবং তার কাছে মনে হলো যে একদম উষ্ণ একটা বাতাসের মতো তার ঘাড়ে লাগছে। তিনি ভয়ে চিৎকার করতে করতে মানে একদম গলা চড়ে চিৎকার করতে করতে দৌড়াইলো এবং তিনি হাসির শব্দ শুনলেন শেষে। দৌড়াইতে 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 তিনি এক পর্যায়ে তার বাসায় আসলেন। বাসায় এসে তিনি একদম তার গেটের কাছে এসে চিৎকার করতে করতে মানে জ্ঞান হারায় ফেললেন। তো ধাম করে পড়ে গেছেন তিনি। বাসার মানুষজন বেরিয়েছে চিৎকার শুনে, এসে তাকে উঠাইলো। উঠায় দেখলো যে তার মানে একদম মানে মুখের চোয়াল শক্ত হয়ে গেছে, মানে দাঁতে দাঁত লেগে গেছে। তো সেটা খোলা হইল, তাকে পানি দিয়ে চিটা দেওয়া হইল, দোয়া পড়া হইল, তার শরীরে জ্বর এসে গেছে এবং রাতের বেলা সে ভয়ে দুঃস্বপ্ন দেখতেছে। ওই অবস্থা তার জ্ঞান আর ফিরে নাই, মনে হচ্ছে যে তার ওই বেহুশ অবস্থায় তিনি দুঃস্বপ্ন দেখতেছেন, একটু পরপর চিৎকার করে উঠতেছেন। তো বাসার মানুষজন অনেক ভয় পেয়েছে, দোয়া দরুদ পড়ছে। রাত হয়ে গেছে, এখন তো আসলে কোনো মানে হুজুরকে পাওয়া যাবে না। তো ওই রাতের বেলা তারা দোয়া দরুদ পড়ে তাকে ফু দিলেন এবং পাশে বসে থাকলেন বাড়ির মানুষজন দু একজন। তো এরকম করতে করতে রাতটা পার হয়ে গেল এবং সারা রাতে তিনি দুঃস্বপ্ন দেখছেন এবং জ্বর বাড়ছে। সকালবেলা বাসার মানুষজন দেখলেন যে তার হুশ ফিরছে, তিনি তাকান, কথা বলেন না, ভয় পান, যাকেই দেখেন ভয় পান। তো বাসার মানুষজন গেল যে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসলো যে নিশ্চয়ই ভয় পেয়েছে ছেলে, এবং ডাক্তারকে খবর দিল, গ্রামের একজন ডাক্তার ছিলেন। তো ডাক্তারও আসলো, হুজুর আসলো। তো ডাক্তার দেখে বললেন জ্বর আসছে, এবং তখন রাকিমের মামা কথা বলা শুরু করছে, তিনি কি দেখছেন এগুলো বলা শুরু করছেন। ডাক্তার সাহেব শুনলেন, শুনে বললেন যে ভয় পাইছে, আসলে কল্পনা বেশি করছে অন্যরকম, দাদু দাদু করতে গেছবে আপনার, আপনার দাদু তো মারা গেছে, এই বললো আর কি। তো উনি আর আসার কথা না, আপনি এমনি ভয় পাইছেন, ও কবরস্থানে পাড়ি দিয়ে আসতেছিলেন, আপনার মনে হয়েছে কিছু? তো রাকিবের মা বলতেছে আমার কাছে আতর চাইছে। বলে আতর চাইছে, ওই আতর আপনি আনছেন দেখে আপনার কাছে মনে হয়েছে, আতর গায়ে দিয়েছেন, আপনার অবচেতন মন ভাবছে যে ওই আতরটা আপনার দাদুর সাথে কোনো সংশ্লিষ্টতা আছে, আর আপনার মনে ভয় ঢুকেছিল ওই সময়, প্রচন্ড রকমের ভয় ঢুকেছিল আপনার মনে, ওই যেহেতু আসতেছিলেন গভীর রাতে কবরস্থানে পাড়ি দিয়ে এবং জানেন যে আপনার দাদু ওইখানে আছে, এই আপনার ভয়, সেগুলো আপনার আসলে হেলুসিনেশন হয়েছে। তো রাকিমের মামা মানতে পারতেছেন না, তিনি মানে স্পষ্ট সেই ডাক কানে কাছে শুনছেন। তো যাই হোক, ডাক্তার সাহেব তাকে ওষুধ লিখে দিলেন, জ্বরের ওষুধ ইত্যাদি লিখে, রিল্যাক্স করার ওষুধ লিখে ডাক্তার সাহেব বিদায় নিলেন। তো তারপরে মৌলানা সাহেব যখন তাকে দেখলেন, হুজুর এসে দেখলেন, তো তিনি দেখলেন, কথাটা শুনলেন, শুনে বললেন যে এটা নিশ্চয়ই কোনো দুষ্ট জিন এসে দেখা দিছে। অবশ্যই ডাক্তার যা বলছে সেটারও পয়েন্ট আছে কথাটার, তবে আপনি যেভাবে বলতেছেন আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনার কোনো দুষ্ট জিন ডিস্টার্ব করছে, এটা মোটে আপনার দাদু না, আর ওই যে আতর ওইরকম তো ইম্পসিবল, আর এরকম মৃত মানুষ আসে না কারো কাছে। তো বলে হুজুর তাকে ঝাড়লেন, ঝেড়ে বললেন যে আতরের কোনো দোষ নাই, আতর আপনি ব্যবহার করেন, কোনো ব্যাপার না, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। দোয়া পড়ে ফু দিলেন, ঝেড়ে দিলেন ওনাকে এবং বললেন যে এরকম রাতের বেলা মানে চলাফেরা করার সময় একটু সাবধান, আর এরকম কবরস্থানের পাশে দুষ্ট জিন থাকতেই পারে, আর ওই জায়গাটা তো এমনি খারাপ, গ্রামের মানুষই বলে। যাই হোক, তাকে ঝেড়ে দিলেন এবং দোয়া করে দিলেন, বললেন যে এইভাবে কিভাবে হাঁটাচলা করতে হবে, বিভিন্ন রকম নিয়ম বলে দিলেন। রাকিমের মামা আস্তে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে যান, মানে কয়েকদিন পরেই। তো বাট তার মধ্যেই ভয়ের একটা অভিজ্ঞতা তার রয়ে যায় এবং ওই জায়গাটাকে তিনি এড়িয়ে চলতেন এরপর থেকে। তো এই ছিল রাকিমের পাঠানো ঘটনা, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভয়ের মন হয়েছে এবং এরকম সিচুয়েশনে আমি হলেও বেশ ভয় পেতাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আপনারা জানাবেন অনুষ্ঠান কেমন লাগছে, ঘটনাগুলো কেমন লাগছে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান। আর আপনাদের কাছে আশা করব যে আপনারা আপনাদের সাথে ঘটা ঘটনা বা আপনাদের পরিচিতজনের সাথে ঘটা কোনো ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আরও পাঠিয়ে দিতে পারেন মিথ লেজেন্ড। আর এই ঘটনা পাঠানোর জন্য আপনাদের আমাদের ইমেল অ্যাড্রেসে জানার প্রয়োজন হবে, সেটা হচ্ছে adbhutori@gmail.com which is odbhutori@gmail.com। আপনি পাঠিয়ে দিন আপনার ঘটনা, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর এখন আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আর একটা ঘটনা নিয়ে। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মাইনুল হাসান ওকলাহোমা ইউনাইটেড স্টেটস থেকে। মাইনুল তার ফ্রেন্ড ডাস্টিনের একটি ঘটনা, ছেলেবেলার একটি ঘটনা তিনি আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি মাইনুলের পাঠানো ঘটনায়। মাইনুল হাসানের বন্ধু ডাস্টিন তার অনেক দিনের বন্ধু, দে আর ভেরি গুড ফ্রেন্ডস। এবং ডাস্টিন তার ছেলেবেলার একটা ঘটনা ম্যানুয়েলের কাছে শেয়ার করেছেন এবং যেটা বেশ স্পুকি, আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে, তো চলে যাই সেই ঘটনায়। ডাস্টিনের বাবা একজন অটো মেকানিক ছিলেন, তিনি গাড়ি ঠিক করতেন, গাড়ির মেকানিক ছিলেন তিনি, এবং তিনি এটা বেশ ভালোই করতেন। এবং তার একটা অটো শপ ছিল এবং তিনি যেখানে অটো শপটা চালাতেন সেখানে মোটামুটি তার একটা পরিচিতি হয়ে গিয়েছিল, বেশ ভালো কাস্টমার আসত এবং ডাস্টিনদের ওভাবেই চলে যেত আর কি তাদের গ্যারেজ, এবং টায়ার আরো অনেক কিছু বিক্রি করত সেখানে এবং ভালোই কাজ চলত আর কি। তো এইভাবে চলে যাচ্ছিল, ডাস্টিন তখন হাই স্কুলে পড়ে। এইরকম সময় এক সন্ধ্যায় সে বন্ধুর বাসার থেকে বাসায় এসে দেখে তার বাবা খুব আপসেট, সে খাচ্ছিল, তার চোখে পানি এবং খুব মন খারাপ করে বসে আছে, তার মা সান্ত্বনা দিচ্ছে তার বাবাকে। তো যাই হোক, সে জিজ্ঞেস করে বাবাকে কি অবস্থা, তো তার বাবা বলে যে মানে কথা বলতে পারে না, তাকে জাস্ট জড়ায় ধরে। তো সে খুব অবাক হয় যেরকম কেন, তো তারপর দেখলো তার ছোট বোনও আপসেট। তো সে তখন জিজ্ঞেস করে তার মাকে কি হয়েছে, তো ডাস্টিনের মা তখন বলে যে তোমার গ্র্যান্ডফাদার প্যাসড অ্যাওয়ে, তিনি চলে গেছেন, তো তোমার বাবা খুব আপসেট। তো যাই হোক, আর তার ছোট বোনও কাঁদতেছে বাবার দুঃখ দেখে। তো যাই হোক, ডাস্টিনও খারাপ লাগে, সে তার দাদাকে মনে করতে পারে যতটুকু তাকে খুব আদর করত ছোটবেলায়। দাদার ওখানে দাদার একটা বিশাল ফার্মল্যান্ড ছিল, সেই ফার্মল্যান্ডে তারা গেছিল এবং দাদা খুব আদর করত। তো অনেকদিন দাদার সাথে দেখা সাক্ষাৎ ওরকম নাই, তার বাবা আসলে কাজের ব্যস্ততার জন্য যেতে পারত না, দাদা হঠাৎ ছটাৎ আসতো তাদের সাথে দেখা করতে। তো যাই হোক, তাদের পুরো পরিবারকে যেতে হবে ওইখানে এবং ডাস্টিনের বাবা ছিল তার দাদার একমাত্র সন্তান, তো সুতরাং যেতেই হবে। তো সবকিছু গোছায় একদিন তারা গেল দাদা বাড়িতে এবং গিয়ে ডাস্টিনের কাছে আবার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ল। মানে বিশাল, এটা ইস্টার্ন রিজনে ওকলামার, মানে বিশাল কর্নফিল্ড, এর মানে বিশাল যাচ্ছে যে রাস্তার দুই পাশে, এই পাশে কর্নফিল্ড, ওই পাশে কর্নফিল্ড, রাস্তা মানে অন্যরকম, বেশ ফাঁকা জায়গা এবং সুন্দর ঘ্রাণ আসতেছে। ডাস্টিন খুব এনজয় করে এবং সে আসলেও একটু নেচার লাভার ছিল, তো দাদা বাড়ির এরকম সিন তার কাছে বেশ ভাল লাগে। তো যে পৌঁছায় তার দাদা বাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা কাঠের দোতলা বাড়ি, তো ওখানে পৌঁছানোর পরে ডাস্টিন নামে এবং তার কাছে বেশ ভাল লাগে, তার বোনকে সে বলে যে কি সুন্দর, না তার বোনও খুব এনজয় করে। তো দুই ভাই বোন মোটামুটি এখানে হাঁটা চলা শুরু করে, কথাবার্তা বলতেছে, এটা ওটা দেখতেছে, খুব সুন্দর। তো তার বাবা নেমে গেল, তার দাদির সাথে দেখা হলো এবং ঘরের মধ্যে তারপর তাদের সবার গেট টুগেদার হলো, কথাবার্তা হলো এবং বিভিন্ন রকমের কথাবার্তা। তারপর তার দাদার ফিউনারেলের ব্যাপার ছিল, সেটা শেষ হলো এবং একসময় এগুলো সব মোটামুটি সব কাজ শেষ হয়ে গেল দুই তিন দিন পরে। আর এরপরের বেলা হচ্ছে যে ফেরা, ডাস্টিনের বাবার ফিরতে হবে। তো ফেরার আগেই ডাস্টিনের দাদি তার বাবাকে জানায় যে তার দাদা, মানে ডাস্টিনের দাদা সবকিছু তার বাবাকে দিয়ে গেছে এবং বলছে এগুলো যেন তিনি দেখে শুনে রাখেন, সবকিছু যেন ঠিক মতো ম্যানেজ করেন এবং তার নামই করে গেছেন সবকিছু। আর তার দাদা চাইতেন যে তার ছেলে এখানে এসে তার এই ল্যান্ড এবং তার বাসা বাড়ি সবকিছু দেখুক। তো ডাস্টিনের দাদি এবং বাবা কথা বলতেছে এবং তাদের মধ্যে বেশ রকম কথাবার্তা হচ্ছে, তার বাবা বারবার বলতেছে আমি কিভাবে গুছায় আনবো সবকিছু। ডাস্টিন তখন বাইরে এবং বাট সে খুব মানে মানে এনজয় করতে থাকে মনে মনে যে যদি আসলে আমরা এখানে মুভ করে আসি, জায়গাটা খুব সুন্দর, মানে সে আসলে জায়গাটা পছন্দ করে, বাবা এখন যেখানে থাকতেছে তাদের বাড়ির থেকে এটা তার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, এরকম অবস্থায় তার বাবা ওই সময় ফেরত আসে এবং তার কিছুদিন পরে তার বাবা সবকিছু গুটায় মানে তার দাদার বাড়িতে চলে আসে। ডাস্টিন খুব খুশি, তার বোনও খুশি, আর এত বড় বাড়ি, তাদের বাড়িটা এত বড় ছিল না। তো এখানে সে উঠে, ওঠার পর ডাস্টিনের রুম হয় দোতলার একদম কর্নারের রুম এবং সে খুব এনজয় করে। তার বোনের রুম তার রুমের অপোজিটে ক্রসে, খুব সুন্দর, মানে তারা খুব বড় জায়গা পেয়েছে থাকার জন্য এবং নেমে হাঁটা চলা করার জন্য ইত্যাদি ইত্যাদি। আর ওখানে স্কুল শুরু করে এবং স্কুলের মানুষদের সাথে মিশে, তো ডাস্টিন ওখানে ছেলেবেলের কাছে শুনতো বিভিন্ন কথাবার্তা, মানে তার মধ্যে তো কিউরিয়াসিটি ছিল নেচার নিয়ে ইত্যাদি। তো তারা বলতো বিভিন্ন রকম হন্টেড স্পুকি স্টোরি বলতো ডাস্টিনকে, যে জায়গায় এরকম এরকম জিনিস হয়, এরকম হয়। তো তার এক ফ্রেন্ড মানে স্কুল ফ্রেন্ডই তাকে বলে যে তোমার দাদার যে ফার্মল্যান্ড ওটা অনেক বড়, এখানে অনেকেরই এত বড় ফার্মল্যান্ড নাই, তোমার বাবা সেটা পাইছে, সো ইউ গাইজ আর লাকি। কিন্তু তুমি কি জানো যে ওইখানে রাত্রেবেলা তোমার দাদার ওইখানে একটা জায়গায় স্কেয়ারক্রো আছে, মানে যে মানে যে পাহারা দেয় কাকতাড়ুয়া, তো ওইটা যে একটা কার্সড স্কেয়ারক্রো, মানে ওই জায়গাতে কথাই আছে যে এই ল্যান্ডটা তোমার দাদার আগের থেকে যার কাছে ছিল ওই জায়গায় স্কেয়ারক্রো থাকেই এবং স্কেয়ারক্রোটা রাতের বেলা অ্যালাইভ হয়ে যায়। তো ডাস্টিন মনে করে যে এটা তার লেগ পুল করতেছে, তার সাথে দুষ্টমি করতেছে, সেই জিনিসটারে মোটামুটি একটা মজার জিনিস হিসাবেই দেখে, সেটার ই করে না। তো ওই ছেলেটা কিন্তু বলে যে আমি কিন্তু তোমারে সিরিয়াসলি বলছি, দিস ইজ হোয়াট হ্যাপেন। তো ডাস্টিন শুনে জাস্ট ওটা গায়ে লাগে না, সে বলে যে আমি ঘোরাফেরা করে এমনি দেখব। তো সে ওইভাবে শুনে আসে, বাট ডাস্টিন একটু ইন্টারেস্টেড হয়ে যায় ওই জায়গা সম্বন্ধে। তো সে মাইনুলকে বলছে যে তার মূল কাজটাই ছিল তখন দাদার এই জায়গাটাকে এক্সপ্লোর করা। সে স্কুল থেকে এসেই মোটামুটি ঘুরে বেড়াতো কর্নফিল্ডের এদিক ওদিক, এবং তার দাদার যেখানে বার্ন ছিল, যেখানে ওই জিনিসপত্র রাখতো, মানে হোজ অ্যান্ড অন্যান্য জিনিসপত্র, মানে যেগুলো দিয়ে মানে কাজকর্ম করে আর কি, সবকিছু যেখানে রাখতো সেখানে যে হাঁটতো, এখানে বসে থাকতো, ঘুরতো, এবং আইল ধরে ধরে ভিতরে চলে যেত। এবং সে তার দাদার একটা পুরান ট্রাক ছিল, সেটাও সে চালানো শুরু করছিল। তো রাতের বেলা ডাস্টিনের কাছে খুব মজা লাগতো, কারণ রাতের বেলা উদ্ভট উদ্ভট শব্দ আসতো কর্নফিল্ড থেকে, অন্যরকম মানে বলার মতো না। তো একবার এরকম রাতের বেলা বসে আসে ডাস্টিন, তো ওই দিন আবার ফুল মুন, মানে চাঁদ উঠছে, মানে একদম পুরা চাঁদ, এবং চাঁদটা হলদেটে একটা চাঁদ, পুরা কর্নফিল্ডের উপর চাঁদটা বিছায় গেছে। তো ডাস্টিন তার রুমের জানলা দিয়ে দেখতেছে, তার রুমের এই সাইডটা ছিল অনেকটা অ্যাটিকের মতো এরকম এ ফ্রেম টাইপের করা। তো ওই জানলার কাছে বসে সে দেখতেছে, খুব মানে সুন্দর, তার বসে থাকতে খুব ভালো লাগতো ওখানে, তাকায় দেখতেছে যে একদম কর্নফিল্ডের মধ্যে বাতাস খেলা করতেছে, অনেকক্ষণ মুগ্ধ হয়ে তাকায় দেখতেছে চাঁদটাকে। ওই সে নেচার লাভার ছিল ছোটবেলা থেকেই। তো হঠাৎ করে তার কাছে মনে হলো কর্নফিল্ডের মধ্যে দিয়ে কেউ দৌড়াচ্ছে, মানে এরকম করে করে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে ওই দিক দিয়ে, মানে একদম মানে গাছগুলো সরে সরে যাচ্ছে। তো সে চিন্তা করলো এটা কে, কোনো প্রাণী বা মানে কোনো বড় কুকুর টুকুর কিছু যাচ্ছে, কিন্তু কুকুর গেলে এইভাবে তো পাতা নড়ার কথা না, সামথিং বিগার পার হ্যাপস তার কাছে মনে হইল। তো সে অনেকক্ষণ কিউরিয়াস ভাবে এটা দেখলো, দেখার পর আস্তে করে বাসার থেকে নামছে, নেমে হেঁটে দরজাটা খুলে বেরিয়েছে, বের হয়ে দেখতেছে একদম নিস্তব্ধ। তখন প্রায় রাত 10টার মতো বাজে, এবং ওই জায়গায় মানে ওইটা তো অনেকটা মানে অনেকটা কি বলে কান্ট্রি সাইড, মানুষজন নাই, মানে তাদের এই ফার্ম হাউসটা দাদার যেখানে, এখানে একদম নিস্তব্ধতা, ছিঁড়ি পোকা ডাকতেছে এরকম, দূরে তাদের বারান্ডা দেখা যাচ্ছে, ওটার সামনে একটা লো পাওয়ারের বাল্ব জ্বলতেছে। তো সে হেঁটে হেঁটে আরো সামনে গেল কর্নফিল্ডের। এখন কর্নফিল্ড কিন্তু উঁচা উঁচা হয় গাছগুলা, মানে বেশ মানুষের মাথার উপরে চলে যায় এরকম, এবং অনেকটা ভিতরে ঢুকলে একটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়, সামনে কিছু দেখা যায় না। তো ডাস্টিন তো তখন অত লম্বা না, হি ইজ অ্যাবাউট 5'4" এরকম হবে, 5'6" লম্বা হবে, ওদের দেশের অনুযায়ী ওইটা অনেকটা একটু খাটোই, তো তখন ওরকম লম্বা হয় নাই। তো সে হেঁটে আস্তে আস্তে কর্নফিল্ডের কাছে আসছে, কাছে এসে শব্দ পাচ্ছে, শশ করে শব্দ হইতেছে কর্নফিল্ডের ভিতরে। তো তার মাথায় চিন্তা হলো যে এটা কে, এরকম শব্দ কে করতেছে, এখানে কি আসছে। তো আস্তে আস্তে সে হেঁটে আরো সামনে গেল, একটু ভয় লাগতেছে তার কাছে, পেছন ফিরে দেখলো তাদের বাড়িটাও বেশ ভৌতিক লাগতেছে চাঁদের আলোতে, এভাবে দাঁড়াচ্ছে, এবং একটা বিশাল একটা তখন ফুল মুন পূর্ণিমার চাঁদ। তো সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে চলে গেল, তো কর্নফিল্ডের মধ্যে তো আইলের মতো ছিল হেঁটে যাওয়ার, তো চিন্তা করলো আইল দিয়ে একটু সামনে যাই, সে দিনের বেলা গেছে ওদিক দিয়ে। এবং ইনফ্যাক্ট সে হাঁটতে হাঁটতে কিন্তু এর আগে বিকালে যে দূর থেকে স্কেয়ারক্রো দেখছে, যেই জায়গার স্কেয়ারক্রোর কথা তার বন্ধু বলতো, তখন দেখছে একটা নর্মাল একটা স্কেয়ারক্রো ওখানে রাখা, ওই কোট টোট পরানো, উপরে ভিতরে মানে হেই দিয়ে বানানো, খড় টড় দিয়ে বানানো ওই জায়গায়। তো এই রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখা যায়, তো সে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো, মানে আইলটা দিয়ে, আইল দিয়ে হাঁটতেছে, তার কাছে মনে হচ্ছে তার সাইমেলটেনিয়াসলি বা তার প্যারালালি পাশাপাশি সাইমেলটেনিয়াসলি কেউ হাঁটতেছে, মানে তার পাশাপাশি কেউ হাঁটতেছে। সে থামলে আবার থেমে যায় সরসর করে, আবার সরসর করে শব্দ হয়। তো খুব মজা পেল ডাস্টিন ব্যাপারটা কি, এবং খুব অ্যাডভেঞ্চারাস ফিল করলো। এক সময় মনে হলো তার সামনে দিয়ে কেউ ক্রস করে গেল, মানে এই সে যে আইল দিয়ে হাঁটতেছিল হঠাৎ করে সরসর করে বা থেকে ডান দিক দিয়ে বের হয়ে গেল, কিছু ডান দিকের ক্ষেতের মধ্যে ঢুকে গেল। এত ফাস্ট গেছে সে বুঝতে পারল না কি, কিন্তু সে অবাক হয়ে গেল, কি গেল এদিক দিয়ে। তারপর সে একটা চিন্তা করছে যে এইখানে কি মানে তার বয়সী কোনো ছেলে আছে যারা এরকম, বা ছেলেরা আছে, দুষ্ট ছেলেরা আশেপাশে থাকে যারা এরকম করে, এগুলো ভাবতেছে। এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে আরো সামনে গেছে, এখান থেকে সে দেখতে পাচ্ছে সামনের ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু স্কেয়ারক্রো রাখা, মানে একটা ছোট্ট ফাঁকা জায়গা, একটা সার্কেলের মতো, এবং তারপরে কিন্তু চারদিকে আবার আইলের মতো ঢুকে গেছে, মানে সে যেখান থেকে বেরোবে তার সোজা একটা আইল, আবার দুই পাশে দুইটা আইল ঢুকে গেছে, আর ওই ফাঁকা জায়গাটার মধ্যে স্কেয়ারক্রো রাখা বেশ উঁচু করে, মানে যাতে দেখা যায় এরকম একটা অবস্থা। তো সে ফাঁকা জায়গার কাছে চলে আসছে, সে এখান থেকে আবছাভাবে বুঝতে পারতেছে স্কেয়ার ক্রোটা ওখানে আছে, ওখানে রাখা আছে। এই সময় সে একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল, চিৎকারটা মানে সে মিলাইতে পারতেছে না কিসের সাথে, অনেকটা মনে হচ্ছে কোন কাক যদি ডাকে, মানে কাক যদি ডাকে, কিন্তু কাকের ডাকটা অনেক তীক্ষ্ণ, ক্যাঁ ক্যাঁ টাইপের আর কি, মানে কাক তো কা কা করে ওরকম না, কিন্তু কাক ডাকতেছে কর্কশ কণ্ঠে জোরে চিৎকার করে ডাকতেছে এরকম, মানে এটার সাথে মিলে না। সে কিন্তু কি ব্যাপার, মানে হোয়াট ইজ দিস, এরকম করে কি ডাকতেছে ওখান থেকে। তো সে আস্তে করে একটু সাইড হয়ে আস্তে করে এই পাশে কর্নফিল্ডের সাথে একটু মিলে গেল, ফাঁকা জায়গায় দাঁড়াইতে সাহস পেল না রাস্টিন। আস্তে আস্তে পা টিপে টিপে ফাঁকা জায়গায় বেরোতেছে, সে চাচ্ছে না যে তাকে কেউ দেখুক ওই জায়গায় যদি কেউ তাকে। সে আস্তে করে যে ফাঁকা জায়গাটার কর্নারে বেরোলো, বের হয়ে আস্তে করে তাকাচ্ছে, তো তাকায় দেখতেছে যে স্কেয়ার ক্রোটার যে হাতগুলা, একটা হাতের মধ্যে একটা কাক বসা, একটা রেভেন মানে একটা দাঁড় কাক বসা, কিন্তু এই দাঁড় কাকটা সাদা রঙের, পুরো হোয়াইট কালারের, চাঁদের আলোতে তার এই যে কালারটা দূর সাদা মানে চমকাচ্ছে এরকম, কিন্তু কাক। এটাই তার সামনে আবার ডাকলো জাস্ট ওরকম তীক্ষ্ণ শব্দে। কয়েকবার ডাকার পর দেখলো যে ওই যে কাকতাড়ুয়াটা ছিল সেটা মাথা কাত করে আস্তে করে ওটার দিকে তাকালো, মানে সেই কাকটার দিকে তাকালো। ডাস্টিনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, সে চিন্তা করলো আমি কি স্বপ্নে দেখতেছি বা কিছু, এবং তার ঠান্ডা লাগা শুরু করলো, মনে হলো জায়গাটা মানে বেশ ঠান্ডা হয়ে গেছে এরকম লাগতেছে তার কাছে। তারপর দেখলো স্কেয়ার ক্রোটা মানে সেই যে ওই কাকতাড়ুয়াটা ফট করে মাথা তার দিকে ঘুরায়, তাকে বলল হ্যালো ডাস্টিন, এবং কণ্ঠটা মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মনে হলো যে তার দাদা যে কথা বলছে, তার দাদা ছোটবেলা যে কথা বলছে তার সাথে, বা সে বাসায় এসে কথা বলছে তার মনে আসে দাদার কণ্ঠ, মনে হলো এক্স্যাক্টলি তার দাদার কণ্ঠ। আর সে ফট করে তাকায় দেখলে স্কেয়ারক্রোর গায়ে যে মানে কোটটা পরা সেটা তার দাদার কোট, মানে সে তার দাদাকে লাস্ট যে কোটটা পরা দেখছে সেই কোটটা ওই স্কেয়ারক্রোর গায়ে, এবং মাথার হ্যাটটাও তার দাদার হ্যাটের মতো, এবং দাদার মতো কণ্ঠে কথা বলল হ্যালো ডাস্টিন। ভয়ে ডাস্টিনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, সে ঘুরে দৌড় দিছে ওখান থেকে, দৌড় দিয়ে সে অবাক হয়ে গেল যে সে যে আইলে ছিল সে আইলে নাই, সে ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, এবং সে ক্ষেতের মধ্যে সামনে দিশা পাচ্ছে না কোন দিক দিয়ে সে বেরোবে, চারিদিকে তার পাশে হচ্ছে কর্নফিল্ড, সে পাতা দুই হাত দিয়ে সরাচ্ছে আর দৌড়াচ্ছে। আর এক পর্যায়ে সে খেয়াল করলো চারিপাশে কুয়াশার মতো ঢেকে গেছে, এবং হাসির একটা শব্দ পাচ্ছে, চাপা হাসির শব্দ, তার কাছে মনে হচ্ছে তার দাদা হাসতেছে পিছনে। তো ডাস্টিন চিৎকার করা শুরু করলো, ড্যাড ড্যাড বলে তার বাবার নাম ধরে জোরে জোরে চিৎকার করতেছে, ড্যাড ড্যাড করে চিৎকার করতেছে, করতে করতে এক সময় সে দেখলো যে তার সামনে কিছু একটা ছুটে আসতেছে, প্রচন্ড সে ভয় পেয়েছে, তো ভয়ের চোটে সে মানে একদম তার সারা শরীর জমে গেছে, এবং সে এক পর্যায়ে দেখলো কি একজন এসে তাকে জাপটায় ধরলো, তো জাপটায় ধরার পর সে চিৎকার করে উঠছে, চিৎকার করে মানে সেন্সলেসের মতো অবস্থা, সেন্সলেস হয়নি, চিৎকার করতেছে। তো সে শুনতেছে তার পিঠে ট্যাপ করে তার বাবার কণ্ঠ বলতেছে রিল্যাক্স বাড়ি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, তাকে পিঠে হাত বলছে রিল্যাক্স রিল্যাক্স বলতেছে। তো তখন তার মনে হলো যে তার সেন্স কিছুটা ফিরছে, তো সে ড্যাড ড্যাড বলে আবার তার বাবাকে ধরছে, তো বুঝলো যে তার বাপ তাকে তুলে ওই জায়গার থেকে বের করে নিয়ে আসছে। আসার পর দেখলো যে ফাঁকা জায়গায় বেরিয়েছে তার বাবার সাথে, তার বাবা বলতেছে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তুমি এখানে কেন কিভাবে গেছিলে, ভিতরে কই গেছিলে। তো সে কথা বলতে পারছে না, তো তার বাবা তাকে টেনে নিয়ে আসে ভিতরে, মানে বাসার মধ্যে নিয়ে আসে, এনে তাকে মানে হাত পা ঝেড়ে দেয়, ঝেড়ে দিয়ে পরিষ্কার হইতে বলে, তার মা আসে, এদেরকে কথা বলে কি হয়েছিল। তখন ডাস্টিন বাপ মাকে বলে যে এরকম এরকম ব্যাপার, তো তার বাপ তখন তাকে বলে যে লেট মি টেল ইউ সামথিং, এই যে বিগ ফিল্ড ইউ সি, এই বড় যে ফিল্ডটাকে দেখতেছ, দিস আর রিয়েলি মিস্টেরিয়াস, এগুলো আসলে খুব মিস্টেরিয়াস, সো ডোন্ট জাস্ট গো ওয়ান্ডারিং অ্যারাউন্ড লাইক দিস, আই ডিড দ্য সেম ওয়ে ওয়েন আই ওয়াজ অ্যাট ইউর এজ। তো মানে বলতেছে যে তুমি জাস্ট এইভাবে করে ঘুরো না যেভাবে তুমি ঘুরতেছ, তোমার বয়সে আমিও একই রকম কাজ করছি, অ্যান্ড আই গট স্কেয়ার্ড, আমিও ভয় পাইছিলাম। তো যাই হোক, এইগুলো বলে তার বাবা বুঝায় এবং তাকে শান্ত করা হয়। তার বাবা তাকে পরে সানডেতে ওই দিন রাতটা কাটায় তার মার সাথে থাকে, এবং তার বাবা তাকে সানডেতে চার্চে নিয়ে যায়, সেখানকার যে প্রিস্ট আছে তাকে বলা যে আমার ছেলেকে ব্লেস করে দেন, ভয় পাইছে। তো তার প্রিস্ট জিজ্ঞেস করে যে কিভাবে ভয় পাইছে তোমার ছেলে, তো তার বাবা বলে যে ফিল্ড ইন দ্য ফিল্ড। তো প্রিস্ট মনে হয় বুঝে, তিনি তাকে ব্লেস করে দেন ডাস্টিনকে, আর একটু হাসেন আর কিছু বলেন না। এরপর ডাস্টিন বড় হওয়ার সময় অনেক মিস্টেরিয়াস জিনিস সেখানে দেখছে বা এরকম সাউন্ড শুনছে, এরকম অনেক কিছু সেখানে হইতো। তো ডাস্টিন বলছে মাইনুলকে যে আমাদের ওই বড় বড় ফিল্ড গুলাতে অনেক মিস্টেরিয়াস জিনিস আছে, মানে বিশ্বাস করার মতো না। মানুষ এরকমও দেখছে যে আগুনের গোলা উঠতেছে কর্নফিল্ডের এদিক থেকে ওদিকে। তো মাইনুল জিজ্ঞেস করছিল যে তুমিও কি দেখছো নাকি, তো সে শুধু হাসছে, কোনো উত্তর দেয়নি। এই ফিল্ড গুলো নাকি বদনাম করে না, মানে যেই থাকে বদনাম করে না, এখানে ওখানে যারা কৃষি কাজ করে কৃষি কাজ করে খায়, মানে কেউ মানে বদনাম করে না, মানে কি কেউ বলে না যে এই জায়গাটা হন্টেড বা এরকম কিছু বলে না। আছে ওইখানে ওইখানকার মতো যে এনার্জি বা এন্টিটিস গুলো আছে তারা তাদের মতো থাকে আর এরা এদের মতো কাজ করে এখানে। যাই হোক, এই ছিল মাইনুল হাসানের শেয়ার করা ঘটনা, তার বন্ধু ডাস্টিনের ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি কিন্তু এইরকম ফিল্ড গুলার ঘটনাগুলো বিদেশে যেগুলো আছে আমি অনেকটাই এরকম শুনছি বা আমি নিজে গেছি এরকম জায়গায়। সুগার ক্যান ফিল্ডের ওখানে গেছি, আখ ক্ষেত ছিল বড় এবং আপনাদেরকে আমি ঘটনাও বলছি, অদ্ভুতুরের তো বলছি, রেডিওতেও বলছি। প্রথম ঘটনাটাই ছিল আমার নিজের একটা এক্সপিরিয়েন্স লাইফের, ফ্লোরিডাতে এরকম একটা সুগার ক্যান ফিল্ডের পাশে যে দেখছিলাম হন্টেড রেলওয়ে ট্র্যাকের কাছে কুকুর আসতেছিল। এখনো আমি মানে আসলে চিন্তা করি মাঝে মাঝে, মাঝখানে কিন্তু জিনিসটার মধ্যে একটা গ্যাপ পাইছি নিজেই, যে ওখানে আমি যে কুকুর আসতেছিল ঘেউ 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 করে শুনে, কুকুর ওখানে কি পাহারা দিবে, এটা একটা ব্যাপার অবশ্যই ছিল যে সুগার ক্যান ফিল্ড পাহারা দেওয়ার জন্য কুকুর দরকার নাই, কেউ তো সুগার ক্যান চুরি করে নিয়ে যাবে না ওখান থেকে। সেকেন্ড থিং, এই যে কুকুরগুলো এত ঘেউ ঘেউ করলো কাছে আসলো কিন্তু একটা কিন্তু বের হয়ে আসে নাই সুগার ক্যান ফিল্ড থেকে, তো ওগুলো কি কুকুর ছিল না কি ছিল, আমি এখনো চিন্তা করি। এখন গাছের আগায়, মানে আমি বলছিলাম যে আপনাদের গাছের উপরে আগুন ধরে গেছিল, কিভাবে ধরছিল এটাও আমার আসলে বোধগম্য না, এত উঁচুতে। আর ওইটা এমন সিজন ছিল না যে যেই সময় মানুষের দাবানল হয়, এরকম সিজনও ছিল না। তো এটার মতোই এই যে ডাস্টিনের ঘটনাটাও কিন্তু কাইন্ড অফ লাইক একই রকম, যে এরকম মাঠের মধ্যে ওইটা ছিল কর্নফিল্ড, কর্নফিল্ডে এরকম কিছু দেখা যায়। যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ সামনের এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অদ্ভুতুরের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেল থেকে কোনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতুরের শুনতে পায়। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট কিন্তু করব, আপনারা কিন্তু অনেকেই একটা কাজ করছেন, আপনারা অদ্ভুতুরের শুনছেন ডাউনলোড করে বিভিন্ন মানে কি বলবো মানে বাইরের সাইট থেকে, ওগুলো কিন্তু আমরা একটা আমাদের অথরাইজ সাইট না, মানে আমরা কষ্ট করে অনুষ্ঠানটা এখানে তৈরি করি, তারা জাস্ট ডাউনলোড করে ওখানে আপ করে দেয়। তো প্লিজ অদ্ভুতরেকে সচল রাখতে, অদ্ভুতরে যাতে আমরা করতে পারি, আপনারা অদ্ভুতরে ইউটিউব থেকে শোনেন এবং ডাউনলোড করলে ইউটিউব থেকেই করেন। এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যারা অদ্ভুতরেকে ভালোবাসেন, যারা আহমেদ বাবুকে ভালোবাসেন বা আমার ঘটনা শুনতে পছন্দ করেন, তারা যদি আমার প্রতি সামান্য রেসপেক্ট ফিল করেন বা আমাকে সামান্যভাবেও পছন্দ করেন, তাহলে অনুষ্ঠানটা অদ্ভুতরে ইউটিউব চ্যানেল থেকে শুনবেন, ডাউনলোড করলেও এখান থেকে করবেন। কারণ আপনাদের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় অনুষ্ঠানটা বানাতে, এবং আপনারা যদি এভাবে এখান থেকে না শুনে শুধু বাইরের সাইটগুলো থেকে ডাউনলোড করে নেন, তাহলে কিন্তু আমরা অনুষ্ঠান বানানোর আগ্রহ হারিয়ে ফেলব। যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে সামনের এপিসোডে। আল্লাহ হাফেজ, টাটা।